This track was downloaded from FusionBD.com.
Dhaka FM.
Pranab, Bhalobashar Bangladesh. বন্ধু আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4 এবং ঘড়ির সময়টা এক্সাক্টলি রাত 10:36। আজকে একটু লেট করে ফেলেছি, তাই না? মনে রাগ করার বা কিছু মনে করার কিছু নেই, কারণ একটু লেট করে এসেছি, একটু লেট করেই যাব। বন্ধু আজ বৃহস্পতিবার 25শে ডিসেম্বর 2014, 11 পৌষ 1421 পঙ্গাব্দ এবং এখন চলছে শীতকাল। বাইরে প্রচন্ড শীত, আসার সময় তো আমি শীতে কাঁপছিলাম। তো যারা এই মুহূর্তে বাইরে আছেন তারা অবশ্যই ফিল করছেন যে কি পরিমাণ শীত এখন বাইরে। আর আজ 25শে ডিসেম্বর, আজ কিন্তু শুভ বড়দিন, দিন তো প্রায় শেষই হয়ে আসলো, তারপরও জানাচ্ছি সবাইকে মেরি ক্রিসমাস। আশা করছি সবার দিনটি আজকে খুব বেশি চমৎকার কেটেছে এবং আপনার দিনটি কেমন কেটেছে, কিভাবে কাটিয়েছেন সবকিছু কিন্তু আমাকে জানাতে পারেন বন্ধু। আপনি অবশ্যই আমাকে SMS করতে পারেন। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুক তো আছে, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে উইচ ইজ www.facebook.com/thakafm90.4, আপনি ভিজিট করবেন। আর যারা আমাদের প্রাণা ভালোবাসা বাংলাদেশে আসতে চান, আমাদের ভালোবাসা বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প, আপনার ভালোবাসার গল্প আমাদের সঙ্গে, আমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চান, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আসতে পারেন, কিন্তু আপনাকে SMS করতে হবে বন্ধু। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা সেটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বাইরে প্রচন্ড শীত এবং অনেক গরিব যারা আছেন, অনেক শীতার্থ মানুষ যারা আছেন, যারা শীতের কাপড় পাচ্ছেন না, তাদের জন্য অবশ্যই তো কিছু করা দরকার বন্ধু, তাই না? অবশ্যই আমাদেরকেই কিছু করতে হবে। আর আপনারা অলরেডি জেনে গিয়েছেন আমরা ঢাকা এফএম এর পক্ষ থেকে কিন্তু এই উদ্যোগটি গ্রহণ করেছি এবং আজকে যারা আমাদের ঢাকা এফএম এর অফিসে আসবেন, আমাদের FM গুরু, আমাদের সবার পছন্দের FM গুরু কিন্তু নিজে সেই কাপড়গুলো গ্রহণ করবেন। সো বন্ধুরা একদমই দেরি করবেন না, হাতে কিন্তু খুব বেশি সময় নেই, শীত খুব বেশি পড়ে যাচ্ছে, সো এখনই তো সময় কাপড় দেবার। আর আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাবানা টাওয়ার 15th ফ্লোর, গুলশান 1, ঢাকা 1212, এবং যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 01841904928 এই নাম্বারে। আর বন্ধু গেল সিঙ্গারা, সমুচা, ডালপুরি কিংবা চটপটি, এইসব ঝালঝাল খাবারের সাথে চিলচিল ফিল পেতে খেয়ে যান প্রাণা। প্রাণে উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণা ফিল দ্য চিল। আর এই সুন্দর চমৎকার একটি মুহূর্তে একটি সুন্দর গান না হলেই নয়, এই মুহূর্তে চলে যাচ্ছে একটি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
কথা আমি দেখবো বেনা কলাচা খুব কাছে রাখো ও চাঁদের আলো দিয়ে মুখ খানি দেখবো বেনা কলাচা আমি হৃদয়ের কথা ডাকছে ও টিক টিক বৃষ্টিতে কি যে ভালো লাগছে হৃদয়ের কথাগুলি শিশু দিয়ে ডাকছে শেষ করে দিয়ে দিয়েছি আমি হৃদয়ের কথা ও তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব ভালোবেসে যাবো গো যতদিন বাঁচব হে শোনা হে শোনা তুমি জেনে রাখো বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা
বন্ধু আপনি শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ ইমা আছি আপনারই সঙ্গে আর চমৎকার একটি গান শুনছিলাম হৃদয়ের কথা হৃদয়ের কথা কি বলে দিয়েছেন ভালোবাসার মানুষটিকে যদি না বলে দিয়ে থাকেন অবশ্যই কিন্তু বলতে পারেন আর বছর তো দেখতে দেখতে শেষই হয়ে গেল আজকে 25শে ডিসেম্বর আর কিন্তু বেশি বাকি নেই সো এই বছরেই ভালোবাসার মানুষটিকে ভালোবাসার কথাটি সেই সুন্দর তিনটি শব্দ আই লাভ ইউ অথবা আমি তোমাকে ভালোবাসি বলে কিন্তু অবশ্যই দিতে পারেন যারা বলেননি তাদেরকে বলছি আমার মনে আছে আনোয়ার জ্যাক যাকে আমি বলেছিলাম যে ভালোবাসার মানুষটিকে ভালোবাসার কথাটি বলে দিতে তিনি কেন জানি এখন পর্যন্ত বলতে পারেননি সো আনোয়ার জ্যাক অবশ্যই কিন্তু ভালোবাসার মানুষটিকে বলে দিবেন হৃদয়ের কথাটি আর এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেকে অনেক দূর থেকে আমাদের সঙ্গে কানেক্টেড থাকেন অনেক নতুন বন্ধু আমাদের সঙ্গে কানেক্টেড থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে 16260 আমাদের সঙ্গে আছেন তাসবিয়া তাবাসুম তানহা আছেন আমাদের সঙ্গে তিনি আমার সাথে রাগ করেছেন তিনি আমাকে SMS করেন কিন্তু আমি তার SMS পড়ি না তাসবিয়া তাবাসুম তানহা আপনার নামটি অনেক চমৎকার আর আই এম এক্সট্রিমলি সরি যে আসলে অনেক SMS অনেক কমেন্টের ভিড়ে কিন্তু অনেক কমেন্ট যারা করে তাদের কমেন্টটা মাঝে মধ্যে পড়তে পারি না আবার অনেক একটা কমেন্ট করলে সেটাও কিন্তু পড়া হয়ে যায় সো আই এম এক্সট্রিমলি সরি তানহা আশা করছি নেক্সট প্রোগ্রামগুলোতে আপনি অনেক 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 বেশি করে কমেন্ট এবং SMS করবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আর বন্ধুরা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন অবশ্যই কিন্তু আমাদেরকে SMS করতে পারেন SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে আর বন্ধু গির সিঙ্গারা সমুচা ডালপুরি কিংবা চটপটি সব ঝাল ঝাল খাবারের সাথে চিলচিল ফিল পেতে খেয়ে যান প্রাণাপ। প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাপ ফিল দ্য চিল। আর শীত নিয়ে কথা বলছিলাম, অবশ্যই বন্ধু আপনি কিন্তু আমাদের ঢাকা FM এর অফিসে এসে শীত বস্ত্র দিয়ে যেতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নামানা টাওয়ার, 15 ফ্লোর, গুলশান 1, ঢাকা 1212। এবং যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 01841904928 এই নাম্বারে। আর এই মুহূর্তে চলে যাচ্ছে একটি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
বড় বেলায় পেলাম তোমার।
আছি মরিচ বেশি করে
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা
ও ঝাল 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 চিল চিল ফি ও প্রাণাবের সাথে চলো আজ করি ভিড় প্রাণের উৎসবে খুশি খুশি
কিভাবে গ্রামের সুবোধ বালকটি রাজধানীতে হয়ে উঠল দুর্দান্ত এক অজ্ঞান পার্টির দলনেতা।
মাস্টারে সিগন্যাল দেয়, ডাক্তার বয়ান করতে ওঠে, আর তিনজন থাকে বয়ান বাস, মানে বয়ান দিয়ে মামারে খাওয়াইবে, ওষুধটা ভালো খাওয়াইলে পরে তো মামায় অজ্ঞান হয়ে যায়।
শুধুমাত্র টাকার জন্য যখন হতে হয় ঘৃণিত এক যৌনকর্মী।
আমাদেরকে কমিয়ে দেয়, ওনারা বেশি এটাই নিয়ে যায়, কারণ পরিশ্রম আমরা করি, মাঝখান থেকে ওনারা বসে আরামে টাকা। আমাদের থেকে মানে সুন্দর হলে তাদেরকে দিত 1,000 করে, আর আমাদেরকে দিত 500 করে।
বড় ভাইয়ের কথা রাখতে গিয়ে কিভাবে একজন মানুষ হয়ে ওঠে ভয়ঙ্কর বোমাবাজ।
পরে নিয়ে গেল এক জায়গায়, নিয়ে যাওয়ার পর আমরা দেখাইলো কি বানাইতে হয়। মশলা আছে না, সাদা লাল, ওগুলো আপনি প্রথমে পিষে নিতে হয়। এই যে বোমা বানানোর যে মশলা বিস্ফোরক, কালো একটা আছে, গান পাউডার নাকি, ওইটা খুব রিক্স, কিন্তু ওরা কি করতো শুধু আতঙ্কের জন্য।
অন্ধকারের গল্প, এসব ভয়ঙ্কর আর দুর্ধর্ষ অপরাধীর অন্ধকারের জীবনের গল্প শুনতে টিউন করুন প্রতি রবিবার রাত 10:30।
প্রাণব ভালোবাসার বাংলাদেশ।
বন্ধু আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে প্রাণাম ভালোবাসার বাংলাদেশ। আর ইমা আছে আপনারই সঙ্গে। শীত বস্ত্রের কথা বলছিলাম যে আপনি কিন্তু অবশ্যই আমাদের অফিসে আসতে পারেন। এই মুহূর্তে আমি স্টুডিওতে ঢোকার আগেও দেখলাম যে অনেকেই কিন্তু ছিলেন আমাদের এই ফ্লোরে, ঢাকা এফএম এর ফ্লোরে। তাদের মধ্যে মোস্তফা কামাল আছেন রামপুরা থেকে, রাজু আহমেদ কাজীপাড়া থেকে, শাহিন কাজীপাড়া থেকে, হাসিনা আক্তার রামপুরা থেকে, নাহিয়ান খিলগাঁও থেকে, তানভীর এবং শিশির বাড্ডা থেকে, নাহিদ আরিয়ান আছেন আছেন শাহজাহাদপুর থেকে এবং শুভ আছেন শাহজাহাদপুর থেকে। অনেক ভালো লাগলো দেখে। আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমাদের ঢাকা এফএম এর অফিসে এসে আপনার যে কোনো নতুন অথবা পুরাতন শীত বস্ত্র কিন্তু দিয়ে যেতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নবানা টাওয়ার 15 ফ্লোর, গুলশান সার্কেল 1, ঢাকা 1212। আর যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 01841904928 এই নাম্বারে। আর বন্ধুরা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুকে আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুকে কমেন্ট করছেন তাদেরকে বলছি বন্ধু অবশ্যই কিন্তু এফ এম গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। অবুজ বালক হৃদয় আছেন আমাদের সঙ্গে, রাইজিং সান রতন আহমেদ, এম এইচ রানা, অ্যাঞ্জেল রাবে আছেন, তিথি দাস, আবদুল্লাহ আল মামুন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সোহানুর রহমান কাপাসিয়া গাজীপুর থেকে। তিনি লিখেছেন তিনি একটি তার গ্রামের প্রচন্ড শীত, অনেক শীতের মধ্যে তিনি আমাকে শুনছেন। সোহানুর রহমান অনেক ধন্যবাদ। শাহাদাত সরকার বাবু আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আপু আমি নতুন প্রেমে পড়েছি, কিছু টিপস দাও। জেনে অনেক ভালো লাগলো আপনি নতুন প্রেমে পড়েছেন। টিপস, ভালোবাসা মানুষটিকে খুব বেশি যত্নে রাখবেন, কোনো প্রকার কষ্ট দিবেন না। আশা করছি আপনার ভালোবাসা অনেক 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 সারা জীবন যেন আপনারা দুজন একসঙ্গে থাকতে পারেন সেই প্রত্যাশা করছি। আর বাবু আপনার ভালোবাসা মানুষটির নামটি কিন্তু আমাদেরকে জানালেন না, সো অবশ্যই কিন্তু জানাবেন। রফিজা জান্নাত জুলি আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আপু তুমি পচা, আমি কি সত্যি পচা জুলি? আপনার নামটি কিন্তু অনেক চমৎকার, অনেক ভালো লাগলো, অনেক আনকমন একটি নাম। আর কেন পচা সেটি কিন্তু জানাবেন, কমেন্ট পড়িনি তার জন্য নাকি অন্য কোনো কারণে রফিজা। আরো আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রাসেল শিকদার আছেন, প্রীতম বর্মন আছেন, আরো আছেন আমাদের সঙ্গে মেহেদি রাফি আছেন, মমিন রহমান সহ আরো অনেকেই আছেন। আর বন্ধুরা 25 ডিসেম্বর আজকে, এই ডিসেম্বর মাসে এবং এই বছরে 2014 শেষ ভালোবাসার বাংলাদেশে কিন্তু আছি আমরা। আর আজকে আমাদের প্রাণা ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু কিন্তু ফারহানা। আজকে আমরা শুনবো তার জীবনের গল্প, আর আমরা 2014 কে কিভাবে বিদায় দিব, হাসি দিয়ে না কান্না দিয়ে, তাই কিন্তু আজকে আমরা জানবো। সো বন্ধু, একদম মিস করবে না, কোথাও যাবে না, আমাদের সঙ্গে কিন্তু থাকবেন। আর যারা আমাদেরকে শুনছেন অবশ্যই কিন্তু ফেসবুকে কানেক্টেড হবেন, ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, হুইচ ইজ www.facebook.com/thakafm90.4। আর ফারহানার ছবিটি কিন্তু অনেক চমৎকার, ফারহানা দেখতে অনেক চমৎকার। আর যারা আমাকে শুনছেন অবশ্যই কিন্তু ফেসবুকে কানেক্টেড হবেন এবং লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করবেন, কমেন্টে অবশ্যই FM গুরু লিখতে একদমই ভুলবেন না। আর বন্ধুরা যারা SMS করতে চান তাদেরকে বলছি, SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিবেন 1626 0 এই নাম্বারে। আর ভালোবাসা মানুষটিকে কখনোই দূরে রাখা যায় না, তার কাছ থেকে কখনোই দূরে থাকা যায় না। আর এই মুহূর্তে যে গানটি শুনবো আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে, গানটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।
দূরে দূরে
সাথে ঠান্ডা প্রাণা
ও ঝাল 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 ঝিল ঝিল ফি ও প্রাণাবের সাথে চলো আজ করি ডিল বারের উৎসবে খুশি খুশি
Wishing our entire Dhaka FM listeners a very Merry Christmas and a prosperous New Year. Merry Christmas to all and to all a good night.
Dhaka FM.
Bijoy mane baad bhangar awaaz. Bijoy. মানে বাঁচতে পারা স্বাধীন পাখির মতো বিজয় মানে বলতে পারা আবেগ নিজের মতো
বিজয় মানে নতুন দিনে নতুন একটি গান বিজয় মানে বাংলাদেশ বাংলাদেশ
বিজয়ের মাসে ঢাকা এফএম 90.4 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বিজয়ের আনন্দে ঢাকা এফএম আপনার পাশে
প্রাণব ভালোবাসার বাংলাদেশ
বন্ধু আপনারা শুনছেন প্রাণব ভালোবাসার বাংলাদেশ ইমা আছে আপনাদের সঙ্গে আর একটু আগেই অনেক নাম কিন্তু পড়েছে এবং আমাদের ঢাকা এফএম এর স্টুডিওর ওই পাশে ঠিক পাশে কিন্তু অনেকেই কিন্তু আছেন আপনিও কিন্তু আসতে পারেন বন্ধু অবশ্যই আমি জানি আপনি আসবেন আর আমাদের এফএম গুলো কিন্তু নিজে শীত বস্ত্র গ্রহণ করছে সো বন্ধু অবশ্যই আপনার বাসায় থাকা নতুন অথবা পুরাতন যে কোনো কাপড় নিয়ে চলে আসুন আমাদের ঢাকা এফএম এর অফিসে আমাদের ঢাকা এফএম এর অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার 15 ফ্লোর গুলশান 1 ঢাকা 1212 এবং যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 01841904928 এই নাম্বারে আর এই শীতের সময় কিন্তু শীত বস্ত্র ছাড়া অবশ্যই চলা যায় না আর শীত তো অনেক বেশি পড়ে যাচ্ছে সো বন্ধু একদমই কিন্তু দেরি করবেন না খুব অল্প দিনের মধ্যেই কিন্তু এই শীত বস্ত্রগুলো আপনাদেরকে নিয়ে বিতরণ করা হবে সো বন্ধু দেরি না করে অবশ্যই চলে আসুন আমাদের ঢাকা এফ এম এর অফিসে আর যারা এই মুহূর্তে আমাকে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনারা জানেন আজকে আমাদের প্রাণব ভালোবাসা বাংলাদেশের হট সিট অলঙ্কৃত করবেন কিন্তু ফারহানা আর ফেসবুকে কিন্তু আমরা তার ছবি দিয়েছি আর যারা ফেসবুক অ্যাড্রেসটি জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/thakafm90.4 আর যারা লাইক দিয়ে কমেন্ট করছেন অবশ্যই বন্ধু এফ এম গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সঙ্গে আছেন তিথি দাস আছেন আবদুল্লাহ আল মামুন রফিকুল ইসলাম ইফতি প্রাপ্তি দাস প্রাপ্তি রাত মিস্টারিয়াস স্বর্ণা আছেন। স্বর্ণা আমার সাথে অনেক রাগ করেছেন কারণ তার কমেন্ট নাকি আমি পড়ি না। স্বর্ণা আমি কিন্তু চেষ্টা করি আপনার কমেন্টটি পড়ার। কামরুজ্জামান সোহেল আছেন, অবুজ বালক জাহিদ, শাহাদাত সরকার বাবু, মোহাম্মদ মাহফুজুর পাঠান আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের 16260 তে আছেন রাকিব মিরপুর থেকে। তিনি লিখেছেন তার ভালোবাসার মানুষটির নাম রিয়া, রিয়া কল্যাণপুরে থাকেন কিন্তু তার ভালোবাসার মানুষটি কেন জানি তাকে বোঝে না। রিয়া, এই মুহূর্তে যদি আপনি আমাকে শুনে থাকেন অবশ্যই কিন্তু রাকিব কি বলতে চায় তা অবশ্যই শুনবেন, তারপরে যে কোনো একটি অ্যান্সার অবশ্যই দিয়ে দিবেন সে প্রত্যাশা করছি। আর শ্যামলি থেকে আছেন আমাদের সঙ্গে রাশেদ, বিপুল, সবুজ, মিলন সহ আর অনেকেই আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধু আমি আবারও বলছি অবশ্যই কিন্তু আপনারা আমাদের ঢাকা এফএম এর অফিসে আসবেন। আমাদের অফিসের ফ্লোরটি কিন্তু এখন আপনাদের দেয়া শীত বস্ত্র একদম ভরপুর হয়ে গিয়েছে। আমরা চাচ্ছি আরো অনেক বেশি কাপড় যেন আমরা সংগ্রহ করতে পারি, একটি পথশিশু একটি মানুষও যেন এই শীতের কাপড় থেকে বাদ না যায়। আমি আবারও আমাদের অফিসের অ্যাড্রেসটি বলছি, 45 নামানা টাওয়ার, 15 ফ্লোর, গুলশান এক, ঢাকা 1212। এবং যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 01841904928 এই নাম্বারে। আর বন্ধু 16260 তে অবশ্যই কানেক্টেড হবেন, আর ফেসবুকে অবশ্যই কানেক্টেড হবেন। মোহাম্মদ নিয়ামতুল্লাহ আছেন আমাদের সঙ্গে ফেসবুকে, আরো আছেন রাসেল মল্লিক আছেন বাংলা থেকে আছেন তিনি আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তার গানটি অনেক বেশি ভালো লেগেছে, অনেক ধন্যবাদ রাসেল। আরো আছেন আমাদের সঙ্গে মেঘের আড়ালে ঘুমের রাজকন্যা, অনেক চমৎকার একটি নাম, আসলে আপনার আসল নামটা কি সেটি জানতে চাচ্ছি। রাইজিং ফ্যান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন লামিয়া কাকন সহ আর অনেকেই আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, শীতার্ত মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে।
Was downloaded from fusionbd.com.
বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচন্ড শীত, শীতার্ত মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিদ্ধ হতে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচন্ড শীত, শীতার্ত মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিদ্ধ হতে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচন্ড শীত, শীতার্ত মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিদ্ধ হতে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচন্ড শীত, শীতার্ত মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিদ্ধ হতে।
প্রাণাপ ভালোবাসার বাংলাদেশ।
বন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
অনুষ্ঠানের শুরুতেই দেশ এবং দেশের বাইরে থেকে যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। এবং আমরা বিশ্বাস করি যিশুর যে অতি পবিত্র বাসভূমি যিনি জন্ম নিয়েছেন, ঠিক সেইভাবে প্রত্যেকটি পরিবারের মধ্যেই ভালো লাগা ভালোবাসার এক চমৎকার মিলনস্থল পরিণত হোক, সেই কামনাই করি আজকের এই চমৎকার এই মুহূর্তে। এবং আমরা সবাইকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি প্রাণ ভালোবাসা বাংলাদেশের পক্ষ থেকে। এবং ইমা, আমরা কিছু টেক্সট নেই, তারপর যথারীতি আজকের অনুষ্ঠানে ফিরে আসি।
জিগুরু, অবশ্যই এই মুহূর্তে অনেকেই আছেন আমাদের সঙ্গে 16260 তে, যারা জানতে চেয়েছেন কিভাবে কাপড় আপনি পাঠাবেন আমাদের এখানে। অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি বন্ধু, আমাদের ঢাকা এফএম এর অফিসের অ্যাড্রেসে এসে আপনি আপনার নতুন অথবা পুরাতন যে কোনো কাপড় পৌঁছে দিতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15 ফ্লোর, গুলশান 1, ঢাকা 1212। প্রদীপ আছেন আমাদের সঙ্গে গাজীপুর থেকে, নরসিংদী থেকে আছেন বাসার আছেন আমাদের সঙ্গে, তিনিও জানতে চেয়েছেন কিভাবে কাপড় পাঠাবেন আমি জানিয়ে দিয়েছি বন্ধু, করছি আপনি অবশ্যই কাপড় পাঠিয়ে দিবেন। শরীফ শেখ আছেন আমাদের সঙ্গে, তিনি কাপড় পাঠিয়েছেন, অনেক ভালো লাগলো জেনে। নাজমুল আছেন সোনারগাঁও থেকে, সাদ আছেন গুলশান থেকে, মাহদিস আছেন আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে আমাদের সঙ্গে, আরো আছেন শরীফ আহমেদ আছেন, শীতের মধ্যে তিনি আমাদেরকে শুনছেন আর গানটি অনেক ভালো লাগলো জেনে আমারও অনেক ভালো লাগলো বন্ধু। বাহরুল মাহমুদ আছেন আমাদের সঙ্গে মাগুরা থেকে, আরো আছেন আমাদের সঙ্গে নাইমুল হাসান কুমিল্লা থেকে আছেন, তামিম মাহমুদ আছেন গাজীপুর থেকে, তিনি লিখেছেন তার কমেন্টটি পুরোটুকু আসেনি, আশা করছি বন্ধু আপনি আবারও আপনার এস এম এস টা আমাদেরকে পাঠাবেন। শরীফ সরকার আছেন আমাদের সঙ্গে, মহাদ্দিস আছেন, তিনি লিখেছেন কিভাবে কাপড় পাঠাবো আপু, আমি আবারও বলছি বন্ধু আমাদের যে ঢাকা এফ এম এর অফিসের অ্যাড্রেসটি 45 নাভানা টাওয়ার, 15 ফ্লোর, গুলশান 1, ঢাকা 1212। এই ঠিকানা এসে আপনি আপনার নতুন অথবা পুরাতন যে কোনো কাপড় আমাদের সঙ্গে আমাদের এখানে পাঠিয়ে দিতে পারেন।
বিভিন্ন সময় বিভিন্ন ব্যানারে বা বিভিন্ন উপলক্ষ নিয়ে, ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে এই ধরনের উপলক্ষের হয়তো প্রয়োজন পড়ে না, যখন মনে হয় যে কারো কোনো না কোনো পরিস্থিতির মধ্য দিয়ে বা কোনো না কোনো ভাবে মানুষের পাশে এসে দাঁড়ানোর সুযোগ আছে, তখন সেই সুযোগটা নেবার চেষ্টা করি। সেদিন আমি আসলে খুব ফর্চুনেট যে সে মানুষটিকে একরকম এড়িয়ে গিয়েই আমি স্টুডিওতে ঢুকেছিলাম, বাট পরবর্তীতে তার মুখটা বারবার মুখের সামনে চলে আসার কারণে অনুষ্ঠান করতে আমার রীতিমতো সমস্যা হচ্ছিল। ফাইনালি আমি তাকে ফোনে কথা বলি এবং পরবর্তীতে স্টুডিওতে গতবার আমরা তার সাথে কথা বলার সুযোগ হয়, সে আব্দুল্লার কথা বলছি, এবং তার সাথে তার ভালোবাসার মানুষটিও ছিলেন, তার প্রিয়তমা স্ত্রী। এবং তাদের সাথে কথা বলার পরে আপনারা কিন্তু ওই কয়েক মিনিটের আলোচনার প্রেক্ষিতে আপনারা আপনাদের জায়গা থেকে অনেকেই কিন্তু তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সোফার আমি যতটুকু জানি এখন পর্যন্ত মোটামুটি একটা কালেকশন চলে এসেছে। সেদিন ফোনে কথা বলেছিলাম হয়তো কয়েক মিনিট, এবং সেদিন সাক্ষাতে আমরা কথা বলার সুযোগ পেয়েছিলাম কয়েক মিনিট, সেই কথাগুলো চমৎকারভাবে তাদের কাছে পৌঁছে গেছে এবং আপনারা তার মতো করে এই অল্প সময়ের মধ্যেই তাকে সাড়া দিয়েছেন। আমরা তাকে একটু ফোনে নিয়ে নিই, এখন পর্যন্ত তার টোটাল কালেকশন কত এবং তার বর্তমান অবস্থা কি সেই ব্যাপারটা আমরা একটু খোঁজ নিয়ে নিই। আপনারা জানেন যে দুইটি কিডনি তার রীতিমতো অকেজো হয়ে গেছে, প্রতিদিন ডায়ালিসিসের মতো একটি জটিল প্রক্রিয়ার ভিতর দিয়ে তাকে যেতে হয়। তিন কন্যা সন্তানের জনক জননী একেবারে অকুল পাথারে এসে পড়েছে, তাদের সর্বোচ্চ মাথা গোজার বা সর্বোচ্চ মানে একেবারে কপর্দকহীন বলা যায় যার সর্বশেষ অবলম্বন বলে তাদের কাছে অবশিষ্ট কিছু নেই। সর্বশেষ অবলম্বন বলে যদি কিছু থেকে থাকে সেটি হচ্ছে মানুষ এবং তাদের ভালোবাসা, যাদের সাথে তাদের কোনো আত্মিক কোনো সম্পর্ক নেই, রক্তের কোনো বন্ধন নেই, কিন্তু প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর ভেতর দিয়ে যে মহাজাগতিক ভালোবাসার সম্পর্কে বেঁধে ফেলেছেন আপনারা এই মানুষগুলোকে, যে কারণেই হয়তো তার জন্য সর্বশেষ উপলক্ষের জায়গা হয়ে পৌঁছেছেন আপনারা। দেখি তার সবকিছু মিলিয়ে তার সংগ্রহে কত কতখানি ভালোবাসা পৌঁছেছে। আব্দুল্লাহ, আপনি আমাদের সাথে ফোনে আছেন।
জি,
ওয়ালাইকুম আসসালাম। আমরা সর্বশেষ খবর একটু নিয়ে নিই আপনার, এখন সব মিলিয়ে আপনার কত টাকা সর্বোচ্চ সংগ্রহ হয়েছে?
অনেক ধন্যবাদ খানা ভালোবাসাকে, অনেক ধন্যবাদ। আমার সর্ব মোট টাকা আসছে 35,620 টাকা, সর্ব মোট
35,620 টাকা।
জি,
এবং বাইরেরও মনে হয় কিছু কন্ট্রিবিউশন আছে তাই তো?
মঞ্জু
ভাই নিজেও হয়তো আপনার জন্য উদ্যোগী হয়ে টাকাগুলো কালেক্ট করার চেষ্টা করছেন, তিনিও তার পক্ষ থেকে কিছু কন্ট্রিবিউট করেছেন। যে মঞ্জু ভাই এসেছিলেন গত সপ্তাহে আমাদের গরম কাপড় শীতার্থ মানুষগুলোর জন্য গরম কাপড় দেবার জন্য, এবং সেই সাথে উনি কিছু কন্ট্রিবিউট করারও চেষ্টা করেছেন, এবং সব মিলিয়ে এখন আপনার বর্তমান অবস্থাটা কেমন একটু আমাদেরকে বর্ণনা দেন।
কি বলবো আর আপনাকে, আমি কালকেও মেডিকেলে ছিলাম, আজকেও মেডিকেলে ছিলাম, আপনার সামনে যে আছে সে দেখছে আমার বাসা আসছে, আচ্ছা তো দেখা গেল সবকিছু, আপনিও আসেন আপনিও দেখে যেতে পারেন, সবসময় আমার তিনটা মেয়ে আছে, দেখলেও আপনার মায়া লাগবে, অনেক মায়া লাগবে। এই মানুষের বিশ্বাস হলো গুরু মেইন জিনিসটাই, মানুষকে বিশ্বাস করে আজ আমি আজ এই দুর্দশাতে আমি, আমার জন্য জনগণ আগায় আসছে আপনার কথাতে, আপনার ভালোবাসাতে। তাই আমি আবারও সবাইকে আবেদন করব আমার জন্য একটু আগে আসার জন্য, আমাকে একটু হেল্প করার জন্য। আমার তিনটা মেয়ে আছে, আমার বড় মেয়েটাও বড় হয়েছে, 18 বছর চলতেছে। তাই সবাইকে আবারও বলবো আমার জন্য একটু এগিয়ে আসার জন্য।
আপনার মেয়ে কি কাছে আছে এখন?
জি
ওকে একটু দেন,
লিমাকে দিব,
জি লিমার সাথে একটু কথা বলি।
হ্যালো,
সালাম লিমা, তোমার জন্য, তোমাদের জন্য, ইনফ্যাক্ট তোমার বাবার জন্য সবাই আমরা অনেক বেশি দোয়া করছি, এবং দেশ এবং দেশের বাইরে থেকে প্রচুর প্রচুর কন্ট্রিবিউট করবে এই ধরনের আশ্বস্ত করছে সবাই আমাদেরকে। এবং উনি কথা প্রসঙ্গে বলছিলেন যে মানুষকে বিশ্বাস করতে গিয়ে চরম দুর্দশায় পরিণত হয়েছে এই পরিবারটি, আবার অন্যদিকে স্রষ্টা আসলে পক্ষপাত দুষ্ট নন, তিনি মানুষের হাত দিয়ে যে মানুষগুলো হয়তো চিনেও না জানেও না তারপরে প্রচুর পরিমাণে ভালোবাসা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। সব মিলিয়ে আমরা আপনাদের পাশে আছি, আপনারা আশ্বস্ত হন, কোনোভাবেই নিরাশ হবেন না, আত্মবিশ্বাস হারাবেন না, যে কোনো পথের বাঁকে যে কোনো ভাবে যে কোনো পরিচয় ভালোবাসার মানুষের সবসময় আপনাদের পাশে আমরা থাকব।
ধন্যবাদ, আসলে আমার সব কিছু বলার নেই।
লিমা, আমি বিশ্বাস করি যে স্রষ্টার কাছে আমরা হয়তো সেই অর্থে ভাগ্যবান বা ভাগ্যবতী যারা ব্লেসড পরিবারের সুযোগ করে দিয়েছেন, এমন এমন পরিবারে আমাদেরকে জন্ম নেয়ার, যে পরিবারে হয়তো কোনো মিনিমাম কোনো টেনশন করতে হয় না। কিন্তু আমি তো জানি যে গত কয়েক বছর কত কষ্টের ভেতর দিয়ে, কত কত দুঃখের ভেতর দিয়ে এবং কত রকমের ঝড়ঝঞ্ঝার ভেতর দিয়ে আপনাদেরকে যেতে হচ্ছে। মাত্র 18 বছর বয়স, 3 সন্তানের মধ্যে সবচেয়ে বড় আপনি, ভেতরে মনের ভেতরে কত কিরকম জগদ্দল পাথরের মতো কষ্টগুলো চেপে বসে আছে, একটা দায়িত্ব বোধ সবসময় ভিতরে কাজ করছে কিন্তু করার খুব বেশি জায়গা নেই, আপনার অবস্থানটা আমরা বুঝি। সব মিলিয়ে আমাদের বন্ধুদেরকে যদি কিছু বলার থাকে, যারা কোনো রক্তের পরিচয় নাই, কোনো অন্য কোনো পরিচয় নাই, শুধু মানবতার পরিচয়, মানুষকে ভালোবেসে আপনাদের পরিবারের পাশে আছে, জি প্লিজ।
আসলে পৃথিবীতে যত ভালো মানুষ আছে সমান পরিমাণ খারাপ মানুষও আছে, মানে সাহায্যের জন্য আইসা সাহায্য করবে বলে গুরু, কিছু কিছু মানুষ আছে যে কতটুকু পরিমাণ হেনস্ত করতে পারে আপনি বিশ্বাস করবেন না। আমার বাবা খুবই অসুস্থ, আজকে 2 দিন সে কন্টিনিউসলি হসপিটাল, ঠিক আছে। একটা লোক গত ফার্স্ট যখন বৃহস্পতিবার আব্বু আম্মা আপনার এখানে গেছিল, তখন একটা লোক শুনে পরের দিন ফোন করছে যে আপনার মেয়ে তো চাকরি করতে পারে না, আপনি যদি দেখা করতেন। তা আমি আমার আম্মুকে নিয়ে সেখানে গিয়ে দেখা করছি লোকটার সাথে, নর্মাল যেসব কথা জিজ্ঞেস করে সবকিছু জানতে চাইছে, সবকিছু বলছে ওনাকে, উনি আমার কাগজপত্র নিছে, সিবি নিছে, সবকিছু নিয়ে উনি ওই দিন, আমি সেদিন আছে আমার সিবিতে তো আমার ফোন নাম্বার ছিল, উনি সেদিন আছে আমাকে ফোন করছে, ফোন করে অনেক বুঝাইলো টেনশন করো না, দেন উনি কিছু বললো না, আমি বুঝতে পারিনি উনি আসলে এভাবে আমার কথাটা বলুন, উনি ওপেন বিয়ের প্রপোজাল দেয়, ঠিক আছে। তারপরও আম্মু বলতেছে যে মা আমাদের এখন অভাবের সংসার, একটা চাকরি দরকার, কিছু বললো না, তোমার কিছু বলার দরকার নেই। আমি কিছু বলিনি, এরপর থেকে ফোন দিলে আব্বু আম্মু রিসিভ করাইতাম, উনি আসলো বাসে এসে আম্মুকে বলতেছে যে 5,000 টাকা লাগবে, ঠিক আছে। আমি তখন আম্মুরে মানা করছি, আব্বুরেও মানা করছি,
বিয়ের যে প্রস্তাব
বিশ্বাস করে ফেলছে লোকটারে, দুধুয়া আমাদের বাসায় আসছে,
বিয়ের যে প্রস্তাব
শুনে
জি আপনি লিমা
তোমার একটা কাজ করতে পারছে আসলে ভাবা যায় না।
জি জি
মানুষ এখনো এত খারাপ পৃথিবীতে না দেখলে বোঝা যায় না।
জি আমার কথা শুনুন, বিয়ের যে প্রস্তাব সে করেছে, এই বিয়ের প্রস্তাব করার সময় অবশ্যই এতটুকু বোধ বা সে বিবেচনা নাই যে সেটার জন্য জাস্টিফাইড টাইম এখন না, এবং সেই একটা মানুষের জন্য সমব্যথী হতে পারি কিন্তু কোন না কোনো ভাবে করুণার চোখ দিয়ে তার দিকে আমরা তাকাতে পারি না। ইনফ্যাক্ট আমি যখন বিকাশ নাম্বারটা অন ইয়ার করতে যাই তখনও কিন্তু আমার আপত্তি ছিল, আপনার বাবার সাথে আমি কথা বলেছিলাম যেহেতু এটি ওনার পার্সোনাল নাম্বার, আদৌ আমি অন ইয়ার এই পার্সোনাল নাম্বারটা দিব কিনা। তো আমি যারই সাহায্যের জন্য চেষ্টা করি, যারই নাম্বার আমি অন ইয়ার থেকে ক্লিক করি, সেখানে সম্ভাবনা কিন্তু থেকে যায় যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে নাম্বারটি ছড়িয়ে যাচ্ছে, যেখানে সবাই যে ভালো মানুষ হবে এটা ভাববার কোনো কারণ নেই। হায়ানার মতো কিছু প্রেতাত্মাও কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে, যারা সুযোগ সন্ধানী হয়ে কোনো খারাপ কাজের জন্য উদ্যোগী হলেও হতে পারে, কিন্তু সে কারণে আমাদের কাজ করা কিন্তু তাই বলে বন্ধ করা যাবে না। কিন্তু সেই জায়গাতে আমাদের একটু টেকনিক্যাল হতে হবে, আমাদেরকে এই জায়গা থেকে একটু ডিপ্লোমেট হতে হবে। আমরা অবশ্যই সবার কথায় রেসপন্স করব না, আমরা শুধু বিকাশ অ্যাকাউন্টের জন্যই নাম্বারটা ইউটিলাইজ করেছিলাম। আমরা চাইলেই নিজেদের অ্যাকাউন্ট নাম্বার দিতে পারতাম, কিন্তু নিজেদের ট্রান্সপারেন্সির জন্য কখনো আমাদের পার্সোনাল নাম্বারটা দিই না। সবসময় যারা ভিক্টিমাইজড হয়, যারা সমস্যায় পড়ে, যারা কষ্টে থাকে, তাদের নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করি। ফাইনালি একজন বা দুইটা হয়তো এরকম বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, বাট প্রচন্ড পরিমাণে একদম সমুদ্রে জলোচ্ছ্বাসের মতো পাগলের মতো সবাই আপনাকে ভালোবাসতেছে, আপনাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এই যে 35,000 টাকার কথা আসলো, আমি বিশ্বাস করি যে খুব পাঁচ মিনিট দশ মিনিটের দুই দিনে হয়তো আপনাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল। এই দশ মিনিটের কনসিকুয়েন্স যদি 35,000 টাকার উপরে হয়ে থাকে, সেখানে হয়তো 5 টাকা, 2 টাকা, 10 টাকা, 15 টাকা, 100 টাকা, 500 টাকা, বিভিন্ন রকমের ফিগারের কন্ট্রিবিউশন আছে, যেটি শুধুই ভালোবাসা, শুধুই ভালোবাসা, শুধুই ভালোবাসা। তো এই বড় কিছু ভালোবাসার দিক চিন্তা করে কিছু হায়ানার এরকম 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 চিন্তা ভাবনা, এরকম তাদের দৃষ্টিভঙ্গিকে, এরকম অপাঙ্গতেও রুচিবোধকে আমরা হয়তো আপাতত আমরা এড়িয়ে যেতেই পারি। আমরা আবার আপনার সাথে কথা বলবো, এবং ফাইনালি আপনি কনফিডেন্ট থাকবেন যে সবাই আপনাদের সাথে আছে, রাইট?
অবশ্যই।
জি ভালো থাকবেন, এবং সেই সাথে আমি মঞ্জুকে ধন্যবাদ জানাচ্ছি, মঞ্জু এই ব্যাপারটাকে সামনে থেকে উদ্যোগ নিয়েছে। অলরেডি মঞ্জু সব মিলিয়ে আপনাদের কন্ট্রিবিউশন কিছু কিছু কালেকশন করে তুলে দিয়েছেন, আরো ফার্দার কন্ট্রিবিউশন এই পরিবারের জন্য আপনি করতে চান, একটু সংক্ষেপে যদি সেই ব্যাপার নিয়ে একটু আলোকপাত করেন, একদম সংক্ষেপে।
আমি একটা কথাই বলবো,
জি আমি
আমার বাবা ছাড়া প্লিজ সবার কাছে অনুরোধ, আমার বাবার পাশে এসে দাঁড়ান, কিচ্ছু বলার নেই আমার।
এই ফাঁকে আমরা একটু মঞ্জুর সাথে কথা বলে নি। মঞ্জু যিনি এই আমাদের কাছে এসেছিলেন তার প্রিয়তমা স্ত্রীকে সাথে নিয়ে, সে কোথায়? এই তো এখানে আছে, যারা যারা আমাদের জন্য শীতার্থ মানুষগুলোর জন্য কাপড় কন্ট্রিবিউট করেছিল, এবং সেই সাথে সে আমাদের এই খবরটি শোনার পর নিজে উদ্যোগী হয়ে কিছু কালেকশন নিয়ে তাদের কাছে পৌঁছে দিয়েছে এবং ফার্দার আরো কালেকশনের জন্য চেষ্টা করছেন। মঞ্জু প্লিজ।
আসসালামু আলাইকুম, আমি দেশবাসীকে একসাথে সালাম দিয়েছি, যারা লিসানার আছেন এই মুহূর্তে আমাকে শুনছেন, গুরুকে শুনছেন, এবং যারা এই আবদুল্লাহর ফ্যামিলির কথাগুলো শুনছেন তাদেরকে আমি আবার রিকোয়েস্ট করব, প্লিজ আমরা একটু মানবতার হাত বাড়িয়ে দিই তাদের দিকে। আসলে তারাই সবাই এখন কি বলবো, এক কথায় যাকে রাস্তায় নেমে এসেছে, আমাদের কাছে হাত পেতেছে, আমাদের কাছে সাহায্য চাচ্ছে বারবারে। আমরা তাদেরকে, আমার মতো যদি কেউ আরো উদ্যোগী হতে চায়, কেউ আরো উদ্যোগ নিয়ে যদি কিছু টাকা কালেকশন করে দিতে পারি, অন্তত কিছু বলতে হয়ে আমি যদি 10 টাকা দিই হয়তো আমার কাছে সেটা সামান্য হতে পারে, 10 টাকা হতে পারে, কিন্তু তাদের কাছে বিরাট একটা অঙ্ক, এই দুইটা সংখ্যার বিরাট একটা অঙ্ক। হয়তো আমার টাকা দিয়ে ট্যাবলেট কিনা হবে, হয়তো আমার টাকা দিয়ে আমি চা দোকানে নষ্ট করে ফেলবো, আমরা অনেকেই হয়তো ড্রাগসে অনেক টাকা নষ্ট করে ফেলি। আমি সেই দিক থেকে মানবতার বিবেচনা থেকে আপনাদেরকে অনুরোধ করছি আবারও, আমরা একটু আসি আবদুল্লাহর পাশে, আমরা একটু মানবতার হাত বাড়িয়ে দিই। যারা বিদেশে আছে আমি ফেসবুকে বারবার এগুলাকে পোস্ট করছি, যারা আছেন ওইখানে ওনাদের পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ওনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, যারা বিদেশ থেকে টাকা দিতে চান ওই অ্যাকাউন্ট নাম্বারে দিতে পারেন সরাসরি।
এবং কিছু বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার আমরা এখান থেকে শেয়ার করে দিই, বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা শেয়ার করতেছি এবং সেই ফাঁকে প্লিজ মঞ্জু একবার যদি বলে দেন।
বিকাশ নাম্বারটা হলো 01928604878 01928604878, এটা পার্সোনাল বিকাশ নাম্বার।
আমরা কথা বলেছি এর মধ্যে আব্দুল্লাহর সাথে, কথা বলেছি তার একমাত্র তার তিন সন্তানের বড় সন্তান লিমার সাথে, এবং কথা বলছিলাম মঞ্জুর সাথে। অবাক করা ব্যাপার, এই মানুষগুলোর সাথে তাৎক্ষণিক পরিচয়, এবং সেই পরিচয়ের ভিত্তিতে মঞ্জু নিজে এখন দায়িত্ব মনে করছে যে না, এই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত, সলিড কিছু কন্ট্রিবিউশন হওয়া উচিত, লোকটা যাতে বেঁচে যায়, পরিবারটা আখেরে যেন বেঁচে যায়। এবং অবশ্যই আমরা মুখে আছি সেই মানুষগুলোর জন্য, প্রচন্ড শীতে কাতর হয়ে আছি, উত্তরের জনপদ একেবারে ঠান্ডায় হিম হয়ে পড়েছে বন্ধু। শীতার্থ মানুষগুলোর আসলে বাঁচবার সামান্যতম কোনো কারণ নেই, সুযোগ নেই। এই মানুষগুলোকে কোনো না কোনোভাবে বাঁচিয়ে তুলতে হবে বন্ধু। আমি কোনোভাবে যখন শীতার্থ মানুষগুলোর জন্য কাপড়ের কথা বলি, কোনোভাবে সে দৃশ্যটাকে আমার চোখের সামনে থেকে ফিরিয়ে তুলতে পারি না, যে একেবারে অন্ধকার রাত, রাত অনেক গভীর বন্ধু। সেই সময় ওই যে বলছিলাম যে পাবলিক টয়লেটের পাশে কি একটা যেন জবুথবু হয়ে পড়ে আছে, এবং ঠিক সেই সময় আমি কোনোভাবে সে মানুষটিকে নাড়া দিয়ে যখন তাকে জাগানো হলো, দেখলাম যে প্রায় 70 ঊর্ধ্ব একটা মানুষ নাড়ুর মতো পড়ে আছে, তার পাশ দিয়ে প্রবাহিত হয়ে চলেছে সেই গণশৌচাগারের সমস্ত কিছু, ড্রেনটা তার পাশ দিয়ে চলে গেছে। মানুষের জীবন এত বেশি কষ্টের মধ্যে থাকতে পারে, মানুষকে প্রতি মুহূর্তে এরকম সিচুয়েশনের ভেতর দিয়ে যেতে পারে, কিন্তু আমি যখন পাক পরিচ্ছন্ন কাপড় পরে থাকি, আমি যখন চমৎকার পরিবেশের মধ্যে থাকি, আমার শরীরের ঠান্ডা দূর করবার জন্য, ওম নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের কাপড়ের ব্যবহার আমি যখন করি, তখন হয়তো এই ব্যাপারগুলোকে এক্সপিরিয়েন্স করবার মিনিমাম সুযোগ আমাদের থাকে না। অথবা আমি সেই মায়ের কথা বলছি যখন আপনার চোখের সামনে দিয়ে পড়ে যে মা যে সন্তানের জন্য একমাত্র আশ্রয়ের জায়গায় শীতের সময় মায়ের বুকের ওম ছাড়া আর কিছুই না, সেই মানুষগুলোর জন্য পাশে দাঁড়ানোর সুযোগ এসেছে বন্ধু। কোনো না কোনোভাবে পরপারে যদি চলে যায়, কোনো না কোনোভাবে আমার নিঃশ্বাস যদি আমার সাথে এখন এই মুহূর্তে বিচ্ছয় করে, আমি যেন স্রষ্টার কাছে গিয়ে বলতে পারি, স্রষ্টা তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছ এই পৃথিবীতে, তুমি বলেছো যে পৃথিবীতে যার্রা পরিমাণ যদি কোনো কিছু থেকে থাকে স্বর্গীয়, সেটি হচ্ছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। সেই ভালোবাসার পূজারি আমি বিভিন্নভাবে বিভিন্ন লহমায় বিভিন্ন উপলক্ষে মানুষকে ভালোবেসেছি, এবং মানুষের ভালোবেসে মানুষের পাশে থেকেছি। আমার মনে হয় সেদিন স্রষ্টা আপনাকে দারুণ একটা প্রতিদান দিতে পারে। সব মিলিয়ে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ায় বন্ধু অনেক মানুষ এখন স্টুডিওতে, অনেকে চলে এসেছে এই রাত বিরাতে, একটা গ্রুপ চলে এসেছে অনেক দূর থেকে। আমার মা সমতুল্য মা বয়সী একজন বসে দাঁড়িয়ে আছেন এখানে, তার শ্রদ্ধায় আমি অবশ্য আজকে এখন পর্যন্ত অনুষ্ঠান কন্টিনিউ করছি দাঁড়িয়ে, আমি তাকে একটু মাইক্রোফোনের সামনে নিয়ে আসতে চাই। থ্যাংক ইউ, আপনি এত রাতে কষ্ট করে আমাদের কাছে এসেছেন। এবং আরেকজন জি, আপনি প্লিজ আপনি মাইক্রোফোনের সামনে আসুন। এবং সব মিলিয়ে কেমন হঠাৎ করে কেনই আপনার মধ্যে চিন্তা আসলো যে না, মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে হবে এবং এদের জন্য কাজ করতে হবে, এই শীতার্থ মানুষগুলোর জন্য? জি
করতে হবে, কারণ আপনার প্রোগ্রাম শুনে আমার এতই ভালো লাগলো যে আমি চলে এসেছি, কাপড় চোপড় যাই ছিল আমার বাসায় সবকিছু নিয়ে। কারণ এই যে শীতের লোকগুলো যে কষ্ট করছে, আমরা তো কিছু হলেও পাচ্ছি কিন্তু ওরা তো কিছুই পাচ্ছে না। এমনও কিছু কাপড় আছে আমরা রেখে দিয়েছি, পরে পরবো, কিন্তু পরে কেন, এখনই ওদেরকে দিয়ে দেই না কেন, যেটা প্রয়োজন নেই সেটা ওইভাবে যদি ভাবি, মানুষের জন্য যদি আমরা নেমে আসি রাস্তা থেকে, এতগুলো লোক কষ্ট করছে, আমরা সবাই যদি সাহায্য করি তাহলে তার ওদের দুঃখ থাকে না, কষ্ট থাকে না। তো আমার অনুরোধ, আপনারা সবাই আসবেন, সবাই এখানে দিয়ে দিবেন, এবং আপনাদের অনেক অনেক আছে, কিন্তু এমনও কিছু আছে যে আমরা দিব না, থাক পরে পড়ব কেন। এই শীতের তো মানুষগুলোর জন্য যদি আমরা একটুখানি ভাবি, একটুখানি যদি নরম হয়ে যায়, তাহলে অনেক অনেক উপকার হবে ওদের, এবং শীতের থেকে ওরা অন্তত মুক্তি পাবে, কষ্ট থেকে তারা অনেক অনেক লাঘব হবে। এবং আমি চাই আপনারা সবাই এগিয়ে আসুন, সবাই এখানে কাপড় দিন, এবং পুরনো হোক নতুন হোক কোনো সমস্যা নেই, যার যেমন আছে, এভাবে যদি সবাই এগিয়ে আসেন আমি মনে করি তাহলে লোকগুলোর জন্য অনেক অনেক আল্লাহ তো সন্তুষ্ট হবেন, এবং আমরা যে এত বড় একটা পদক্ষেপ নিয়েছেন, ওনার গুরুর যে এত বড় একটা পদক্ষেপ, সেটাতেও সবাই খুশি হবেন। এবং সব থেকে ভালো যে আজকের থেকেই কালকে থেকেই আপনারা তৈরি হয়ে যান, এখানে এসে সবাই জমা দিয়ে যান কাপড় চোপড়, এটাই আর কি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ।
সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, এবং অবশ্যই সকল কৃতিত্ব আপনাদের যারা এই শীতার্থ মানুষগুলোর জন্য গরম কাপড় সংগ্রহের কাজের মধ্যে আছেন, যারা এটা প্যাকেজিং এর সাথে আছেন। ইনফ্যাক্ট আপনাদেরকে সাথে নিয়ে এই শীতার্থ মানুষগুলোর কাছে আমরা পৌঁছে যাব এবং কাপড়গুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ইনফ্যাক্ট আমাদের ইচ্ছে আছে যেসব জায়গাগুলোতে শীত অনেক বেশি, উত্তরের জনপদ, সেখানে আমাদের ফেসবুকে প্রচন্ড পরিমাণে এখন ফ্যান ফলোয়িং, এবং ফেসবুককে ঘিরে আমাদের যে লিসেনার্স কমিউনিটির সাথে কমিউনিকেশন হচ্ছে, তাদের মাধ্যমে আমরা এই গরম কাপড়গুলো পৌঁছে দিব। যে আপনার সাথে আমি একটু কথা বলতে চাই, আপনি ওনার সাথে এসেছেন এবং উনি যে পরামর্শটা দিয়েছিলেন সেই কাজটা আমি ইনফ্যাক্ট আজকে করেছি, নিজের অবচেতন মনে তাগিদ থেকেই করেছি, যে কাপড়গুলো শর্ট আউট করার পরে যে কাপড়গুলো একটু কম ব্যবহার করি সেগুলো আজকে ডিসবার্স করে দিয়েছি। ওই সময় আমার বাসায় যে এমনি পার্ট টাইম যে কাজ করে যে মেয়েটি, তার কাছে যখন কাপড়গুলো দিলাম এবং তার স্বামীর জন্য বললাম যে তুমি দিও, যে তার হয়তো আমার হবে, তোমার আগে শুনলাম যে তার মেজারমেন্ট কেমন, দেন পরে বললো যে আপনার কাপড় জোড় পরেই আমার স্বামী আজকে বাইরে গেছে। এটার মধ্যে এক ধরনের ডিভাইন ফিলিংস আছে। এই অনুভূতিকে কোনোভাবেই টাকা দিয়ে কেনা বা বেচা যায় না। বিশ্বাস করেন, ভালোবাসার বৃষ্টিতে স্নিগ্ধ হতে, ভালোবাসার সমুদ্রে গোসল করার মধ্যে যে কি অতি পার্থিব শান্তি লুকিয়ে আছে, একবার যদি এটার ভেতর দিয়ে যায় তাহলে নেশা ধরে যায়। সো প্লিজ, যে যেমন পারেন এই শীতার্থ মানুষগুলো পাশে এসে দাঁড়ান। আপনাকে আমি যেমন কথা বলছিলাম একজন মা বয়সী একজন যিনি ছিলেন তার সাথে, এবং আজকের প্রজন্মের একজন আপনাকে দেখছি আপনি সাথে এসেছেন ওনার, সব মিলিয়ে আপনার এই কাপড়ের যে কন্ট্রিবিউশন তার পিছনের উদ্দেশ্যটা কি?
উদ্দেশ্য হচ্ছে আমার এই শীতার্থ মানুষগুলোর পাশে দাঁড়ানো, এবং সবচেয়ে বড় কথা যে আমি প্রায় 6.5 বছর হতে চললো আমি গুরুর প্রোগ্রাম শুনে আসছি। আমি গুরুর অনেক বড় ভক্ত, তাই গুরুটাকে আমি সাড়া দিতে আসছি। ভালোবাসার বাংলাদেশ আমি অনেক অনেক দিন যাবৎ শুনি, এবং সেই সূত্র ধরে আমি গুরুর সাথে দেখা করতে আসছি, এবং এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য একটা মাধ্যম দরকার বাংলাদেশে, এরকম একটা প্ল্যাটফর্ম যা কোনো মিডিয়া বা কোনো প্রতিষ্ঠান থেকে নেওয়া হয় না, শুধুমাত্র ঢাকা FM এই ভালোবাসার বাংলাদেশ থেকে নেওয়া হচ্ছে। সো এটা অনেক বড় একটা ব্যাপার, মানুষ প্ল্যাটফর্ম চায় বাট পায় না, তাই এটা এটা এমন একটা প্ল্যাটফর্ম, বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম আমি বলতে পারি। এবং সবচেয়ে বড় কথা যে গুরুকে মানুষ এত ভালোবাসে, লাখো শ্রোতা তার ডাকে চলে আসে, এটা অনেক বড় একটা ব্যাপার। আমি গুরুকে অনেক বেশি শ্রদ্ধা করি, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি, এবং আমার অনেক বন্ধু আজকে শুনছে, বিশেষ করে উৎস তো কি, এরা অনেক অনেক বেশি ভক্ত আপনার, এবং ভবিষ্যতে, এবং কথা দিচ্ছি যে জীবনের শেষ দিন পর্যন্ত গুরু আপনার সাথে থাকবো।
জি প্লিজ। আর আমি আসলে মানে খুব ভালো হয় যে কাজগুলো সামনে থেকে আপনার নেতৃত্ব দিবেন, কারণ লিডারশিপ যে কোয়ালিটি সেটি আমার মধ্যে নাই, হয়তো স্রষ্টা একটাই ক্ষমতা দিয়েছেন ঠিকঠাক হয়তো কিছু কথা বলতে পারি। সো লিডারশিপের জায়গাগুলোতে আপনারা থাকুন, সামনে থেকে নেতৃত্ব দেন, পেছনের জায়গাগুলো থেকে আমি এইভাবে আপনাদের কথা বলতে থাকি, আপনাদের ভালো এবং মন্দ কাজের বর্ণনা দিতে থাকি, এই কাজটাই বরং আমি নিরবিচ্ছিন্ন ভাবে করে যাই। আর অনেকেই আছেন
গুরু, আমি আসলে অনেক বছর যাবৎ আপনাকে শুনছি, প্রায় 6-6.5 বছর ধরে। তো মানুষ যে পরিমাণ ভালোবাসা আপনাকে দেয়, আপনি দেশের প্রথম এবং জনপ্রিয় লাভগুরু, আপনাকে দেখার যে ইচ্ছা আমার ছিল, আমি আজকে আমার সেটা পূরণ হয়েছে, এবং FM গুরুকে সালাম, অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা।
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের, এবং তিনি যেন যত প্রশংসা সূচক কথাই শুনি না কেন আমাকে যেন নিজের মাথা সুস্থির রেখে, নিচের ডাউন টু আর্থ থেকে বিনয়ী হয়ে আমার দৃষ্টি যেন অবশ্যই মাটিতে নিবন্ধিত থাকে, সেভাবে সামনের দিকে পথ চলার সুযোগ করে দেন। জি, আপনি কথা বলুন, আপনি এসেছেন এই সব কাজের সাথে সম্পৃক্ততা জানাতে। জি, আপনার নাম বলে একটু ছোট্ট করে।
সবাইকে আমার সালাম, অনেক বেশি ধন্যবাদ আমাদের লাভ গুরু। ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামটা আমি শুনি অল্প কিছুদিন, কিন্তু তার আগে উনি যখন আমাদের লাভ গুরু ছিলেন তখন থেকে আমি প্রায় 4 বছর ধরে, 4-5 বছর হবে আমি শুনি উনাকে। কিছুক্ষণ আগে বললেন যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হয়তো তার নেই, সে ভালোভাবে হয়তো কিছু বলতে পারে অতটুকু, বাট না, আমি সেই অনেক বছর ধরে উনাকে ফলো করছি এবং চেষ্টা করি নিজ থেকে কিছু করার, পথ শিশুদের জন্য কিছু করার। আমার অনেক খুব কাছের মানুষ, অনেক বন্ধুরা আছে যারা এটা নিয়ে অনেক হাসি, ক্রিটিসাইজ করে, বাট এতে আমার কিছু মনে হয় না। আমি চেষ্টা করি পথ শিশুদের জন্য, গরিব মানুষগুলো, বৃদ্ধ মানুষগুলোর জন্য কিছু করতে। আমার আরো একটা কথা, সরি কিছু মনে করবেন না, ফেসবুক যারা আমরা ইউজ করি সবাই এই ডিসেম্বর মাসে দেশ প্রতি ভালোবাসা দেখানোর জন্য সবাই আমরা প্রোফাইল পিকটা দেশের পতাকা দিয়ে বিশ্ব রেকর্ড করার চেষ্টা করছি, তাদের কাছে আমার অনুরোধ, আমাদের দেশটা শুধু একটা পতাকা নয়, শুধু পতাকাকে ভালোবাসলেই, প্রোফাইল পিকটা পতাকা দিলেই দেশের প্রতি দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদের দেশটাকে আমি একা পারবো না বদলাতে, আমি জানি আপনিও পারবেন না একা বদলাতে, তবে আমরা সবাই পারবো বদলাতে। সো প্লিজ আসেন, আমরা যে যার যার জায়গা থেকে নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কাজ করি, গরিব মানুষগুলোর পাশে থাকি, অসহায় মানুষগুলোর সাহায্য করার চেষ্টা করি।
অনেক অনেক ধন্যবাদ, আসলে অনেক কৃতজ্ঞতা এত চমৎকার কথা বলবার জন্য। এবং এটি সত্যি যে দেশের জন্য, দেশ বলতে কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা নয়, কোনো পতাকা নয়, এবং শুধুই মাত্র জাতীয় সঙ্গীত নয়, দেশ বলতে দিস অল অ্যাবাউট পিপল, দেশের মানুষ, যে মানুষগুলো আমি, আপনি, আমরা, আমাদেরকে নিয়েই কিন্তু এই দেশ। তো যে কোনো কিছুর ব্যানারে এই দেশগুলোর পাশে এসে, দেশের পাশে এসে দাঁড়ানোটা আমাদের জন্য অতীব কর্তব্য। আমরা নারায়ণগঞ্জ থেকে একটা গ্রুপ এসেছে, বাঞ্চ অফ পিপল, তাদেরকে আমি একটু সামনে আনতে চাচ্ছি। এবং অনেকগুলো কার্টুন নিয়ে তারা এসেছে। আই এম রিয়েলি অনার্ড উইথ ইউর প্রেজেন্স। আমি সত্যি অনেক বেশি আবেগপ্রবণ আপনাদের প্রেজেন্সে, স্পেশালি কারণ আমি জানি যে এখন বাংলাদেশের জনসংখ্যার সবচেয়ে বড় অংশই হচ্ছে দ্য ইয়ং গ্রুপ লাইক ইউ। এবং এরা যদি সামনে থেকে এইভাবে নেতৃত্ব দেয়, এইভাবে যদি উদ্যোগ গ্রহণ করে, বাংলাদেশকে ঠেকিয়ে রাখে, এমন শক্তি বিশ্বের কারণে। এবং ওই দিন হয়তো খুব বেশি দূরে নয়। আমরা জানি যে বাংলাদেশ থেকে এমন এমন কিছু কীর্তি তৈরি করতেছি যেটা বিশ্বের দরবারে মহীয়ান হয়ে আছে। খুব দূরে হয়তো সেই দিন নাই যেদিন অর্থনৈতিকভাবে চমৎকারভাবে দেশের মানুষ এবং দেশ মুক্তি পাবে। আমি খুব খুশি হয়েছি আপনাদের আসার জন্য। বিলিভ মি, আমি একদম অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, আপনাদের এই কন্ট্রিবিউশন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই রকম কন্ট্রিবিউশন হিসাবে গণিত হবে। আপনাদের এই কন্ট্রিবিউশন সত্যি, এটা 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 এটার বদলে স্রষ্টা আপনাদের পাশে সেইভাবেই থাকবেন, যেভাবে বাঁচার স্বপ্ন আপনারা দেখেন, যেভাবে জীবনটাকে নিয়ে কল্পনা করেন। আল্লাহ আপনাদের সমস্ত ভালো এবং নেক নিয়তের পাশে থাকুক। আমি সত্যি খুব গর্বিত আপনাদের মতো মানুষ আছে। তা আমি যখন স্টুডিওতে ঢুকি, লিফটে আপনাদের সাথে আমার দেখা হয়, তখন আপনাদের সাথে প্রচুর পরিমাণে কাপড় ছিল, সেই নারায়ণগঞ্জ থেকে এগুলো বয়ে নিয়ে এসেছেন এই শীতার্ত মানুষগুলোর সাথে, যাদের সাথে আপনাদের মিনিমাম কোনো কানেকশন নেই। আপনারা জানেনও না যে কোন কাপড় কে পরবে, কার ঘরে যাবে কোন কাপড়, কিন্তু আপনারা শুধু এতটুকু বুঝেছেন যে মানুষগুলো কষ্ট দারুণভাবে অনুন্নত হয়েছে আপনাদের মনের মধ্যে। সত্যি আমি কৃতজ্ঞ, আমরা সবাই কৃতজ্ঞ। এ কৃতিত্ব শুধু আপনাদের। অনেকে বলে যে এফএম গুরু বা লাভ গুরু বা গুরু হাতের সাম, যাই বলেন না কেন, যে কোনো কিছুর বিনিময়ে মানুষের কাছে হাত পেতে দেয়। হ্যাঁ, আমি হাত পাতি, বিশ্বাস করুন। আমি যে চাকরি করি, আমি একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে আছি, আমার ফরচুনেটলি আমি যে পরিবারে জন্ম নিয়েছি, মাশাআল্লাহ ভালোভাবে থাকবার জন্য আল্লাহ আমাকে অনেক বেশি সুযোগ করে দিয়েছেন ইকোনমিক্যালি। বাট এই কাজটা করি, এটার জন্য আমার মিনিমাম কোনো লজ্জা হয় না। অনেকে এসব কথা বলে যে উনি সুযোগ পেলে হাত পাতে, আসলে আমি হাত পাতি। আমি আমি গর্ব করে বলতে পারি, আমি কসম করে বলতে পারি, খোদার কসম, যে একটা সিঙ্গেল পেনিও এই কন্ট্রিবিউশন আমার ব্যক্তিগত কাজে কোনোদিন ব্যবহৃত হয়নি। সবকিছু ব্যবহৃত হয়েছে সেই মানুষগুলোর জন্য, যে মানুষগুলোর জন্য আমি এখানে আপনাদের কাছে হাত পাতি বা ভিক্ষা করি, যেই বলেন না কেন। এরকম কথা আমাকে অনেক সময় দু একজনের মুখ থেকে শুনতে হয়, আমি এটা নিয়ে অবশ্য কোনোভাবে ডিমোটিভেটেড হয় না। এবং আরেকটি কথা বলতে চাই যে আমি কিন্তু কোনোভাবে ওয়ারি না ঢাকা এফএম নিয়ে, আমি ওয়ারি না ঢাকা এফএম এর ভালোবাসা বাংলাদেশের প্ল্যাটফর্ম নিয়ে, যে এটিকে আরো আপলিফট করতে হবে, আমার ইমেজটাকে আরো বাড়াতে হবে। এটা কোনো না কোনো ভাবেই, এটা কৃতিত্বের দাবি আমরা ভালোবাসার বাংলাদেশের এই টিম নিতে পারি না। পুরো কৃতিত্বের দায়ভার পুরোটাই আপনাদের, যারা এই অনুষ্ঠানটিতে আসতেছেন, যারা কাপড়গুলো দিচ্ছেন, বা অন্যান্য কাজগুলো যারা পর্যায়ক্রমে বিভিন্ন সময় করে গেছেন, সমস্ত কৃতিত্ব আপনাদের। আমাদেরকে কৃতিত্ব দেওয়ার সামান্যতম কোনো কারণ নাই, শুধু একটি প্ল্যাটফর্ম এটি, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা এই খবরগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এবং আমিও তো, যারা যখন কন্ট্রিবিউট করে সবাইকে আমি ইন্ট্রোডিউস করার চেষ্টা করি, যাতে করে যার যেটি কন্ট্রিবিউট সেটা মানুষ জানতে পারে, এবং মানুষের মধ্যে যেন একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি হয় যে ও করেছে, ঠিক আছে আমি করব, আমিও করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীদের মধ্যে এরকম যুদ্ধের আগে যখন তিনি ফান্ডিং করতেন, তখনও কিন্তু এভাবে কন্ট্রিবিউট করা নিয়ে কম্পিটিশন চলতো। যে এক্সাম্পলটা আমি প্রায় দিই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মুষ্টি শস্য দানা নিয়ে এসে দিয়েছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন পক্ষান্তরে যে সবচেয়ে বড় দান ছিল সেটি, কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেছিলেন যে খোদার কসম আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আমি কিছু রেখে আসিনি। মানে একটা মানুষের যা আছে সব দিয়ে দিয়েছে সেই সেই ইসলামের পতাকা সমুন্নত রাখবার জন্য। তো এগুলি হচ্ছে বিষয় অ্যাকচুয়ালি, যে আমরা আসলে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি করতে চাই, যাতে করে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে, ও করেছে আমি আরো বেশি করব, আমি আরো বেশি করব। কোন একটা ভালো কিছু তৈরি করার জন্য এরকম একটা কম্পিটিশন আসতেই পারে। জি, নারায়ণগঞ্জের সেই গ্রুপটাকে আমি স্বাগত জানাচ্ছি। কে কে আসছেন আপনারা?
আসসালামু আলাইকুম।
জি, আপনারা কে কে এসেছেন? জি, এই মাইক্রোফোনটা আপনারা নিতে পারেন।
আমরা এখানে আসছি পাঁচজন, ছয়জন ভাই আছে, ভাগ্নে আছে, একসাথে আমরা সবাই আসছি। মোমেন, নিজাম, হাবিব, অপূর্ব, তারপর হচ্ছে কামাল ভাই। তো অ্যাকচুয়ালি আপনি গত সপ্তাহে যে প্রোগ্রামটা করছেন, মানে গত বৃহস্পতিবার প্রোগ্রামটা শুনতে শুনতেই আমি আপনার এটা সম্বন্ধে জানতে পারি।
তো জানার পরে অ্যাকচুয়ালি চিন্তা মানে করলাম, নিজেরটা নিজেই চিন্তা করলাম যে আমরাও তো পারি কিছু করতে, যেহেতু আমাদের সেই সামর্থ্যটা আল্লাহ যতটুকুই দিছে, একজন একজন করে যদি করি অবশ্যই সেটা আমরা করতে পারি। দেন আমাদের ছোটখাটো একটা ফাউন্ডেশন আমরা নিজেরা নিজেরাই করছি, জাস্ট ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভাই ব্রাদার আর রনি ভাই আছে, নিটুল আছে, আলম ভাই আছে, আমরা নিজেরাই। আমাদের ফাউন্ডেশন নাম হচ্ছে সেবায়েত ফাউন্ডেশন, শোনার পরে তারা যেহেতু করতেছে তা এত দূরে যেহেতু আমাদের দ্বারা সম্ভব না দেওয়া, এখান থেকে আমরা সবাই কালেক্ট করে তাদের মাধ্যমে যদি পৌঁছে দিতে পারি হয়তো বা মানুষ কিছু না কিছু পাবে। তো ওইখান থেকে আর কি চিন্তাটা মাথায় আসলো, তো সবারে বললাম যে মানে যতটুকুই পারুক, সেখানে হোক 50 টাকা বা 100 টাকা, মানে যার যতটুকু সমর্থ আছে ওটার মধ্যে আপনারা সবাই একসাথে কন্ট্রিবিউট করেন, আমরা সবাই মানে এটা করি। দেন যে যেরকমই পারছে ওইভাবে নিয়ে আর কি মনে করেন আপনার কেনাকাটা সবকিছু করলাম। ইভেন এর মধ্যে আমাদের নারায়ণগঞ্জের কিছু ব্যবসায়িক ভাইও আছে যাদের থেকে মানে শীতবস্ত্রগুলো কিনতে যায়, তারা শোনার পর তারা দেখা গেছে অনেকটা লেস করে দিছে, মানে প্রায় এরকমও পাওয়া গেছে, তারা বলছে ভাই 50% লেস করে দিলাম যদি এটার জন্য করতেছেন। আপনারা যেভাবে আগে আসছেন এটা হয়তো বা সবাই করে না, ইয়াং জেনারেশন এভাবে করে না, জাস্ট ওইটার জন্যই। তো ওইখান থেকেই আমাদের এটা শুরু, দোয়া করবেন যাতে আগামী ভবিষ্যতে আমরা এটার জন্য করতে পারি, এই ফাউন্ডেশন থেকে করতে পারি। আর কিছু কিছু কাজ আমরা এই ফাউন্ডেশন থেকে করতেছি আমাদের এলাকায়, যেমন ছোট যারা আছে বাচ্চা ওদের পড়াশোনার জন্য বা বিধবা যারা তাদের জন্য, মানে অল্প অল্প করে আমরা করতেছি, চেষ্টা করতেছি। জাস্ট দোয়া করবেন আমাদের জন্য।
জি অবশ্যই দোয়া করি যে আপনি একটু একটু যদি এর সাথে কিছু যোগ করেন।
ঈশা ভাইয়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে মোমেন বলছি। আমাদের মূল লক্ষ্য ছিল গুরুকে সাহায্য করা, সহযোগিতা করা, অ্যাকচুয়ালি গুরুকে নয় গুরুর পাশে দাঁড়ানো। যারা বাংলাদেশে অসহায় দরিদ্র মানুষ আছে তাদের শীতার্থ কাপড় দেওয়ার জন্য এই কাজটা করতে যে আমাদের অনেকে পাশে পেয়েছি, বিশেষ করে নিজাম ভাই, হাবিব, রনি ভাই, নিটুল, অপূর্ব, সবাই অনেক কষ্ট করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। হাবিব আসার সময় আমাদের হাবিবের এখানে ফ্যাক্টরি আছে, ও আমাদের 25টা নতুন গেঞ্জি দান করেছে, দান না জাস্ট সহযোগিতা আর কি। ধন্যবাদ হাবিবকে। যারা নারায়ণগঞ্জ থেকে শুনছেন সবাইকে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আশা করি যে যেখান থেকে পারেন যেভাবে পারেন গুরুকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, গুরুর পাশে দাঁড়াবেন, গরিব মানুষদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে। গুরু ভালো থাকবেন। আই লাভ ইউ গুরু।
জি আই লাভ ইউ অ্যাজ ওয়েল। ইনফ্যাক্ট আপনাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা, ভালোবাসার চাইতে শ্রদ্ধাবোধ অনেক বেশি। আমি জানি যে বয়সে আপনারা আমার চাইতে ছোটই হবেন, আই এম রানিং 40 রাইট নাও, কিন্তু অনেকে চোখ বড় হয়ে যায় চিন্তা করতেছে লোক 40 কেমনে, ইয়া আই এম 40 রাইট নাও। কিন্তু আসলে কাজের যে জায়গাটি সেটি অবশ্যই অনেক অনেক বড়। আমি হয়তো বলেই খালাস, ইনফরমেশন দিয়েই খালাস, কিন্তু আমি জানি যখন আমরা রুট লেভেলে এভাবে কাপড় কালেক্ট করে বেড়াতাম, যখন এইভাবে কাপড় কন্ট্রিবিউট করার কাজের সাথে যুক্ত থাকতাম, সেটার জন্য কত রকমের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়, কত কষ্টের ভেতর দিয়ে যেতে হয়। মাই হ্যাটস অফ, অনেক অনেক শ্রদ্ধা আপনাদের প্রশ্নে। আপনারা অনেক ভালো থাকবেন এবং আমি বিশ্বাস করি যে মানুষের যে কোনো প্রয়োজনে আপনারা সাড়া দিয়ে ছুটে আসবেন।
ইনশাল্লাহ গুরু, আপনিও আমাদের ডাকবেন, আমরা সবসময় আপনার পাশে আছি।
অ্যাকচুয়ালি
আপনার পাশে বলতে বাংলাদেশের মানুষের
পাশে। এক্স্যাক্টলি, ইট সাউন্ডস রিয়েলি গুড, কারণ আমি হয়তো শুধু একটা উপলক্ষ মাত্র যারা ইনফরমেশনটা ফ্যাসিলিটেট করি, আপনাদের হয়ে এই প্ল্যাটফর্মের ইনফরমেশন গুলো কমিউনিকেট করি, কাজ তো অ্যাকচুয়ালি আপনারাই করেন এবং ডিস্ট্রিবিউশনের কাজটা তো আপনারাই মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটাও আপনারা করেন। জি বিদায় নিচ্ছি আনুষ্ঠানিকভাবে। জি আবার
গুরু, একটু শেষ মুহূর্তে আমি একটু কথা বলতে চাই। আমার সাথে আজকে এসেছে ইমু, আমার বন্ধু এবং আমার আঙ্কেল আন্টি, অনেক কাপড় নিয়ে আসছে, অনেক অনেক আশা নিয়ে, এবং গুরুর প্রতি আমার প্রচন্ড রকম শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং শেষ মুহূর্তে গুরুর হয়ে একটি কথা বলতে চাই। ভালোবাসার বাংলাদেশের যে স্লোগানটি, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। কোন চোখ রাঙানি নয়, বরং প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ধন্যবাদ এফএম গুরুকে।
থ্যাংক ইউ, আমি সত্যি অনার্ড। আমরা এই কথাগুলো বারবার আমি ঘুরে এই কারণে বলি যে একটা আইডেন্টিটি তৈরি হয়ে যাক এই কথাগুলোর মধ্য দিয়ে। আমরা যথারীতি আজকের যে ডেডিকেটেড অনুষ্ঠান সেটি আমরা শুরু করব, তার আগে আমি চাইবো খুব ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে আপনারা পরিচয় দিয়ে আমাদের সাথে একটু যারা যারা কন্ট্রিবিউট করতে এসেছেন অল্প অল্প করে একদম স্বল্প সময়ের মধ্যে যদি শেষ করে দেন। জি আপনি প্লিজ।
আসসালামু আলাইকুম লাভ গুরু, আমি 6 বছরে সাধনা আজকে ফোন হতে যাচ্ছে, আমি শুনি লাভ গুরু আপনাকে। হ্যালো লাভ গুরু।
জি জি, আপনি প্লিজ কন্টিনিউ করুন।
সালাম, আগে সবার আগে আপনার রাখো সালাম, মাকে সালাম। আমি টঙ্গী বাসা, আমার দানমন্দির চাকরি করি, আর আমার এক ভাই আছে কাপড়ের ব্যবসা করে। ওর কাছে আমি বলছিলাম যে ঈদের সময় লাভ গুরু, যে রোজা ঈদের সময় কিছু নতুন কাপড়ের জন্য। ওর কাছে আসার পরে অনেক বন্ধুরা আছে পরিচিত, পরে বললো আমাকে যে ভাই আমার তো সময় নাই হাতে তার কাছে যাওয়া, তো আপনি এক কাজ করেন আমার দোকান থেকে দুই হাতে যত ভরতে পারেন ভরেন। পরে আমি একটা অনেক বড় ব্যাগ নিলাম, নিয়ে দুই হাতে অনেক কাপড় ঢোকাইলাম, বললাম বইয়ে নিয়ে আসলাম। আসার পরে শুনলাম যে নিবে না কাপড়, মনটা একবার ভাঙ্গি গেল একবার। তারপরে আসলাম, উপরে আসার পরে নিল, নেওয়ার পরে শুনলাম যে লাভ গুরু নাই। তারপরে মনে হলো যে অনেক কষ্ট পাই, আবার ফিরে গেলাম, লাভ গুরু দেখতে পারলাম না। তাই আবার আমার মার কাছে বললাম যে মা আমি তো এক জায়গায় গেছিলাম লাভ গুরু দেওয়ার জন্য, লাভ গুরু দেখতে পারলাম। আমার মা বললো যে বাবা তুমি দেখতে পারবা। পরে লাভ গুরু এবার কিছুদিন আগে যে অনুষ্ঠানে কম্বলের কথা বললেন লাভ গুরু, পরে আমি চিন্তা করলাম একটা কম্বল নিয়ে যাইব। পরে আমি যেন চাকরি করি লাভ করে পরিচয় দিয়ে আমি সিকিউরিটি গার্ডে চাকরি করি, আর সবসময় শুনি আপনি কেন শীতের কষ্ট আমি বুঝি। তারপরে আমি ছুরি সালাম সর ছুরি দিল না, ছুরি দিব না, আমার আসা যাবে না, মানে শুনলাম রেডি প্রত্যেক করি। তারপরে আমি একদিন মারে বললাম যে মা আমি তো এরকম চাইছিলাম, কত বাবা যাইতে পারবা। পরে এই বিষয় বেড়ে আমার নিয়ত ছিল আসার, পরে ছুরি যাই দিবে না। পরে আমি আমার মারে বললাম যে মা আমার সবকিছু যে কোনো কাজে মারে শেয়ার করি, পরে মা আবার প্রথম না করবো, মা তো বুঝে না কিছু ডাইরেক্ট না করে, না করার পরে পরে বুঝায় বললে পরে শিকার হয়। তো যখন লাভ করার কথা বললাম এক এক সরে বলে দিল ঠিক আছে বাবা তুমি যাও, কোনো কিছু না করলো না কিছু শেয়ার করলো না। পরে কিভাবে আজকে সর বাজার আমি খুশি হয়ে বললো জামাল তুমি যাও লাভ গুরুর কাছে দেয়া করে আসো, একটা কম্বল নিয়ে আসো। আমি একটা কম্বল নিয়ে আসি লাভ গুরু, আর আমার বাইরের কাছে যাইমু গিয়া বললে বাইরে আমার অনেক কম্বল দিবে, আরো অনেক বন্ধুরা আছে আমার টঙ্গি অনেক বন্ধুরা আছে সবার কাছে যাইমু। একটা কথাই বলতে চাই যে আমি তো সিকিউরিটি চাকরি রাত্রে অনেক যাই, দিয়ে রাস্তার পাশে মানুষ শুয়ে থাকলে অনেক কষ্ট লাগে, মনে চাই যে নিজের গায়ের জামা খুললে তার কাছে দিয়ে আসি এই কষ্ট নিয়ে। আর লাভ গুরু আমি একটা জিনিস শেয়ার করতে চাই, 884 যখন লাভ গুরু আমি শুনতাম তখন ফট করে একদিন আমি শুনি না, কিন্তু আমার তো লেয়া পড়া না, আমি মেসেজ করতে পারি না, জানি না কই যে কোন ফরম চলে গেছে। তারপরে একদিন আমি লাভ গুরু একটা কথা বলতে চাই, লাভ গুরু কিছু মনে করবেন না, আমি টাস খেলায় জড়িতে গেলাম গা, মানে টাস খেলা এরকম মানে জয়া খেলা না, মানে ম্যাচ বৈশা
গায়ে মেখে এসেছি। এবং সত্যি আপনাদের টঙ্গীর যারা মানুষ তাদের প্রশ্নে আমার রাজ্যের কৃতজ্ঞতা, এবং আপনি যে অলরেডি কন্ট্রিবিউশন করেছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি জানি যে আপনার যতটুকু সম্বল ছিল তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করেছেন, এবং আপনার এই কন্ট্রিবিউশন এভাবে চলতে থাকুক। অনেকেই দাঁড়িয়ে আছে, তার সাথে আমরা অল্প অল্প করে কথা বলবো, আবার আপনার সাথে পরে হয়তো কথা বলার সুযোগ তৈরি হবে। যে আপনি একটু বলছিলেন একদম ছোট করে, একদম ছোট করে নাম বলে ইনফরমেশন,
মিরপুর সারাপাড়া থেকে আসছি।
জি,
আমি আমার ছোট ভাই আসছে যে এই জন্য গুরু আপনার কথা শুনে খুব ভালো লাগে গুরু, এই জন্য আসছি আর কি একটু আপনার সাথে
শীতে
একজন বৃদ্ধ কাঁপতেছে, নিজের পক্ষ থেকে মনে করবেন যে আপনার বাবা শীতে কাঁপতেছে, তো এরকম মনে করে তো আপনারা বেশি বেশি কালেক্ট করেন, গুরু এখানে দিয়ে যান।
জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমার সবচেয়ে বড় পুঁজি যে বয়সের ছেলেগুলো কথা বলছেন একদম আগুন ঝরা বয়স, এই বয়সী ছেলেগুলো যেহেতু আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে, আমার বিশ্বাস বরাবরের মতো যেভাবে আমরা স্বপ্ন দেখছিলাম প্রত্যেকটি ক্যাম্পেইন যেভাবে আমরা ফাইনালি সাকসেসফুল এক্সিকিউট করেছি, এই ক্যাম্পেইনটিও খুব সাকসেসফুল এক্সিকিউট করতে পারবো। আরেকজন মানুষ মঞ্জুর, ভালোবাসা মানুষটা, একটু ছোট্ট করে তার কাছ থেকে একটু ইনফরমেশন নিয়ে নি। জি, সব মিলিয়ে আপনাদের আপনাদের এই যে মানুষের পাশে থাকা,
হ্যালো বলো, হ্যালো বলো, বলবো না
আমি কিন্তু অনেক খুশি আপনাদের গতদিনে আপনাদের সরব পার্টিসিপেশন ছিল, আব্দুল্লাহর প্রশ্নে তো অলরেডি আপনার এই মানুষটি অলরেডি সামনে থেকে এটি নেতৃত্ব দিচ্ছে, আজকে এসেছেন এই কাজগুলো সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য, অনেক কৃতজ্ঞতা আপনাকেও। এবং সে স্বপ্নের মতো করে বড় হোক আমি দোয়া করে দিই, এবং সবাইকে সাথে নিয়ে দোয়া করছি। জি, বিদায় নিচ্ছি
গুরু। আমি একটা মিনিট আমাকে
শুনুন প্লিজ প্লিজ।
আমি আসলে অনেকের কাছেই গেছি গুরু, অনেকেই আমাকে আপনি যেভাবে বললেন আর কি, যে ভিক্ষার ঝুলে নিয়ে দাঁড়িয়ে গেছে এখন গুরু, সেভাবে অনেকে বলছে, তবে সেটার সংখ্যা কম। যে উদ্যোগটা আমি নিছি আব্দুল্লাহর পরিবারের জন্য, এটাকে অনেকে সাধুবাদ জানিয়েছে। সবার নাম তো আমি বলতে পারবো না, অনেকেই অনেকের কাছেই গেছি, অনেকে 10 টাকা করে দিয়েছে, অনেকে 5 টাকা, অনেকে 50 টাকা 500 টাকা এরকম দিয়েছে। তো আমরা যারা লাভগুরু এবং এখন প্রাণব ভালোবাসার বাংলাদেশ এবং FM দোস্তি শুনিয়ে অনেকেই অনেক সময় বলি যে আমরা মানুষের গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াতে চাই, আসলে তাদেরকে ওরকম ভাবে পাচ্ছি না। আমি আজকে অনুরোধ করব আসলে কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা আসলে কথা না দিয়ে কাজ করে আমরা দেখাতে চাই সমাজকে যে আমরা কিভাবে সমাজের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা সবাই যদি চেষ্টা করি আমরা ভালোবাসাকে পরিবর্তন করতে পারবো, আশা করি ইনশাআল্লাহ, সেটা দোয়া করবেন। আর আমি এক্স্যাক্টলি আমি আমার পার্সোনাল থেকে আমি আপনাকে কথা দিচ্ছি গুরু, যতদিন আমি বেঁচে আছি ততদিন আপনার সাথে আমি এই দুঃখী মানুষদের সাথে একসাথ হব বা আপনাকে হেল্প করে যাব, আপনার মাধ্যমে সেই জনগণকে সাহায্য করে যাব।
এই বক্তব্যটা আসলে আমারই উল্টো, যে মানুষের পাশে থাকবো এবং ইনফ্যাক্ট আমি আপনাদের কাছে থাকা এবং পাশে থাকার সুযোগটা নিব। জি, আপনি ছোট করে যদি আপনার পরিচয়টা একটু দেন।
আসসালামু আলাইকুম গুরু, অনেক ধন্যবাদ গুরু বলে ধন্যবাদ দেবো না ভাইয়া বলে।
জি প্লিজ, জি প্লিজ।
যে আমি আপনার প্রোগ্রাম শোনা পর্যন্ত আজ পর্যন্ত আনা বলেন যে যে কোনো অনুষ্ঠান বলেন, আমি সামান্য টাকা বেতনে স্যালারি চাকরি করি গুরু, কিন্তু আমি আপনার প্রোগ্রাম থেকে যে কটা কালেকশন হয়েছে আমি করতে পারি নাই, আর আপনার প্রোগ্রাম শোনার কারণে আমি যথেষ্ট মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করেছি, চেষ্টা করছি, পারিছি, আল্লাহ সেই সম্মত আমাকে দিছে। সামান্য বেতনে স্যালারি চাকরি করি আমি 10,000 টাকা, তা আমি যথেষ্ট পরিমাণে মানুষের পাশে থাকার চেষ্টা করি গুরু, কিন্তু যখন আজ থেকে 1 বছর আগে গুরু কি বলবো, যে রাত যখন রাত 1টা বাজে আমি আসছি, তখন ফুটপাতে স্টেডিয়ামে কোন থেকে মানুষ শুয়ে আছে, তখন আমার একটা জ্যাকেট কিনেছিল 700 টাকা দিয়ে, আমার বন্ধু মিলে না পেরে ওই জ্যাকেটটা খুলে দিয়ে থামি চলে আসছি। এত কষ্ট আর এত দুঃখ মানে দেখার পারা যায় না, এগুলো আমি দেখতে পারি না গুরু, কারণ ছোটবেলা থেকে আমি এরকমই, কারণ মানুষের পাশে সবসময় থাকার জন্য আমি চেষ্টা করি, সবসময় মানুষের পাশে থাকি।
বিদায় নিচ্ছি, একদম বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। জি একদম শেষ মুহূর্তে।
আসসালামু আলাইকুম,
ওয়ালাইকুম
আসসালাম, আহমেদ বলছি।
জি
গুরু, আপনাকে দেখার আমার খুব শখ ছিল, আপনার কথাবার্তা বা সবকিছু মিলাই, কিন্তু আমার শখটা পুরো হয়েছে আজকে আপনারে দেখে।
জি জি, ভালো থাকবেন, ভালো থাকবেন। জি একদম শেষ মুহূর্তে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। জি প্লিজ।
নাম সরোয়ার আহমেদ চিদয়, আমি শেরবাংলা ভয়েজে পড়ি, আমি মিরপুর শহরপাড়া থেকে আসছি। আমি লাভগুলোকে অনেক দেখার শখ, তাই দেখার জন্য এত আগ্রহী ছিলাম।
জি হৃদয়।
তার আমি আমার যতটুকু ভালোবাসা ছিল আমার, মানে আমার মধ্যে যতটুকু ভালোবাসা, যেন সবার মধ্যে সেই ভালোবাসা পৌঁছে যায়।
জি হৃদয়, অনেক ভালো থাকবেন এবং আমাদের সমস্ত ভালো কাজের সাথে আপনারা সামনে থেকে নেতৃত্ব দিবেন অবশ্যই আশা আমি রাখি। জি শেষ, একদম শেষবারের মতো। জি প্লিজ।
আমি সনি, সনি বললে হয়তো আমার ফেসবুক ফ্রেন্ডরা জানবে না, আমি স্বপ্ন নীরা। আমার কিছু ফেসবুক ফ্রেন্ড আছে যারা আমার এই শীত বস্ত্র দেওয়ার জন্য হেল্প করেছে, অনেক ফ্রেন্ড আছে দেশে এবং দেশের বাইরে, সেসব ফ্রেন্ডদেরকে অনেক অনেক থ্যাংকস, এবং তাদেরকেও থ্যাংকস যারা আমার এক ডাকিয়ে আমার কথায় নিজ এলাকায় এই কাজটা করেছে, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং থ্যাংক ইউ সো মাচ। আর লাভগুরুর কথা যেটা বলবো, অ্যাকচুয়ালি আমার ধারণা ছিল উনি অনেক বড় সড়ো মানুষ হবে, অনেক মোটাসোট হবে, ওনাকে দেখতে হলে ঘাটটা উঁচু করে দেখতে হবে, বাট আজকে আমি এসে যখন ওনাকে দেখেছি, আমি ফেসবুকে দেখেছিলাম, বাট আজকে যখন দেখেছি আমি তো দেখতেই ছিলাম, মানে এত সুইট, এন্ড থ্যাংক ইউ সো মাচ, এন্ড অনেক লাভ ইউ। আমি আমার ভাইয়াকে আর আমার মাকে অনেক ভালোবাসি, তারপরে আমি আপনাকে অনেক ভালোবাসি।
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর বলে আমিন।
থ্যাংক ইউ, এন্ড সবাইকে অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ, উই আর রিয়েলি অনার্ড উইথ অল অফ ইওর প্রেজেন্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা যথারীতি আজকের যে ডেডিকেটেড অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ফিরে যাবে বন্ধু, একটু সুযোগ নিলাম এই কারণে, কারণ আমরা যখন অনুষ্ঠান করে এন্টারটেইনড হব ঠিক সেই সময় অনেকগুলো মানুষের হয়তো যারা প্রতীক্ষায় আছে যে কখন কোন মানুষ ভালোবেসে আমাকে একটু গরম কাপড়ের ব্যবস্থা করে দিবে, সেই মানুষগুলোর জন্য একটু সুযোগ নিলাম বন্ধু। আমরা তো এন্টারটেইন হবই আগামী পরবর্তী আর 1.5 ঘন্টা, কিন্তু এই ফাঁকে যদি এই মানুষগুলোকে কোনো না কোনো ভাবে সাহায্য করা যায়, পাশে থাকা যায়, কোনো না কোনো ভাবে কারো না কারো সিলায় এই গরম কাপড়টি তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, জরুরি না যে আমার নাম করতে হবে যে কোনো এরকম ভালো কিছু উদ্যোগের জন্য, জরুরি না ঢাকা FM বা ভালোবাসা বাংলাদেশের নাম করতে হবে, জরুরি এটাই কোনো না কোনো ভাবে এই কাপড়গুলো সেই মানুষগুলোর কাছে পৌঁছে যাক। এবং আমি এই কারণে কিন্তু সুযোগ এবং সময় বেশি নেই, যারা যা কন্ট্রিবিউট করতেছে সেই খবরটা যেন তাদের মুখ দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে, যাতে কেউ বলতে না পারে যে মানুষের দেওয়া মানুষের নেওয়া কন্ট্রিবিউশন নিয়ে কোনো না কোনো ভাবে FM গুরু বা ঢাকা FM নিজেদেরকে এক্সপোজ করার চেষ্টা করছে। এ ধরনের হীন চিন্তাভাবনা বা মানসিকতা কোনোটাই আমাদের ভিতরে কখনোই কাজ করে না। স্পেশালি আমাদের উদ্দেশ্য থাকে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, কিভাবে মানুষকে ভালোবাসা যায়, কিভাবে মানুষের ভালোবাসা পেয়ে নিজেদেরকে সিক্ত করা যায়। আবার যখন অনুষ্ঠান শুরু করব তার আগে ছোট্ট একটা ব্রিদিং গ্যাপ, এবং সেই ব্রিদিং গ্যাপটা নিতে যাচ্ছে আরেক দফা যাদের ক্রিশ্চিয়ান কমিউনিটির মধ্যে যারা আছেন, দারুণ সৌহার্দ্য এবং সম্প্রীতি দেশে বাংলাদেশ, এবং এই এই মানুষগুলোর জন্য আজকে অনেক বড় একটি অকেশন, সেটি হচ্ছে ক্রিসমাস। তো মেরি ক্রিসমাস আমার পক্ষ থেকে অলরেডি বলেছি ওয়ান্স মোর টাইম, এবং সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আপেল মাহমুদ, হি ইজ লাইক মাই বডি, আপেলের খুব চমৎকার একটি কম্পোজিশন এই গানটি আমরা এখন শুনব, সেটি অবশ্যই ক্রিসমাসকে উদ্দেশ্য করে। গানটি শোনার পরে যথারীতি আজকের যে গেস্ট তাকে নিয়ে আমরা অনুষ্ঠান কিক অফ করব। থ্যাংক ইউ, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের FM দোস্তির লিসনার্স কমিউনিটি, সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচন্ড শীত, শীতার্থ মানুষ বড় কষ্ট আছে বন্ধু, তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিক্ত হতে।
বাংলাদেশ। জি বন্ধু, আপনারা শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ, ইমা আছে আপনারই সঙ্গে। আর চমৎকার একটি নিউজ দিব, সেটি হচ্ছে বন্ধু গ্রামীণ ফোনের উদ্যোগে বনানী বিদ্যানিকেতন স্কুল মাঠে বন্ধু গ্যারেজ কার্নিভ্যালে আমাদের ঢাকা FM এর একটি আমাদের ঝাঁকা FM এর যে আমরা FM দোস্তি প্রোগ্রামটি করছি সেখানে আপনি অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। আর বন্ধু, সেখানে আরেকটি মজার নিউজ এবং অনেক যারা আমাদের FM গুরুকে দেখার অনেক ইচ্ছা তাদেরকে বলছি অবশ্যই বন্ধু যাবেন আর গিয়ে রেজিস্ট্রেশন করবেন FM দোস্তিতে, কারণ FM গুরু কিন্তু অবশ্যই সেখানে যাবেন। সো বন্ধু, একদম মিস করবেন না বনানী বিদ্যানিকেতন স্কুল মাঠ বন্ধু গ্যারেজ কার্নিভাল। আর অনেক কথা কিন্তু হয়েছে, সবাই অপেক্ষা করছে আজকে এই বছরের শেষ 2014 শেষ প্রাণা ভালোবাসা বাংলাদেশ আমাদের আজকের অতিথি ফারহানা, তিনি কখন হটসিট অলঙ্কৃত করবেন এবং কখন তার ভালোবাসার গল্প বলবেন এবং কি হবে 2014 শেষটা, কি মানে হাসি দিয়ে শেষ হবে নাকি কান্না দিয়ে শেষ হবে, অবশ্যই জানতে হলে কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে, কান পেতে থাকতে হবে ঢাকা FM 90.4। আর বন্ধু, গিল সিঙ্গারা সমোচা ডালপুরি কিংবা চটপটি, এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণাপ। প্রাণের উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাপ ফিল দ্য চিল। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই আছেন আমাদের সঙ্গে, এসআই মারুফ কিবরিয়া আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন গুরু কিভাবে সাহায্য করব। আর বন্ধুরা যারা ফেসবুকে আছেন সেখানে কিন্তু আমাদের ঢাকা FM এর যে অ্যাড্রেসটি সে অ্যাড্রেসটি কিন্তু দেয়া আছে। আমি আবারও বলছি এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, 45 নাভানা টাওয়ার 15 ফ্লোর গুলশান 1 ঢাকা 1212। এবং যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 01841904928 এই নাম্বারে। শরীফুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, মেহেদী হাসান সোহাগ আছেন, তিনি জানতে চেয়েছেন কিভাবে কাপড় পাঠাবেন, তিনি টঙ্গী থেকে আমাদের সঙ্গে কানেক্টেড আছেন। টঙ্গী থেকে কিন্তু আজকে অনেকেই এসেছিল, মেহেদী হাসান আপনি শুনেছেন, সো আপনিও কিন্তু আসতে পারেন আমাদের ঢাকা FM এ। জোসেফ রনাক আছেন আমাদের সঙ্গে, তিনিও জানতে চেয়েছেন কিভাবে হেল্প করবেন, তিনি প্যারিস থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। জোসেফ, আপনার বাংলাদেশে আপনার ফ্যামিলির কাউকে দিয়ে কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার নতুন অথবা পুরাতন যে কোনো শীত বস্ত্র। ফজলুর রহমান, ফজলুর হিমু আছেন আমাদের সঙ্গে, তিনিও প্যারিস থেকে আমাদের সঙ্গে আছেন। আর আছেন আমাদের সঙ্গে রোদেলা জাহান ইরা, তিনি লিখেছেন তিনি আসতে চান, কিভাবে আসবেন। বন্ধু, আমি বারবার করে বলছি আমাদের ঢাকা FM এর অফিসের অ্যাড্রেস, 45 নাভানা টাওয়ার 15 ফ্লোর গুলশান 1 ঢাকা 1212। এবং যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 01841904928 এই নাম্বারে। মোহাম্মদ উসমান গনি আছেন আমাদের সঙ্গে, তিনি 5 তারিখে দিতে চাচ্ছেন। বন্ধু, আজকে এখনই আপনি আসতে পারেন অথবা এর মধ্যে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু আপনার শীত বস্ত্র নতুন অথবা পুরাতন যাই হোক না কেন সেটা কিন্তু পৌঁছে দিতে পারেন আমাদের ঢাকা FM এর অফিসার। এই মুহূর্তে কিন্তু আপনারা জানেন যে আমাদের FM গুরু নিজে এই শীত বস্ত্রগুলো তার তিনি তুলে নিচ্ছেন। সো বন্ধু, একদম মিস করবেন না, একদম দেরি করবেন না, আপনি কিন্তু অবশ্যই আপনার শীত বস্ত্রগুলো আমাদের ঢাকা FM এর অফিসে পৌঁছে দিবেন। অনেক অনেক কাপড় আমি দেখেছি আমাদের এখানে আছে, আমরা চাচ্ছি একটি মানুষও যেন বাদ না যায় শীত বস্ত্র থেকে। সো বন্ধু, আমি আবারও বারবার করে বলছি অবশ্যই কিন্তু শীত বস্ত্র নিয়ে নতুন অথবা পুরাতন যে কোনো শীত বস্ত্র নিয়ে আপনি চলে আসুন ঢাকা FM এ। আর বন্ধু, বনানী বিদ্যানিকেতন স্কুল মাঠে বন্ধু গ্যারেজ কার্নিভ্যালে আমাদের FM দোস্তি কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে, একদম মিস করবেন না, অবশ্যই চলে যাবেন আমাদের FM দোস্তি সেই রেজিস্ট্রেশন করতে। আর আমাদের গুরু কিন্তু নিজেও থাকবেন সেখানে, সো বন্ধু একদম মিস করা যাবে না। অনিক আহমেদ আছেন আমাদের সঙ্গে, তাইজুল ইসলাম রাজু আছেন, তিনি জানিয়েছেন, তিনি লিখেছেন গুরু তোমায় হাজার সালাম জানাই। অবশ্যই আমি সালামটি পৌঁছে দিচ্ছি বন্ধু। বাদশা খান আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ মহিদুল ইসলাম আছেন, আর আছেন আমাদের সঙ্গে সাহির খান, সোহেল রানা আছেন, তিনি বলেছেন তিনি সাহায্য করতে চান, অবশ্যই বন্ধু সাহায্য করতে পারেন আর আমাদের অফিসে আপনি আসবেন আশা করছি। আপনার নতুন অথবা পুরাতন যে কোনো শীত বস্ত্র কিন্তু আমাদের এখানে আপনি পৌঁছে দিতে পারেন। মাসুম রানা আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ সুজন আলী আছেন, আর আছেন আমাদের সঙ্গে মমিন আহমেদ, আমির হাসান মিজি আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ হাসান রিয়াল বারোই আছেন, তিনি মেরি ক্রিসমাস জানিয়েছেন। আরও আছেন আমাদের সঙ্গে, অনেকেই আছেন, সবাই অপেক্ষা করছেন কখন আমাদের গুরু জয়েন করবে এবং কখন আমাদের সেই ভালোবাসার মানুষটির কথা আমরা শুনব। সো দেরি আর নাই করি,
আমরা অবশ্যই আর অল্প সময়ের মধ্যে আজকের অনুষ্ঠান। আজকের অতিথিকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। কিছু মানুষকে ধন্যবাদ দেওয়ার আছে। অবশ্যই ধন্যবাদ জানাই সোহানা খানম মুনিরা, যিনি একটি বই উপহার দিয়েছেন আলোকিত রমণী, বিশ্ববিখ্যাত মোবাল্লিগের দিন আল্লামা তারিক জামিলের অন্তঃস্পর্শী তাবলিকি বয়ান। এবং থ্যাংক ইউ মুনিরা আপনার এই গিফটের জন্য। স্পেশাল আমি গিফট এন্টারটেইন করি না, কিন্তু যেখানে বইয়ের ব্যাপার সেখানে অবশ্যই এই ব্যাপারগুলোকে রিজেক্ট করবার কোন কারণ নাই। এবং থ্যাংক ইউ জানাচ্ছি যারা এখানে এসেছেন। এর মধ্যে আরো দুইজনকে আমি দেখতে পাচ্ছি, যে একটু ছোট্ট করে আপনাদের ইনফরমেশন আপনাদের কাছ থেকে একটু নিয়ে নিই। আমি প্রথমে যে আপনার কাছ থেকে একটু কথা বলি।
জি গুরু, আমি আসছি ঢাকা শেখুন বাইসা থেকে পল্টন। আমি ছোটখাটো একটা কাজ করি, এটা হচ্ছে আপনার দর্জি কাজ করি, টেলারি কাজ। আসলে আপনাকে দেখার জন্য আমার সবচেয়ে বড় আগ্রহ ছিল বা ইচ্ছা ছিল অনেক দিন ধরে। তো আজ মানে আসতে পেরে বা আপনাকে দেখতে পেরে আমি এতই আনন্দিত বা এতই গর্বিত যে আপনাকে আমি মানে বুঝাতে পারবো না, মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি আপনাকে আমি কিভাবে যে বলবো।
সকল প্রশংসা আল্লাহর রাব্বুল আলামিনের। থ্যাংক ইউ।
তো ঠিক তেমনি তো গুরু, এখন আমি অনেককেই বলছিলাম বা এখানে আসার জন্য বা আমার সাথে একজন কাউকে পাওয়ার জন্য, যদি কেউ আসবে, অনেকে বলছে আসবে আসবে কিন্তু কেউ আসেনি। তো আমার ছোট ভাই কে নিয়ে আসি বাসায়। সাথে
ওর নাম কি?
রাজীব। প্লিজ
রাজীব। রাজীব,
জি রাজীব।
আচ্ছা আচ্ছা। এবং আমরা এই শীতার্ত মানুষগুলোর জন্য পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সো আমরা আপনাদেরকে পাশে পেয়েছি, সেজন্য অবশ্যই অনেক অনেক কৃতজ্ঞতা। জি
জি গুরু। তো কিছু পুরাতন কাপড় এবং এগুলি আমি মানুষের কাছ থেকে কালেকশন করে নিয়ে আসছি। আমাদের পাশেরই একজন কাজ করে এই প্রেসের কাজ, দুলাল ভাইকে বললাম, উনি কিছু কাপড় দিলেন, এগুলি সংগ্রহ করে আমি নিয়ে আসছি। আসলে আমার দেওয়ার মতো কিছুই নেই গুরু।
নো প্রবলেম।
আসলে গরিবের দুটো জিনিস দেওয়ার থাকে, সেটা হচ্ছে বুক ভরা ভালোবাসা আর অন্তর থেকে দোয়া দিতে পারি গুরু। যেসব দেওয়ার মতো গুরু আমাদের কাছে আর কিছুই দেওয়ার থাকে না। কিন্তু আসলে আপনার প্রোগ্রাম যখন আমরা শুনি মানে লাভগুরু ঢাকা এফএম, তখন মানে আমি প্রায় যখন মিস করি তখন আমি খুব ফিল করি যে আসলে আমি প্রোগ্রামটা শুনতে পারিনি বা ইয়ে করতে পারিনি।
জি অনেক অনেক
কৃতজ্ঞতা। আমার বুক ভরে যায়, বিশ্বাস পাই আপনার কথা শুনলে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক কৃতজ্ঞতা আপনার জন্য। আর আপনার দিয়ে ভালোবাসা অবশ্যই
ব্যবসায়,
অবশ্যই আপনার
ব্যবসা আছে। দর্জি। দর্জি নাম।
জি নাম কি?
নাম দর্জি। দর্জি দর্জি দোকানের নাম।
দর্জি দোকানের নাম কি?
দর্দি দর্জি।
দরদি দর্জি। আচ্ছা, দরদি মানুষও আপনি। আপনি বলছিলেন যে ভালোবাসা এবং দোয়াই আপনার একমাত্র সম্বল। আপনার মতো মানুষদের ভালোবাসা দোয়াই সারা জীবন বেঁচে থাকতে চাই আমি। স্রষ্টা যতটুকু দিয়েছেন, যা দিয়েছেন ততটুকুতে আমি শুকরান। এবং অবশ্যই শুধু দোয়ার ভালোবাসার এই জায়গাতে আমি লোভাতুর হয়ে থাকতে চাই আর আপনাদের দোয়া ভালোবাসা পেতে চাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইসলাম। আর সর্বশেষ একজন আছেন, জি একটু ছোট্ট করে আপনার সাথে কথা বলে নি।
আসসালামু আলাইকুম গুরু।
ওয়া আলাইকুম আসসালাম। কোথা থেকে?
আমি সুমন, বনশ্রী থেকে, নরসিংদী নানুরি।
জি।
তো আমি কথা বলতে চাই একটু গুরু, যে পথ শিশুদেরকে নিয়ে যে কাজটা নিয়েছেন আপনি তার আগে, তো সেটা তো আমি থেকেছি। এবার আপনি শীতের তো মানুষের জন্য পাশে দাঁড়াচ্ছেন, এবারও আমি সাথে থেকেছি। বিভিন্ন ফেসবুকে আমি পোস্ট করি, টাটা।
ঠিক আছে।
তো গুরু, আমি প্রথমে আপনাকে বলতে চাই যে আমাদের এরকম যে আশেপাশে মানুষগুলো আছে তাদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, ঠিক আছে? আর তারা যাতে আমাদের কাছ থেকে অনেক কিছুই চায় বাট মুখ ফুটে বলতে পারে না বা আমরা তাদেরকে দিতে চাই না।
ঠিক তাই।
যেহেতু আপনি একটা প্রোগ্রাম এটা ইয়ে নিচ্ছেন, তো আমরা চাচ্ছি এটার মাধ্যমে তাদেরকে আমরা পৌঁছে দিতে একটু শান্তির নূর।
জি আলহামদুলিল্লাহ।
তো গুরু প্রথম বলে না, আমার নানু শুনতেছে, আম্মু শুনতেছে, ছোট ভাই সুজনকে একটু যদি কিছু বলে দিতে।
সুজন, তোমার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা। আর এভাবে বড় ভাই মতো করে ভালো কাজের সাথে থাকো, দোয়া করো।
আর গুরু, আমার খুব ভালো লাগে একটা মানুষ ছিল, তার নাম তানহা। সে বারবার ইমাপুর সাথে একটু ইয়ে করছিল, রাগ করছিল।
আচ্ছা, তানহা
কমেন্ট পড়ে না, তো তাকে একটু কিছু বলে দিতে না।
আচ্ছা আচ্ছা, তানার কমেন্টস মনে করে পরিসীমা।
অবশ্যই গুরু, আমি কিন্তু পড়ে দিয়েছি এবং আমি সরিও বলেছি।
আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। সর্বশেষ একটু কথা বলি রাজীবের কাছ থেকে। ওয়ালাইকুম আসসালাম রাজীব। একদম শেষ মুহূর্তে এই ভালো কাজের সাথে থাকা, ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখা, এত অল্প বয়স থেকে এই মনে তাগিদটা কোত্থেকে আসলো হঠাৎ? এরকম
হঠাৎ এরকম আসলো, আমার ভালো কাজ করতে অনেক ভালো লাগে।
দ্যাটস রিয়েলি গুড, রিয়েলি গুড। এই কারণে তো এত রাতে, গভীর রাতে ছুটে আসা এখানে। তো তোমাদের ভালো লাগা এবং ভালোবাসা এবং এত পরিশ্রমের এই কাপড়গুলো অবশ্যই ভালোবাসার সাক্ষী স্বরূপ, স্মারক স্বরূপ সেই মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়ার নৈতিক দায়িত্ব আমাদের, সেটি অবশ্যই নিরবিচ্ছিন্ন ভাবে তাদের কাছে পৌঁছে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। জি জি অবশ্যই, অনেক অনেক দোয়া। জি
গুরু, আসলে আমি আপনার পাশে সবসময় থাকতে চাই, যদি কখনো মানে ডাক দেন, আপনার ডাকে আমরা অবশ্যই অবশ্যই সাড়া দেবো।
জি আলহামদুলিল্লাহ।
আর বিশেষ করে হচ্ছে কি বাংলাদেশের মানুষের জন্য বা যে কোনো মানুষের জন্য যদি কিছু করতে পারি তাহলে আসলে আমরা খুব বিশেষ করে আমার খুব ভালো লাগে।
জি আলহামদুলিল্লাহ।
আমি কতদিন দেখা গেছে যে দুপুরবেলা ভাত না খেয়ে আমার ভাতের আমার খাবার নিয়ে অন্য কাউকে খেয়ে দিছি।
আমি স্রষ্টার কাছে দোয়া করি এত লক্ষ মানুষ আমাদের সাথে দরদি দর্জিটা অন্তত ডেভেলপ করুক, এই মানুষগুলির কাছে যদি স্রষ্টা সংস্থান বেশি বেশি করে দেন পাখেরই কিন্তু লাভ হবে সেই মানুষগুলো যারা পিছিয়ে পড়া মানুষ, কারণ তাদের কাছে ফিরে যাবে এই জিনিসগুলো। সো দরদি দর্জির উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আজকের অনুষ্ঠানে আমি ফিরে যাচ্ছি, অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রশ্নে। জি আমরা আনুষ্ঠানিকভাবে আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আজকের অতিথি বন্ধুকে। সরি যে আপনার আপনার হিসাবের জায়গা থেকে আপনার নিজস্ব স্লট থেকে প্রায় ঘন্টাখানিকেরও বেশি সময় আমি নিয়ে ফেলেছি সেই শীতার্থ মানুষগুলোর জন্য। এত রাত বিরাতে এতগুলো মানুষ ছুটে এসেছে সেই সবের জন্য, আপনারা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষের ভালোবাসার বৃষ্টি নামিয়েছে এই ঢাকা এফএম এর অফিসে। তারপরেও ফাইনালি শুরু করছি আজকের অনুষ্ঠান, স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের হট সিটে। প্রণব ভালোবাসার বাংলাদেশে কেমন অনুভব করছেন হট সিটে বসে?
অনেক বেশি এক্সাইটেড আর অনেক নার্ভাসও, কারণ হচ্ছে এটা ফার্স্ট রানে তো নার্ভাস।
এক্সাইটেড এবং নার্ভাস, রাইট? কিন্তু মাইক্রোফোন তো শুধুমাত্র আপনাদেরই, হেডফোনটা শুধুই আপনাদের কাজের জন্য, এবং এখানে যে স্টুডিওটা এই সেটআপটা শুধুমাত্র আপনাদের মনের কথা বলবার জন্য। সো দিস অল অ্যাবাউট ইউ, আপনাকে নিয়ে সবকিছু, আপনাদেরকে ঘিরেই সবকিছু। সো সবকিছু আপনার প্রাণ খুলে বলতেই পারেন, কোনো সমস্যা নেই। ছোটবেলা থেকে শুরু করুন।
আমি ফারহানা ফারিন, নারায়ণগঞ্জ থেকে। তো ছোটকাল থেকে বাবা মার সাথেই থাকা, আমরা তিন ভাই, তিন বোন এক ভাই। বাবা বিজনেসম্যান ছিল, আর হচ্ছে ভাইয়া বড়, তারপর আপি। বাট বাসায় আমি সবচেয়ে বেশি আদরের ছিলাম আর অনেক বেশি ডান পেটেও ছিলাম। আর আমার বাবার সাথে আমার বন্ডিংটা অনেক বেশি ভালো ছিল।
This track was downloaded from fusionbd.com.
বন্ডিংটা বেশি ছিল স্পেশাল আপনার বাবার সাথে, রাইট?
বাবার সাথে অনেক বেশি স্পেশাল ছিল। আর মানে আমার সবকিছু, আমার বাকি সব ভাই বোনের চেয়ে আমার বাবার সাথে আমার সাথে অনেক বেশি ভালো সম্পর্ক ছিল।
আপনি তো অনেক লম্বা, আমি তো একরকম জিজ্ঞেস করতেছিলাম যে যারা ছোট তাদেরকে জিজ্ঞেস করবো যে নিচের হালক কেমন, তারা হয়তো বলবে যে আজকে ঢাকার তাপমাত্রা 14 ডিগ্রি ফারেনহাইট, রাইট? রাইট। আর আপনাকে আমি জিজ্ঞেস করবো উপরে বায়ুমন্ডলের খবর কি? আপনার হাইট কত? 5 ফিট?
5 ফিট 6
না, আরো বেশি মনে হয়। Whatever, 5 ফিট 6, যাই হোক, আপনাকে আমার এরকমই মনে হচ্ছিল যে উপরের বায়ুমন্ডলের খবর কি, ওখানে অভিকর্ষ স্তর তো শূন্য, এতে আপনার চুল কি বড় মানুষের সাধারণ মানুষের চাইতে বেশি উড়ায় কিনা নিবে, এমন কি স্বাভাবিক মনে হচ্ছে একটু? ফিলিং বেটার? ওকে, শুনি আপনার জীবনের বাকি কথাগুলো। ছোটবেলায় কোথায় বেড়ে ওঠা?
ছোটবেলা থেকে নারায়ণগঞ্জে বেড়ে ওঠা বাবা মার সাথে।
আচ্ছা, এই সব বিষয় নিয়ে আমরা কথা বলতে থাকবো, কিন্তু ইমা আমাদের সম্বন্ধে বন্ধুরা কি বলতেছে একটু ইনফরমেশন নিয়ে নিই।
জি গুরু, অবশ্যই। আর গুরু, এই 2014 সালের শেষ প্রোগ্রাম করছি আমরা, সো এটা নিয়ে সবাই অনেক এক্সাইটেড যে ফারহান আজকে আমাদের কি শোনাবে, ভালোবাসার শেষ গল্পটা কি একদম অনেক ভালোবাসায় শিখতে হবে নাকি কান্নায়? জানতে হলে কিন্তু অবশ্যই বন্ধু আমাদের সঙ্গে থাকতে হবে,
তাই তো? বছরের শেষ অনুষ্ঠান, রাইট?
জি গুরু, আর বছরের শুরুটাও কিন্তু আমরাই শুরু করছি
ভালোবাসা বাংলাদেশ দিয়ে। বাহ, এটা তো খুব ভালো, মানে আমরা শেষ অনুষ্ঠান করছি আজকে, তাই তো? আবার 1st January 2015 আমরা শুরু করব,
আমরা আবার শুরু করব।
খুবই ভালো, মানে বছর জুড়েই তুই আর তোর প্রাণব ভালোবাসার বাংলাদেশ।
অবশ্যই। আমাদের সঙ্গে আছেন সাকিবুল শামীম, আছেন মোহাম্মদ মাসুম, আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, আশা করি আজকের অনুষ্ঠানটি অনেক ভালো হবে, আমিও আশা করছি, ফারহানা আমাদের কি উপহার দিবে সেটাই কিন্তু দেখার বিষয়। ইমতিয়াজ রানা আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ রাসেল আছেন, নাবিল আছেন আমাদের সঙ্গে,
সবাই আশা করতেছে একটা জম্পেশ,
ধামাকাদার,
ধামাকাদার ভালো লাগা টাইপ প্রেমময় কোন অনুষ্ঠান হবে, তাই তো?
অবশ্যই।
দেখা যাক ফারহানা আমাদের জন্য কি রেখেছে। তার
ফারহানা দেখতে কিন্তু অনেক চমৎকার, অনেক চমৎকার, আশা করছি অনেক চমৎকার।
হ্যাঁ, আমি তো প্রথমে ভুল করছিলাম, যেটা কি কোন র‍্যাম্প মডেল চলে আসলো নাকি? না, ওর হাইট পারফেক্ট ছয় না, ইট লুকস পাস 5'8" এর উপরে তাই মনে হয়। ঠিকঠাক ভাবে মাপছে তো?
5'6"
তাও ভালো মাপছে ঠিকভাবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ফারহান এবং তার একটু তার পছন্দের একটা গান আমি একটু শুনি। গানটা নিজের করা হয়?
না, নিজের করা হয় না,
তবে গান শোনা তো হয় খুব।
হ্যাঁ, অনেক শোনা হয়। আর
এবং সে অনেক ফ্যাশনেবল, রাইট ইমা?
জি গুরু,
অনেক ফ্যাশনেবল, অনেক ফ্যাশনেবল। যদিও চশমিশ, কিন্তু চশমাটা তার সাথে অনেক বেশি মানিয়ে গেছে। হেয়ার স্টাইল ইজ গুড, উপরে যে ওভারকোটটা, দ্যাট ইজ প্রিটি গুড। এবং কালার কম্বিনেশনটা অনেক সুন্দর, সবুজ এর পরে সালোয়ার কামিজের যে কম্বিনেশন, সবকিছু মিলিয়ে, ইভেন লালের ছাপ, এটা যেন বিজয় দিবসকে কিছুটা রিপ্রেজেন্ট করেই মনে হয় প্ল্যানটা করা নাকি। হোয়াটএভার, সব মিলিয়ে আমাদের এই পুরো লম্বা ধামাকা প্যাকেজটা অনেক সুন্দর দেখাচ্ছে তাকে হট সিটে। এবং পছন্দের গান দু একটা শুনি। কি ধরনের গান বেশি পছন্দ করো?
ক্লাসিক্যাল বেশি পছন্দ।
কাশি দিতে মন চাচ্ছে, কাশি দাও। আরে ভাই, মাইক্রোফোন তোমার, হেডফোনও তোমার, স্টুডিওটা তোমার, বি ওপেন। তোমরা আছো বলে স্টুডিওটা চলতেছে, তোমরা না থাকলে স্টুডিওর দু পয়সার দাম নাই, স্পেশালি আমার প্রোগ্রামে।
জি গুরু, ফারহানা একটু কাশি দিক, তার মাঝখানে আমি বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি, বর্ণানী পিতা নিকেতন স্কুল মাঠে বন্ধু গ্যারেজ কার্নিভেলে কিন্তু FM দোস্তি রেজিস্ট্রেশন চলছে। সো বন্ধুরা যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু যাবেন বর্ণানী বিদ্যা নিকেতন স্কুল মাঠে এবং গিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। আর আমাদের FM গুরু নিজেও কিন্তু মাঝে মাঝে যাবেন সেখানে। সো অবশ্যই অবশ্যই বন্ধু যাবেন বর্ণানী বিদ্যা নিকেতন স্কুল মাঠে।
বন্ধু গ্যারেজ কার্নিভাল, বনানী বিদ্যানিকেতন স্কুল মাঠ, বন্ধু গ্যারেজ কার্নিভাল, যেখানে আমিও চেষ্টা থাকবে তোমাদের সাথে যেন চাক্ষুষ সাক্ষাৎ হয়ে যায় সেটার। এবং আমি চাইবো যে আমার সাথে আমার বন্ধু কে হবে সেজন্য তো আমি অবশ্যই মুখিয়ে থাকি। আমার বন্ধু হওয়ার একটা এবং একটাই একমাত্র ওয়ে এখন, সেটি হচ্ছে যে www.dhakafm904.com এই ওয়েব পেজে গিয়ে FM দোস্তির যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করা।
সো বন্ধুরা, আমি নিজেও রেজিস্ট্রেশন করেছি, আমি চিন্তা আছে আমার বন্ধু কে হবে।
আচ্ছা আচ্ছা, সো আমি চাচ্ছি যে যত বেশি সম্ভব আপনারা প্লিজ রেজিস্ট্রেশন করুন এবং আমাকে সুযোগ করে দিন আপনাদেরকে বন্ধু বলার। সো অফিসিয়ালি আপনার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক তৈরি হবে FM দোস্তির প্ল্যাটফর্মের মাধ্যমে, FM দোস্তির কমিউনিটির মাধ্যমে। এটি তো আপনাদেরই চাওয়া ছিল, সেই কারণে আমরা এই অনুষ্ঠানটি কিক অফ করেছি এবং এই কমিউনিটিটা তৈরি করার জন্য অফিসিয়াল উদ্যোগ নিয়েছি। সেই কারণে আপনাদের যে ইউনিক আইডিটা থাকে সেটা অবশ্যই আপনারা সংরক্ষণে রাখবেন। এগুলোই কিন্তু ভবিষ্যতে আমরা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আপনাদেরকে নিয়ে যাব। এখন শুধুই হয়তো FM দোস্তিকে FM দোস্তি মেশিনের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে সিলেক্ট করছি, পরবর্তীতে কিন্তু আমাদের চেষ্টা থাকবে যে যাদের যাদের ইউনিক কোড ক্রিয়েট হচ্ছে, যারা FM দোস্তিতে রেজিস্ট্রেশন করছে, সবাইকে সাথে নিয়ে একদম অল টুগেদার, অল আউট কোন প্রোগ্রাম করতে পারি কিনা। এবং সবসময় আপনাদের বন্ধুত্ব অফিসিয়ালি হওয়ার জন্য আমি কিন্তু মুখিয়ে আছি বন্ধু। সো প্লিজ ডু রেজিস্ট্রেশন। চলে যাচ্ছে আবার ফারহানের কাছে। ফারহান, কাশি হলেও কাশি দেন, হাসতে চাইলে ফারহানা, আকার বাদ দিলে কিন্তু ঠিকই টেনশন বেড়ে যাচ্ছে। সো এত দুশ্চিন্তার কিছু না, যেমন করে ইচ্ছা তেমন করে বলুন, গুছিয়েই যে বলতে হবে তারও কোনো মানে হয় না।
আমি তখন বলতে চাচ্ছিলাম যে আপনি আমাকে যেরকম বলছিলেন চশমিশ, আমার ফ্রেন্ড সার্কেল আমাকে চশমিশই বলে, কখনো আমাকে ফারহানা বলেন,
চশমিশ বলে। কিন্তু চশমিশ বলি আর ফারহান বলি বা ফারহানা বলি, এটি সত্য যে চশমিশের চোখের চশমার পেছনে দিয়ে যদি দুইটা চোখ, সেটির যে অনেক সুন্দর সেটা দেখতে কিন্তু ভুল করিনি। আচ্ছা, এবার চলে যাই আমরা মূল অনুষ্ঠানে। বলছিলেন যে আপনি আপনার
ফ্যামিলির কথা বলছিলেন, এক্স্যাক্টলি, ভাইয়া সবার বড়, তারপর বড় আপি ইতালিতে সেটেলড, ওর সাথে আমার লাইফের সবচেয়ে ভাই বোনদের মাঝে যে খুনসুটি, ওর সাথে বেশি হয়। ওর সাথে যেমন ওর একটা ড্রেস নিয়ে আসলো, তখন আমার ওইটাই লাগবে, আমার অন্য কোনো ড্রেসও লাগবে না, আমার ওইটাই লাগবে। তো বাসায়ও দেখা যেত যে না, আমি সাপোর্ট পেতাম, যদিও আমার ছোট একটা বোন আছে, বাট তারপর আমি সাপোর্ট পেতাম।
আর হচ্ছে ছোট বোনটার সাথে ওর সাথে আমার এইজের ডিফারেন্সটা অনেক বেশি, তো ওর সাথে ওরকম খুনসুটি খুব বেশি হয়নি, যেটা হয়েছে বড় আপুর সাথে। তো বড় আপু এখন ইতালিতে সেটেলড, ওকে অনেক বেশি মিস করি, হয়তো আজকে আমার শো শুনছে। তো আপনি তোমাকে বলতে চাই,
আপনার নাম কি?
আপনার নাম হচ্ছে ফারজানা রিয়া।
ফারজানা রিয়া, আপনি, আমরাও আপনাকে অনেক মিস করি। উনিও কি তোমার মতো এরকম মহাপাই মন্ডলে খবর রাখতে পারে?
হ্যাঁ, উনি আমার চেয়ে অনেক বেশি সুন্দর।
আর লম্বা কিরকম নাকি?
হ্যাঁ, লম্বা এরকম।
আপনি মাঝে মাঝে যদি আমাদের প্রয়োজন পড়ে ইতালি বায়ুমন্ডল কেমন, সেইটা বায়ুমন্ডলে ঘনত্ব বেড়েছে না কমেছে, আপনাকে ফোন দিব।
আমার বাবা লম্বা, ভাইয়া লম্বা।
বাবা তো 6 ফিট মনে হয় নাকি?
হ্যাঁ, 6 ফিট।
ভাইয়া গুলো তো 6 ফিট।
তো তিন বোন সেম,
ভাগ্যিস হাইটের ব্যাপারটা সেম হয়নি। সব মিলিয়ে আসলে ফারহানা রিয়া, ফারজানা রিয়া, ফারজানা রিয়া, আর আপনি হচ্ছেন ফারহানা। ওকে ফারহানা, তারপর আপনার ব্যক্তি জীবনে একটু শুনি।
তো ছোটকাল থেকে আস্তে আস্তে বড় হওয়া, তখনও 8-10টা মেয়েদের মতোই ছিলাম, কখনো লাভ জিনিসটা ওইভাবে আসেনি। তখন স্কুলে পড়ি, তখনও আসেনি। তো আমার সাথে আমার পছন্দের মানুষটার ফার্স্ট যোগাযোগ হয় FB-তে, ফেসবুকে। তখন স্পেশাল কেউ ছিল না FB-তে, তখন 2011 ওর সাথে আমার ফার্স্ট যোগাযোগ হয়। ফ্রেন্ড ছিল, কথা হতো, ভালো লাগতো কথা বলতে। তখন আমি ওকে দেখিনি, শুধু ছবিতে দেখেছি। তো কথা হতো ফ্রেন্ড হিসেবে, 1 বছর গেল, তখনও ফ্রেন্ড ছিল। আমি SSC লেভেল পার করে HSC-তে গেলাম, তারপর ফ্রেন্ড থেকে আস্তে আস্তে বেস্ট ফ্রেন্ড হলো। ছোট ছোট প্রত্যেকটা জিনিস শেয়ার করা, কিংবা ওর সাথে সারাদিন কথা বলতেই হবে, কথা না বললে ভালো লাগতো না, বা আমার প্রত্যেকটা ছোট জিনিস ওর সাথে শেয়ার করতে ভালো লাগতো, বা দেখা যেত যে মন খারাপ হলে ওকে বলতে হতো না, ও নিজেই বুঝে নিত যে মন খারাপ। তো আস্তে আস্তে করে অনেক বেশি ক্লোজ হয়ে গেল। তারপর ফ্রেন্ড থেকে একটু বেশি ভালো লাগা হচ্ছিল, যেহেতু ফার্স্ট লাভ। তো তখনও মানে কনফিউজড ছিলাম যে এটা
ফ্রেন্ড থেকে ভালো লাগায় ট্রান্সফর্ম হতে কয় বছর লাগলো?
1 বছর।
1 বছর, আচ্ছা।
আস্তে আস্তে করে ভালো লাগছিল। তো ভালো লাগার মাঝেই কথা বলতাম। তারপর হচ্ছে আমি ওকে কখনো বলিনি ওইভাবে, আর হচ্ছে ও আমাকে কখনো ওইভাবে বলেনি, জাস্ট দুজনে ভালো লাগার কথাগুলো শেয়ার করতাম। তারপর আস্তে আস্তে করে কথা হচ্ছিল, হচ্ছে। তো মাঝখানে একদিন আমার বাসায় আমি বলেছিলাম, তখনও ওর সাথে আমার ওরকম রিলেশন হয়নি, বাসায় বলেছিলাম যে ওর কথা ওর সাথে ভালো লাগে এই সেই। তো বাসায় বলার পর আমার বাসা থেকে ওর বাসায় কল দিল, কল দিয়ে ওর আম্মাবুর সাথে কথা বলতে চাইল। তখন ও বলল যে আমি তোকে জাস্ট ফ্রেন্ড হিসেবে দেখি, স্পেশাল কেউ ছিল না। তো যখন বলল যে স্পেশাল কেউ ছিলাম না, তখন থেকে আমি যোগাযোগটা অফ করে দিয়েছিলাম। তো প্রায় অনেকদিন কথা হয়নি, 7-8 মাসের মতো কথা হয়নি। বাট এই 7-8 মাস অনেক কষ্ট হয়েছে থাকতে। তারপর 7-8 মাস পর ওর সাথে একদিন হঠাৎ করে আবার ওর বার্থডে ছিল, ওকে কল করে উইশ করলাম। তখন আস্তে আস্তে করে আবার ফ্রেন্ড হিসেবে কথা
বলি। আপনি কথা বলেননি এবং সেও কথা বলেনি, তাই তো?
সেও কথা বলেনি, বাট সেটার কারণটা আমি পরে জানতে পেরেছি। সেটা হচ্ছে আমি আমার বাসা থেকে যেদিন ওকে কল দিয়েছিল, সেদিন ওর বাসা যখন কথা বলে, ও যখন বলে যে না স্পেশাল কেউ ছিল না, জাস্ট একটা ভালো ফ্রেন্ড ছিল, তখন এর কিছুদিন পর ফোনটা হারিয়ে যায়। তো ফোনটাতে আমার বাসার কন্ট্যাক্ট নাম্বার সবকিছু ছিল, আর যেহেতু আমার বাসায় বলেছি যে এরকম এরকম, তখন আমার বাসা থেকে কমপ্লিকেশন চলে আসছে কিছুটা। তো ওইভাবে আমাকে আগের মতো ফ্রিডম দিত না। তো ও আমার সাথে অনেক ট্রাই করেছে যোগাযোগ করার, বাট ওর ফোনটা যখন হারা যায় তখন আসলে ও রিয়েলাইজ করতে পারে যে না, আমি আসলে স্পেশাল কেউ ছিলাম না বলা যায় না, অনেকটা স্পেশালের মতোই ছিলাম। মানে হচ্ছে ওর কাছে তখন ফিল হয় যে আমি কি ছিলাম। তারপর আবার নতুন করে কথা হয়, কথার পর ওই তো আস্তে আস্তে কথা হচ্ছিল, তো বাসায় এই ব্যাপারটা আবার জানা যায়। বাট সেখানে আগে আমি একটা মজার কথা বলি, তখন হচ্ছে আমি যখন আমার বাসায় জানাই ওর কথা যে একটু স্পেশাল কেউ, তখন আমি ওকে দেখিনি সামনাসামনি।
বলেন কি, ফেসবুকে আপনাদের কমিউনিকেশন
ছিল?
ও আচ্ছা, তখন পিকচার দেখছেন, রাইট?
পিকচার,
মোবাইলে কথা হয়েছে কিন্তু সামনাসামনি,
সামনাসামনি হয়নি। তো হচ্ছে ও ফার্স্ট ওর সাথে কথা হয়, ওকে যেদিন উইশ করলাম এর কিছুদিন পর ও আসলো আমাদের বাসায়। বাসায় বলতে হচ্ছে তখন তো আমার বাসা থেকে অনেক বেশি কমপ্লিকেশন, ওকে ফ্রিডম দিত না, এটা আমি আগেই বলেছি। তো একা একা বাইরেও যেতে দিত না যে আমি ওর সাথে যোগাযোগ করব। তারপর হচ্ছে ও সেদিন আসে আমাদের বাসায়, ওর বাসা ছিল মিরপুর আর আমি তো নারায়ণগঞ্জের, তখন ফ্লাইওভারও ছিল না, মিরপুর থেকে নারায়ণগঞ্জ আসতে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগত। ও 4 ঘন্টা মানে রাস্তা জার্নি করে আসছে আমার সাথে দেখা করার জন্য, বাট ব্যাড লাক ছিল আমার বাসায় আমার আম্মু দেখে ফেলছে। কারণ হচ্ছে আম্মু ওকে হয়তো বা দেখেনি, বাট আমি আগে ছবি দেখিয়েছিলাম, আম্মু দেখে ফেলছে।
প্রথম দিনেই?
হ্যাঁ প্রথম দিনেই, প্রথম যেদিন দেখতে আসছে আমাকে সেদিন
প্রথম দিনেই ধরা পড়ে গিয়েছে।
তো সেদিন কিছুক্ষণ আগে যে আপির কথা বললাম, সে আপিও বাসায় ছিল, ঠান্ডা হয়েছিল আমার আম্মুর অনেক হাই টেম্পারেচার। তো সেখান থেকে রিয়াপি বলল যে আমার পছন্দের মানুষটার নাম হচ্ছে রিদোয়ান, তো বলল যে না রিদোয়ান তো ওর জাস্ট ফ্রেন্ড হয়, বেস্ট ফ্রেন্ড আর কিছু না, এই সেই। তো সবকিছু গোজগাজ করে রিয়াপি সেদিন রিদোয়ানকে বাঁচিয়েছিল, নয়তো হয়তো আমার বাসা থেকে খুব বড় একটা প্রবলেম করত। তো এরপর চলে গেল, ওর সাথে আবার কথা বলা বন্ধ হয়ে গেল, আবার কমিউনিকেট করা বন্ধ হয়ে গেল। তারপর হচ্ছে বাট ও প্রত্যেক রোববার আমাদের বাসায় যেত, এই 4 ঘন্টা জার্নি করে যেত, গিয়ে আমার জানার পাশে দাঁড়াতো, আমি জানতাম না যে ও আসছে, এসে জাস্ট আমার জানালাটা দেখে কখনো আমাকে দেখতেও না,
যেহেতু বাড়ি পর্যন্ত চলে এসেছে ব্যাপারটা নিঃসন্দেহে ছোট কিছু না, তাই আরো বেশি মানে
আম্মু আরো বেশি
কঠোর হয়েছে আর কি। আর এদিকে রেদওয়ান শুধুমাত্র জানালা দেখার জন্য চলে আসতো,
যদি দেখা
যায়, যদি দেখা, কিন্তু দেখা তো হতো না,
দেখা হতো না, আমি একদিনও দেখিনি ওকে, আর ও আমাকে জাস্ট একদিন মনে হয়
দেখে। কিটাই ভালোবাসা রে, মানুষ এত কষ্ট করে গাড়ির মধ্যে ঘরমাক্ত হয়ে ঘুমাতে ঝিমাতে 4 ঘন্টা, মানে এটা তো ধরে চাইতে মানে সুইজারল্যান্ড যাওয়া সহজ, মিরপুর টু নারায়ণগঞ্জের যে অবস্থা ছিল আগে,
হ্যাঁ এত জ্যাম,
মানে কাঁচপুর ব্রিজ তো দুঃস্বপ্নে দেখার কথা তখন। তো শুধু উদ্দেশ্য একটাই যে প্রিয়তম সেই প্রিয়তম মানুষটির জানালার কাছে দাঁড়ায় থাকা, যদি একবার দেখা
যায়, ভালোবাসার মানুষটিকে,
ভালোবাসার মানুষটাকে একবার দেখা যায়, কিছু না দেখলেও সই, যে ওই তোর স্যান্ডেল দেখা যাচ্ছে, ওই তো বিছানা, যে বিছানায় ও ঘুমায়, ওই তো কলমটায় কলমটা ধরে ও লেখে, ওই যে ওই তো তার পানি খাওয়ার গ্লাস, ইস গ্লাসটা কতই না সুন্দর।
দেখা হলো না হৃদয়ের কথা তার বোঝা গেল না,
তারপর ও এরকম করে রেগুলার যেত, বাট আমাকে দেখতে পেত না। একদিন আর বাবা দেখে ফেলছে, আবার দেখে ফেলছে, এটা নিয়ে আমার
বাবা দেখতো, মেয়ে দেখলো না,
না আমার বাবা ওই টাইমটাতে বাইরে বের হয়েছিল,
মানে পিছন দিকে কট করার মতো অবস্থা?
না না, কট করার মতো না, দেখেছে যে আমার জানালার দিকে তাকিয়েছিল।
কিন্তু এটা কয় নম্বর বালাই, মানে কত নম্বর?
এটা থার্ড টাইম।
থার্ড টাইমের মধ্যে মেয়ে চোখে একবারও পড়লো না?
থার্ড টাইমের মধ্যে আমার চোখে পড়েনি, বাট ও আমাকে নাকি দেখেছে।
দূরের দৃষ্টি কি কম তোমার নাকি?
না না, আমি আসলে বাইরে খেয়াল করতাম না, কিংবা আমি জানতাম না যে ও আসে।
পড়বি তো পড়, কি বলে? আচ্ছা, তারপর
বাবার মুখে পড়লো। তো বাবা দেখার পর হচ্ছে আমার বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিল, আমাকে কলেজ যেতে দিত না, কলেজে ক্লাস করতে দিত না, টোটাল সবকিছু।
বাবার চোখে যখন পড়লো তখন তো আপনি জানলেন যে সে আসে?
হ্যাঁ,
তখন আপনার ফিল?
তখন অনেকটা অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম যে যে ছেলেটা ফার্স্ট এর দিনই ধরা পড়ে গেল ওই ছেলেটা আবার আমাকে দেখে না, তারপরও আসে।
অনুভূতিটা কেমন তখন?
তখন অনুভূতিটা আমি বলে বুঝাতে পারবো না,
বুঝানোর চেষ্টা করেন, আমরা বুঝার জন্য কান কাড়া করে থাকলাম।
সেটাই, আর আমি কখনো ভাবিনি যে আমি এতটা ইম্পর্টেন্ট ওর কাছে। ফার্স্ট টাইম একবার বলেছিলাম, তখন ও বলেছিল যে স্পেশাল কে ওটা, বাট হঠাৎ করে এতটা বেশি স্পেশাল হয়ে যাব সেটা বুঝতে পারিনি। তো বাবা দেখে ফেললো পর সবকিছু স্টপ, আমাকে কলেজ যেতে দেবে না, পড়াটাও কন্টিনিউ করাতে ভয় পাচ্ছিল যে আমি বাইরে গেলে হয়তো বাবার কমিউনিকেট করব।
সবকিছু বন্ধ, কিন্তু মনের উথাল পাথাল তো আরো বেশি।
সবকিছু বন্ধ, ফোন টোন সবকিছু নিয়ে নিল। আমার কোনো কাজিনদের, যে কাজিনদের ফোন ছিল ওদের কখনো আমার সাথে একা আড্ডা দিতে দিত না বা একা কথা বলতে দিত না, কারণ হচ্ছে জানে হয়তো বা আমি ওদের কাছ থেকে ওদের ফোন থেকে কল করব। তারপর হচ্ছে ওর কোনো কিছু জানতে পারতাম না, তখন খারাপ লাগতো যে না একটা ছেলে আমার জন্য এত কষ্ট করে আসছে বাট আমি কোনো খবর নিতে পারছি না, তারপর কথা বলতে পারছি না।
খবর না হলো,
খবর নেওয়া হলো বাট অনেক কমপ্লিকেশনের পর।
কিভাবে
খবর নেওয়া হলো? হচ্ছে গিয়ে হঠাৎ করে একদিনে কাজিনের ফোন থেকে, ওই কাজিন জানতো না,
দিয়ে ফোন দিয়ে কতদিন পর ফোন?
প্রায় চার পাঁচ মাস।
কিন্তু চার পাঁচ মাস তো একদম ভালোবাসায় টইটম্বুর অবস্থা, কারণ আপনি অলরেডি তার প্রতি প্রচন্ড দুর্বল।
আমি প্রচন্ড দুর্বল,
তাকে কাছে না পান, বাট তার কীর্তির কারণে আপনি তো শেষ।
বেশি দুর্বল ছিলাম ওর দিক।
দেন তারপরে ফোনে কি বললেন?
তারপর ওকে কল করলাম, ও বললো যে আমি কল করছি, আমি কল করছি। তো কল করলো, কথা বললো, বললো যে আমি তো তোমার সাথে অনেক কমিউনিকেট করার ট্রাই করেছি, তোমার ফোনগুলো অফ ছিল, তোমার আম্মুর নাম্বার হারাই ফেললাম।
তখন ফিল কেমন?
তখন
আউট অফ দ্য ওয়ার্ল্ড
ফিলটা, হ্যাঁ আউট অফ দ্য ওয়ার্ল্ড বলা যায়। আর তারপর যখন ওকে কল করলাম তখন ও তো খেলতো ন্যাশনাল আন্ডার 19 এ খেলতো।
তাই নাকি? আন্ডার 19 কি কুস্তি নিঃসন্দেহ না?
না, ক্রিকেট।
ক্রিকেট ইজ গুড।
আচ্ছা, তখন ও প্র্যাকটিসে ছিল। প্র্যাকটিসের সময় ফোন পিক করা একদম নিষেধ, বাট ও তখনও পিক করে আমার সাথে কথা বলতেছে। তো কথা বললো, কথা বলার পর অবশ্য যে প্র্যাকটিসের মাঝখানে কথা বলেছে এটার জন্য ওকে পানিশমেন্টও পেতে হয়েছে। তারপর কথা হলো, এরপর থেকে আস্তে আস্তে করে আবার কথা শুরু হলো, বাট তখনও আমার বাসা থেকে সেম প্রবলেম হচ্ছে, আমাকে বাইরে কোচিংটা পর্যন্ত করতে দিচ্ছে না, যে তুমি যদি পড়ো তোমাকে বাসায় টিচার এনে পড়াবো, বাসায় টিচার এনে পড়াতো। তো কারোর সাথে মিশতে পারতাম না, ফ্রেন্ড সার্কেলের সাথে যেখানে দেখতাম যে ফ্রেন্ডরা অনেক বেশি এনজয় করছে কোনো জিনিস, কিংবা ফ্রেন্ডরা মিলে কোথাও যাচ্ছে, সেগুলো আমি করতে পারতাম না, তখন খুব খারাপ লাগতো যে আসলে কোনো দিকটাই করতে পারছি না, ওই দিকটাও কথা বলতে পারছি না, এদিকটাও ফ্রিডম যেটা বলে সেটাও পাচ্ছি না, কিংবা আমার আশেপাশের ফ্রেন্ডগুলো কিংবা আমার কাজিনরা আশেপাশের মানুষগুলো যেভাবে নিজেদের মতো করে চলতে পারছে আমি ওভাবে পারছিলাম না, তো তখন অনেক বেশি খারাপ লাগতো। আর এর মাঝখানে বাসায় খুব বেশি প্রবলেম করছিল। তারপর ওকে কল দিল, ওকে কল দিয়েও আমার বাসা থেকে বলল যে তুমি এখনো রিলেশনটা কন্টিনিউ করছো, তোমার হয়তো বা প্রবলেম হবে এই সেই। তারপরও কন্টিনিউ করা, ওর বাসায়ও প্রেশার দিচ্ছিল যে রিলেশনটা না রাখার জন্য, ওকেও প্রেশার দিচ্ছিল, আর আমাকে তো সবসময় প্রেশারের মধ্যে রাখছিল। তো তখন আমি মানে একটা মেন্টালি প্রেশারের মধ্যে, কিংবা ডিপ্রেশন যেটা বলে ওইটার মধ্যে ছিলাম। মেন্টাল ডিপ্রেশনটা মানে আমি বলে বোঝাতে পারবো না, অনেক বেশি পেইনফুল ছিল বা অনেক বেশি প্যাথেটিক ছিল। তারপরও এরকম ডিপ্রেসড থাকতাম, তো হঠাৎ করে আমার সবকিছু ওলটপালট হয়ে গেল, আবার বাসায় জেনে গেছে, আবার হচ্ছে যেই কাজিনের ফোন থেকে কথা বলা ওই কাজিনের উপর প্রেশার আসছে, সবকিছু মিলে আমাকে ঘরে আটকায় রাখার মতোই অনেকটা, বাইরে যেতে দিত না, কিংবা প্রত্যেকটা মুহূর্তে আমার সাথে কেউ না কেউ থাকতো, কেউ না কেউ এসে দেখতো আমি কি করি, মনে কথা বলি কি না। দেখা যেত যে তখন কিছু না করলেও গিল্টি ফিল হতো, যে হয়তো বা আমাকে নেগেটিভলি নিচ্ছে বাসা থেকে, কিংবা নেগেটিভলি ইয়ে করছে। আর ওর সাথে ও তো তখন ব্যস্ত হয়ে গেল ওর পড়াশোনা, ওর খেলা নিয়ে, তখন আবার কথা বলা বন্ধ হয়ে গেল, দেখাও হতো না। আর আমার সবকিছু ওলটপালট হয়ে গিয়েছিল, যে হয়তো বা সারাদিন কি করতাম সেটা মনে থাকতো না, বা রাতের বেলা ঘুম আসতো না, আমি সারাক্ষণ জেগে থাকতাম। আর সারাক্ষণ এর আগে যখন বাসায় জানাজানি হয়ে গেল, ও এসে দেখছে বা ও এসে আমাদের জানার কাছে দাঁড়াচ্ছিল, তো তখনও ভাবতাম যে না ও হয়তো বা আসবে, রাতের বেলার জন্য সবসময় ঘুমাতাম না, ঘুম আসতো না, পুরো একদম পাগলের মতো
জানালায় তাকিয়ে থাকতেন, যাবার কখন না চলে আসে,
জানালায় থাকতাম, বাট ও তখন আর আসতো না, তখন ও ওর ক্যারিয়ার নিয়ে বিজি ছিল। তো আস্তে আস্তে করে যেই আগের যেই ইয়াটা ছিল, যে আমি আমাকে দেখবে না জেনেও আসতো, বাট ওইটা আস্তে আস্তে হচ্ছিল না, ও ওর লাইফ নিয়ে বেশি বিজি হয়ে গেছিল, আমার বাসা থেকে এত প্রেশার হচ্ছিল, মানে সবকিছু মিলাই ছিল আমি একদম অনেক বেশি ডিপ্রেসড ছিলাম। তারপর হচ্ছে তারপর একদিন আমার এক কাজিন, আবারও কাজিন, ওইটা আরেকটা ছিল, ওই কাজিনের ফোন থেকে ওর সাথে কমিউনিকেট করলাম। তারপর জানতে পারলাম যে ও খুব বিজি ছিল, ওর কয়েকটা ট্যুর ছিল আউট অফ সিটি, এজন্য আসতে পারেনি। তো ও তখন আমাকে একটা ফোন গিফট করছে, তো ফোনটা গিফট করার কিছুদিন পর কথা হতো, তখন হচ্ছে আমি যে হয়তোবা বললাম না যে রাতে ঘুমাতাম না, তিন চার দিন ঘুমাতাম না, আমার রুম থেকে বের হতাম না, একদম ইয়ে হয়ে গেছিলাম, যে আমি ভাবছিলাম যে ও হয়তোবা চেঞ্জ হয়ে গেল, আমার বাসা থেকেও এত প্রেশার হচ্ছে, আমার বাসার প্রেশার তুই এত বড় চেঞ্জ হয়ে গেছে। তো দুই দিক থেকেই ডিপ্রেসড ছিলাম, সবকিছু ওলট পালট, মানে আমি ওটা মনে করলেও এখন খারাপ লাগে, আর ওটা বলে বোঝাতেও পারবো না। তারপর আমার সবকিছু আবার নর্মাল করলো আস্তে আস্তে, ও কথা বলতো, কথা বলে সবকিছু নর্মাল করতো, না তো আমার জন্য পসিবল ছিল না যে আমি আবার নর্মাল লাইফ লিড করব। এর মাঝখানে বাসায় অনেক গ্যাঞ্জাম হলো, যে ডিপ্রেশনের মাঝখানে ওর সাথে কথার আগে অনেক বেশি গ্যাঞ্জাম হলো, যে ওর বাসা থেকে ওর মানে সময় পাচ্ছিল না, বা ওর বাসায় জানতো বা ওরকম ভাবে জানতো না, আর ওর বাসায় কমপ্লিকেশন ছিল না, ছিল না বলতে একেবারেই ছিল না ওরকম না, বাট আমার বাসায় কমপ্লিকেশন বেশি ছিল, আমার বাসা থেকে ওকে কল করে বলা হতো। তারপর একদিন এরকম হচ্ছিল, অনেক বেশি প্রবলেম বেড়ে যাচ্ছিল, তো মাঝখানে আমার কয়েকটা এক্সাম ছিল, এক্সাম দিলাম। তারপর আমার একটা কাজিনের বিয়ে ছিল কুমিল্লাতে, কুমিল্লাতে যাওয়ার পর সেখানে সেখান থেকে আসলাম, বাট হচ্ছে আমার বাসায় কোনো একটা কিছু নিয়ে কথা হচ্ছে আমি জানি না, বাট আমি বুঝতে পারছি যে কোনো কিছু আমার কাছে লুকানো হচ্ছে বা আমাকে বলা হচ্ছে না। তো হচ্ছে মানে সব কিছু, বাসার প্রত্যেকটা আয়োজন, প্রত্যেকটা মানে সব কিছু দেখে মনে হলো যে না কিছু একটা হবে, বাট আমি জিজ্ঞেস করলো ওনারা ওটা বলতো না, কিছুই বলতো না, বলতো না কিছু না। পরে এটা ছিল বুধবার, আমাকে আম্মু এসে বললো যে আমাকে নাকি শুক্রবার দিন দেখতে আসবে, আমাদের এখানে একটা ছেলে ছিল আমাদের বাসার একটু দূরে, তো বলল যে জাস্ট দেখতে আসবে। আমি বললাম যে দেখতে আসবে, আমাকে তো জিজ্ঞেস করো নাই, আমাকে কিছুই বলো নাই, আমাকে তো জিজ্ঞেস না করলে অ্যাটলিস্ট বলা উচিত ছিল যে আমাকে দেখতে আসবে, বাট আমু বলল যে জাস্ট দেখতেই তো আসবে, আর কিছু করবে না। তো সেখান থেকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বুধবার দিন বললো, শুক্রবার দিন দেখতে আসবে, মাঝখানে একদিন। তো মাঝখানের যেই একদিন, ওই একদিন আমার বাসায় অনেক অ্যারেঞ্জমেন্ট শুরু হচ্ছিল, রীতিমতো বিয়ের অ্যারেঞ্জমেন্ট, দেখতে আসলে এরকম হওয়ার কথা না, বিয়ের মতো প্রোগ্রাম হচ্ছিল, সবকিছু সব রিলেটিভরা আসলো, সবাই আসলো। তখন আমার এক কাজিনের কাছ থেকে শুনলাম যে ওনারা আমাকে না জানায় আমার কাবিন করাচ্ছিল, মানে হয়তো বা আমাকে তখন শ্বশুরবাড়িতে পাঠাতো না, বাট
বিয়েটা
হয়ে যেত। তো এটা জানার পর তো আরো বেশি খারাপ লাগছিল যে এখন কি করব, কিছু তো করা ছিল না। তারপর ওকে কল করলাম, ওকে কল করার পর ওকে বললাম এরকম এরকম যে বাসা থেকে বিয়ের জন্য এরকম আজকেই বিয়ে করাবে সবকিছু। তো ওকে কল করলাম সন্ধ্যার দিকে, আমার বাসায় গেস্ট আসা শুরু করলো অলরেডি সন্ধ্যার দিকে, তখন 6:30 বাজে। ওকে বললাম যে এখন কি করব, আমার তো বাসা থেকে বিয়ে দিয়ে দিচ্ছে। তখন ও বলল যে আমার তো এখনো বিয়ের এজ হয়নি, আর হচ্ছে আমি বিয়ের জন্য এখনো প্রিপেয়ার না। তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে বাসার ডিসিশনই মেনে নেই, আর কিছু তো করার নেই। তখন বলল যে আচ্ছা দেখি আমি কি করা যায়। তো একটু পর আবার কল করলো, কল করে বলল যে ওনারা তোমার আসলেই বিয়ে দিয়ে দিচ্ছে, তো এতদিন এত স্ট্রাগল করলাম, এত কষ্ট করলাম, তুমি একটু বাসায় বোঝাও। তো বাসায় বোঝাবো, বাসায় কেউ বুঝবে না, কারণ হচ্ছে বাসা থেকে আগে থেকেই জানে, ওনারা ফার্স্ট টাইম যদি মেনে নিত, মেনে নিত, তারপর আর নেওয়া হলো না। তো আমাকে বলতেছে, তাহলে আমার তখন এক্সাম চলছিল, ও আমাকে বলতেছে যে তাহলে তুমি চলে আসো, বিয়ে করব, দুজন বিয়ে করব, তুমি চলে আসো। তো বেরোলাম, বের হওয়ার পর ও আমাকে ফার্স্টে গুলিস্তান আসতে বললো।
কিভাবে বের হলেন? তখন কয়টা বাজে?
তখন 7:30 বাজে,
সন্ধ্যা।
সন্ধ্যা
বাড়িতে অলরেডি গেস্ট আসা শুরু হয়ে গেছে।
সব
বের হলেন কিভাবে?
অনেকক্ষণ যাবৎ দেখছিলাম সবকিছু, বাট আমার বের হওয়ার রাস্তাটা খুবই মানে খুব টাফ ছিল। বাড়ি ভর্তি মানুষজন, যেখান থেকে বের হবো এখান থেকে কেউ দেখবে। আর হচ্ছে আমি আগে বলছিলাম বাসায় অনেক বেশি আল্লাহ দিয়েছিলাম, অনেক বেশি আদরে ছিলাম, তো তখন অনেক বেশি খারাপ লাগছিল যে ওনাদের ছেড়ে চলে আসবো।
শুধু ছেড়ে আসে না, কয়েকবার জন্ম নিলেও হয়তো বাপ মাকে এর চাইতে বেশি অসম্মান করার জায়গা থাকে না।
তো
একদিকে আপনার ভালোবাসা, অন্যদিকে বাপ মাকে এমন ভাবে অসম্মান করা যেটা হয়তো কয়েক জনম তাদের ছেলে বা সন্তান হয়ে জন্ম নিলেও আপনার হয়তো সেই জায়গাটা পূরণ হওয়ার কথা না, এটা তো ঠিক।
হ্যাঁ, এটা ঠিক। তারপর
ভাবছিলেন তো বাইরে
আসবো? হ্যাঁ, বের হওয়ার সময় তখন ভাবছিলাম যে কি করব। আমার বাসা থেকে মেনে নিচ্ছিল
আপনার বাপ আপনার মা কিভাবে সামাল দিবে গেস্টদেরকে?
কারণ হচ্ছে আমার বাবা হচ্ছে এলাকায় মানে খুবই সবাই চেনে, সবাই গণ্যমান্য বলা যায়। তরুণী অনেক বেশি ইনসাল্ট হবে। তখন ভাবছিলাম যে কি করব। তখন একবার ভাবছিলাম যে ওনারা তো আমার পারমিশন নেয় নাই, কিংবা আমার লাইফ আমি যার সাথে লাইফ লিড করব তাকে আমার জানা উচিত, কিংবা একটু বোঝা উচিত, সেটা ওনারা জিজ্ঞেস করেন। তখন এক সময় রাগ হচ্ছিল, আর এক সময় বেশি খারাপ লাগছিল আম্মুর জন্য। তো বাসা থেকে বের হতে পারছিলাম, শুধু ঘুরছিলাম। তারপর হঠাৎ করে দেখি যে আম্মু রান্নাঘরে গিয়ে দরজার কাছে দাঁড়ায়, আম্মুর সাথে কথা বলছে। তো আমি রান্নাঘরে যাওয়ার পর আম্মু বলছিল যে কি কিছু লাগবে। আমি ওটা মানে এখনো বলতে পারি না যে আমি ওনাদের কি পরিমাণ কষ্ট দিয়েছি, অথবা আমি কখনো ওই কষ্টটা মানে আমি ওনাদের মন থেকে আমি হাজারো মাফ চাইলেও, কিংবা হাজারো যদি ইয়ে করি, সেটা আমি ওনাদের মন থেকে মুছতে পারবো না ওই কষ্টটা। তো আম্মু যখন বলছে না যে কি কিছু লাগবে না, তখন অনেক বেশি গিল্টি ফিল করছিলাম যে আমি যে মানুষটা এত আদর করে একটা মেয়ে বড় করলো, কিংবা এত দিন ধরে এত ইয়ে করে বড় করলো, এখন এত আদর করে বলতেছে যে কিছু লাগবে নাকি, ওই মানুষটাকে এতটা কষ্ট দিব। তারপরও বের হলাম, তখনও বের হইনি, বাসার মধ্যে ঘুরছিলাম আর ভাবছিলাম যে বের হব কিনা। কারণ হচ্ছে যে পাশে জন্মের পর থেকে বড় হয়েছে, প্রত্যেকটা স্মৃতি ছিল। তারপর বের হয়ে গুলিস্তান আসলাম। তখন
ম্যানেজ করলাম
হচ্ছে বাসা থেকে বের হলাম, আমাদের মেন রোডের সাথে বাসা, ওখান থেকে নামার পর নিচে হচ্ছে একটা কনফেকশনারি আছে, ওই কনফেকশনারির লোকটা আমাকে দেখছে যে আমি বের হচ্ছি। তো উনিও জানে যে আমার বাসায় বড় কোনো ইয়ে হচ্ছে বা আমারই হচ্ছে, সেটাও জানে। বের হয়ে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে বাসের জন্য আমার বাসা থেকে একটু দূরে ওইখানে গেছে। তো সন্ধ্যাবেলা, আর আমার বাসা থেকে আমি এভাবে বড় হয়েছে যে আমাকে কখনো ইয়ে করা হয়নি। তো সন্ধ্যাবেলা একা একা বের হলাম, একা মেয়ে মানুষ, কখনো একা বের হয়নি, আমার আম্মু কখনো বের হতে দেয় নাই। অনেক ভয়ও করছিল যে যে মানুষের কাছে যাবো ও আসলেই আসবে কি না। বাসায় এত বেশি ইয়ে করলাম, রীতিমতো বাসায় হইচই পড়ে গেছে। তো আমার কাছে তখন ফোন ছিল একটা, ওটা আমার বাসায় জানতো না। ওইটাতে আমার ফ্রেন্ডরা কল করা শুরু করলো, কারণ আমার আম্মু ওই ফ্রেন্ডদের কল করতেছে যে তুমি জানো কি না এই সেই। তো বের হলাম, পর বাসে উঠলাম, তখন মিনিমাম 8টা বাজে।
কোনো ভয় নাই?
ভয় ছিল, সেটাই তো ভয় ছিল যে আমি একা বের হচ্ছি, একা এখান থেকে গুলিস্তান পর্যন্ত যেতে হবে আমাকে। তারপর কখনো বাসা থেকে তো বললামই, একা সন্ধ্যার পর তো কখনোই বের হইনি, সাথে কেউ ছিল না। আমি আরো বেশি কনফিউজড ছিলাম যে আমি যে যাব ও আসলে।
আপনাকে দেখে আমি অনুভব করতে পারছি আপনার প্রত্যেকটি কথাবার্তা, আপনার অ্যাপ্রোচ, আপনার অ্যাটিটিউড, আপনার লুক, সবকিছুতে আদরের ছাপ, আবেগের ছাপ একদম স্পষ্ট। একটা সন্তানকে কত আদরে মানুষ করলে, কত আগলায় রাখলে, বা একটা সন্তানকে কিভাবে একদম কোলে কোলে করে মানুষ করলে, মানে ওই আদর যত্ন আত্মি, একটা পরিবার যে চমৎকার গ্রুমিং এর মধ্য দিয়ে আপনি বড় হয়েছেন, বাট অবশ্য আধুনিক মনস্ক একটা পরিবার, কিন্তু অসম্ভব রুচিবান একটি পরিবারের ভিতর দিয়ে বড় হয়েছেন। আপনাকে দেখে কিন্তু আমি নিজে পার্সোনালি অনুভব করতে পারছি, এবং সেই মানুষটি ভয়ে একটা ব্যাপার, আর একটা ব্যাপার হচ্ছে যে যাদের এত বেশি আদর যত্নের ফসল আপনি, তাদেরকে এমন একটা পরিবেশে আপনি ছেড়ে এসেছেন যেখানে তাদের সাঁতরে উঠার মতো কোনো সামর্থ্য তখন আর নাই। জীবনে যত সম্মানই কামিয়ে থাকুক না কেন, তারা তাদের জীবদ্দশায় এমনভাবে নিমজ্জিত হয়েছিল সেই দিনের জন্য, এমনভাবে ডুব দিতে হয়েছিল অপমানের সাগরে যেখানে হয়তো তার সার্ভাইভ করার কথা না। হয়তো আপনার বাবাকে কেউ একটু উল্টাপাল্টা করে গরম করে কথা বললে আপনার সহ্য হওয়ার কথা না, মেয়ে হিসেবে সেই বাপকে হয়তো সেদিন অপমানে অপদস্তে চোখের পানি বারবার ফেলতে হয়েছিল, যে যার মতো করে মনের জ্বালা মিটিয়ে হয়তো অপদস্থ করার সুযোগ নিয়েছিল।
এটার জন্য আমি সবসময় গিল্টি ফিল করি, এখনো করি, যে ওনাদেরকে আমি যে কষ্ট দিয়েছি ওটা আমি কখনো মানে কখনোই ওটা আমাদের ওনাদের মন থেকে মুছতে পারবো না, কিংবা আমাকে ওনারা যেই পরিমাণ।
আপনি একটা কথা বললেন যে আমার কেন জিজ্ঞেস করেনি, আমার ইচ্ছার কেন প্রাধান্য দেন, এটি একদিকে, আর আপনাকে যে কত যত্নে মানুষ করেছে আপনাকে দেখেই কিন্তু অনুভব করতে পারছি, আপনার কথা বলা, আপনার ওয়ে অফ অ্যাপ্রোচ, আপনার অ্যাটিটিউড, আপনাকে দেখে আমি অনুভব করতে পারছি যে কত যত্নের ফসল আপনি এই আজকের ফারহানা।
বাট তখন ওই রাগটাই বেশি কাজ করছিল,
এগুলো বেমালুম ভুলে গেছেন তখন, রাইট?
যে হ্যাঁ, তখন ওই রাগটাই বেশি কাজ করছিল যে কি করব, ওনারা আমাকে জিজ্ঞেস করে নাই, আমাকে জানায়ও নাই, আমি জিজ্ঞেস করার পর বললো।
আচ্ছা, তারপর গুলিস্তানের পথে?
হ্যাঁ, তারপর হচ্ছে
মানুষজন খেয়াল করতেছে না, বাকাচোকা তাকাচ্ছে না,
খেয়াল করছে সবাই, আর আমি যে বাসটাতে উঠলাম,
কারণ যে ধরনের সৌন্দর্যের মানুষ আপনি, যে ধরনের লুক আপনার, সেখানে তো মানুষের তো অভাব নাই, স্পেশালি বাংলাদেশে তো নাই, প্রতিদিনই তো আমরা,
আর সন্ধ্যার পর তো ছেলে মানুষ আরো বেশি, মানে কি বলবো, বলার মতো না। তো বেরোয় বাসে ওঠার পর,
বাসের যে কথা বলছেন, বাসে তো নিত্য নতুন ঘটনা প্রতিদিন, কিছুদিন পর পরই আমরা ইলেকট্রনিক মিডিয়া দেখতে পাই।
তখন হচ্ছে আমার মানে আমার এখন পর্যন্ত পড়া বাসের, কিংবা একটা মেয়ে একা বাইরে বের হলে যে ধরনের অনেক কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে, তখন সবকিছু একসাথে মনে পড়ছিল। তখন যে বাসে কোনো মেয়ে মানুষ ছিল না, আমি একাই ছিলাম, তো আমার সাথে যেই লোকটা ছিল আমার, ওনাকেও অনেক বেশি মানে মনে হচ্ছিল যে না, উনিও উল্টাপাল্টা কিছু চিন্তা করছে অথবা উল্টাপাল্টা কোনো করছে, তো একটা ভয় ছিল, এটা একটা ভয় ছিল, বাসার জন্য খারাপ লাগতেছিল, বাসার জন্য ভয়ও হচ্ছিল যে এতগুলা মানুষের সামনে ইয়ে করে চলে আসছি, বাট সেখানে করার মতো আমার কিছুই ছিল না। আর হচ্ছে আরো বেশি কনফিউজড ছিলাম যে যে মানুষের কাছে যাব ও আসলেই আসবে কিনা, কারণ হচ্ছে ওকে আমি অলরেডি কয়েকবার কল করার পর ও বলতেছে আমি আসতেছি আসতেছি। তারপর গুলিস্তান পর্যন্ত গেলাম, বাসের মধ্যে সবাই বাঁকা চোখে তাকাচ্ছিলই, ওইটা সবকিছু নিয়ে আমি কিভাবে গুলিস্তান পর্যন্ত গেলাম আমি জানি না। তো যাওয়ার পর বাস থেকে নামলাম, ওইখানে
বাজে কয়টা তখন বাস থেকে নামলেন?
8:30, 8:40। তখন বাস থেকে নামার পরে একটা লোক পেছনে লাগছে, তো লোকটা পেছন পেছন আসতেছিল, তখন ভয় লাগতেছিল। আর তখন বাসে
কতক্ষণ লাগছিল পৌঁছাতে নারায়ণগঞ্জ থেকে?
40 মিনিট।
তখন রাস্তা ফাঁকা ছিল?
হ্যাঁ, ফাঁকা ছিল, জ্যাম ছিল না,
কারণ আটটায় আপনি রওনা দিয়েছেন বললেন।
হ্যাঁ, আর তখন ফ্লাইওভার হয়ে গেছে।
ও আচ্ছা আচ্ছা, এই রিসেন্ট ঘটনা, রাইট? আচ্ছা আচ্ছা, এখন তো সময় বেশি লাগে না। আচ্ছা, তারপর?
তারপর আসলাম, আসার পর ওই লোকটা পেছন পেছন আসছিল তখন, আর যেহেতু সেদিন আমার বিয়ে ছিল,
রেদওয়ানের সাথে কথা হচ্ছে না ফোনে?
রেদওয়ানের সাথে মাঝে মাঝে কথা হচ্ছিল।
ওকে বলছেন না যে এই পরিবেশ, এই পরিস্থিতি আছে?
ওকে বললাম, ও বলল যে তুমি গুলিস্তান পর্যন্ত আসো, সেখান থেকে তোমাকে আমি পিক করব, কারণ ও মিরপুর থেকে গুলিস্তান পর্যন্ত আসবে, আমি নারায়ণগঞ্জ থেকে গুলিস্তান পর্যন্ত যাব। তারপর আমার গেট আপ সেদিন, মানে একটা মেয়েকে বিয়ে দিলে যেরকম গেট আপ হয়, নট মানে পুরোপুরি ওরকম না থাকলো, কিছুটা ওরকম ছিল। তো লোকটা পেছন পেছন আসতেছে।
হিন্দি সিনেমা কেমন দেখেন?
খুব বেশি দেখা হয় না।
তো রোল তো প্লে করছেন একদম হিন্দি সিনেমার, বাংলা সিনেমাও যায় এরকম। হ্যাঁ, তারপর?
তো লোকটা বাংলা সিনেমার মতো ওরকম গেট আপ না, যে একদম
গেট আপ আপনার বাংলা সিনেমার মতো হবে না, আমি জানি, এটা হিন্দি সিনেমার মতোই হবে, বাট বলছি যে না দেখলে রোল প্লে করছেন, যে অ্যাক্টিভিটিস আপনার সেটা অলমোস্ট হিন্দি সিনেমাগুলোতে মাঝে সাঝে দেখা যায়।
তারপর লোকটা পেছন পেছন আসার পর তো আমার কাছে ভয় হচ্ছিল, তো আমি ওকে কল দিলাম, ও বলতেছে তুমি গুলিস্তান চলে আসছো, তুমি ফার্ম গেট আসছো, তুমি আবার ফার্ম গেটের কথা বলছিল। তখন মনে হচ্ছিল যে না, ওকে আসলেই আসবে, ও হয়তো বা আসবে না, হয়তো বা আমি এসে ভুল করলাম। তারপর ওই লোকটা তো পেছন পেছন আছেই, তো পল্টনে গিয়ে কেএফসির সামনে দাঁড়ালাম, ওই ওই লোকটা ওখানে থামলো। থামার পর কি করব, তখন আমি শিওর না যে আমি বাসা থেকে বের হয়েছি,
ঢাকা রাস্তাঘাট চেনেন এত ভালোভাবে?
এত ভালোভাবে না হলেও মোটামুটি ভালোভাবে
চেনেন, আসা যাওয়া আছে,
ফ্রিকোয়েন্ট আসা যাওয়া। তারপর সিএনজি নিলাম, আমাকে রিদওয়ানকে কল করে বললাম যে এরকম একটা লোক পেছন পেছন আসছে। রিদওয়ানকে কল করার পর সিএনজি উঠলাম, তো সিএনজির লোকটাও ওই লোকটার সাথে দাঁড়ানো ছিল, তো আমার তখন মনে হচ্ছিল যে ওই লোকটা আসলেই ওরকম, ওই যে লোকটা আমার পেছন পেছন আসছে ওই লোকের সাথে জড়িত কিনা। তারপরও কিছুই করা ছিল না, তারপর চলে আসছে, আর অলরেডি আমার পেছন পেছন তখন আমার ফ্রেন্ড সার্কেলের মাঝখান থেকে একজন, আমার একটা কাজিন, এই দুজন আমাকে খুঁজতে খুঁজতে গুলিস্তান পর্যন্ত চলে আসছে। তো ওর সাথে আমার কথা হলো, ও বলল যে তুই থাক, আমি তোদের তোকে নিতে আসছি, আমি আর তোর ভাইয়া। তো এই ভয়ও ছিল, উঠলাম ফার্ম গেটের জন্য সিএনজি নিয়ে। তো ফার্ম গেটের কাছে গেলাম, ওইখানে দেখি যে না, ওইখানে যাওয়ার পর রিদনকে কল করলাম, তখন যে রিদন বললো যে হ্যাঁ তোমাকে দেখেছি, ও সেদিন ওর আর একটা ফ্রেন্ড নিয়ে আসছিল। তো ওর ফ্রেন্ডকে নিয়ে আসার পর তিনজন মিলে, আর ও রিদনের এই কথাটা ওর বাসায় বলেছিল যে ফারহানা চলে আসছে, ওকে নিয়ে আসবো। তো প্রথম দিকে ওর আম্মু রাজি ছিল না, ওর আব্বু কিছুটা রাজি ছিল, কিছুটা ছিল না, যাক। তারপর হচ্ছে ও এসে নিয়ে গেল এখান থেকে মিরপুর পর্যন্ত। তো ওদের বাসায় গেলাম, বাসায় যেতে যেতে সেদিন আড়াইটা বেজে গেছে। তো তারপর হচ্ছে বিয়ে করাটা নিয়ে প্রবলেম হচ্ছিল আমার বাসায়, আর আমার বাসা থেকে ওকে কল করা শুরু করলো যে তোমার কাছেই আছে, তোমার বাসায় আসবো, এই সেই, তোমার বাসার অ্যাড্রেসটা দাও এখনই। তো সবকিছু নিয়ে ওর বাসায় প্রেশার হচ্ছে, আমার বাসা থেকে ওর বাসায় প্রেশার দিচ্ছে যে না তোমার কাছে আছে, এসি। পরে ও সেদিন 4:30 বেজে গেছে এগুলো, মানে কথা বলতে বলতে সবার সাথে ইয়ে করতে করতে। তারপর হচ্ছে বাসা থেকে বলল যে এখানে না থেকে বগুড়াতে যেতে। তো 4:30 বেজে গেছে, 5:00 দিকে বগুড়াতে রওনা দিলাম, বগুড়াতে ওর দাদু বাড়ি। বগুড়াতে গেলাম ওর দাদু বাড়িতে, পরে ওর এক চাচু ছিল, উনি বগুড়া গেলাম 12:30 দিকে। 12:30 বাজে বগুড়া যাওয়ার পর বসেছিলাম, কথা বলছিল, ফার্স্টে ওকে দেখেনি, ওর চাচু কথা বলল, তারপর আমাকে ডেকে নিয়ে বললো যে তুমি তোমার বাসায় চলে যাও, এরকম একটা অন্যায় করে ফেলছো, এখন তো এটা মেনে নেওয়া যায় না, বা একটা ভুল করে ফেলছো, সেটা তো আর ইয়ে করা যাচ্ছে না, তুমি বাসায় চলে যাও, তুমি তোমার বাসায় বলবা যে আমি কোথাও যাইনি, কারো সাথে যাইনি, আমি জাস্ট এমনি এমনি বাস থেকে এক বাস থেকে আরেক বাস, ওই বাস থেকে আরেক বাস এভাবে ঘুরেছি। ওর চাচা আর কি এগুলো বলছিল, তো তখন রিদন বলল যে থাক তাহলে চলো আবার ঢাকা যাই। তো সেদিন আবার রাতের বেলা 12টা বাজে আবার বাসে উঠলাম, পরের দিন সকালে 7টা বাজে এসে ঢাকায় আসলাম, 7টা বাজে। তো 7টা বাজে ওইখানে গাবতলিতে নেমে গাবতলি থেকে মিরপুর আবার বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর ওর আব্বু সবাই ছিল, তো ওদের পরিচিত একটা লয়ার ছিল জাকির ভাইয়া, ওই জাকির ভাইয়ার সাথে কথা বলল। ওই ভাইয়া বলল যে আচ্ছা আমার চেম্বারে পাঠিয়ে দাও, আমি সবকিছু ম্যানেজ করব। তো ওখানে ওটা আবার ছিল পুরান ঢাকায়, ওখানে গেলাম। যাওয়ার পর হচ্ছে তখনও আমার বাসা থেকে কল দিচ্ছে যে ওর কাছে
ফাইনালি কি বিয়ে ওখানেই হলো? তখন কি বিয়ের
এটা হচ্ছে কোর্টেই হলো,
কোর্টে রেজিস্ট্রি হলো ওখানে?
হ্যাঁ।
বিয়ের বয়স কি তখন হয়েছিল?
হ্যাঁ, আমারও ছিল ওরও ছিল।
বিয়ের বয়স তখন কত? বয়স কত তখন?
18 প্লাস।
এবং রেদওয়ানের তখন
ওর হচ্ছে 22 প্লাস।
22 প্লাস, আচ্ছা। সো ফাইনালি বিয়ে হয়ে গেল ওখানে।
হ্যাঁ, বিয়ে হয়ে গেল ওখানে। তারপর এখন হচ্ছে ওর বাসায় আছি, বাট আমার বাসা থেকে ওভাবে মেনে নেয়নি।
যোগাযোগ
হয়তো বা বাসার সাথে হয় মাঝে মাঝে, যখন ওনারা কল দেয় হয়তো বা কথা বলে কেমন আছিস।
কে ফোন দেয়?
আম্মু কল দেয় মাঝে মধ্যে, ভাবি কল দেয় মাঝে মাঝে, আর হচ্ছে ফুপিরা কিংবা নানু বাসা থেকে কেউ এখনো নক করেনি, ফুপিরা তারপর কাজিনরা।
কি বলে ফোন দিয়ে? মা
কল দিয়ে বল, আম্মু কল দিয়ে বলে যে আম্মুকে এত কষ্ট দিলাম, আমি যেন ভালো থাকি, এই তো এগুলো। আর আমি চলে আসার পর আব্বু টোটালি একদম অনেক বেশি একদম চুপচাপ হয়ে গেছিল, কোনো কথা বলতো না, কোনো কারোর সাথে কথা বলতো না, চুপ করে থাকতো, এক ধ্যানে একদিকে তাকায় থাকতো। তো এগুলো শুনে
কোন জন্মের প্রাশ্চিত্য করতে হচ্ছে বাপকে? আপনার মনের মতো মানুষকে প্রাধান্য দেয়নি সেটা ঠিক আছে, বাট তার প্রাপ্য কি এত বেশি ছিল যাকে জিন্দা লাশ বানায় মানে হতে হয়েছে? দোষের মাত্রাটা কি এত বেশি ছিল? বাপকে কি বলতে হতো ইউর হাইনেস, ইউর এক্সিলেন্স, আপনি যে যুবরাজকে পছন্দ করেছেন আমি তার কাছে চলেন আপনাকে নিয়ে যাই? এই ফ্যামিলি, এই আমাদের এই সমাজে কিরকম হয়?
আমি আসলে ওনাদের যেই কষ্ট দিয়েছে ওটা আমি কখনো বুঝতে পারবো না, বা ওনাদের ঋণটা আমি কখনো শোধ করতে পারবো না। ওনারা আমি
ঋণ শোধের প্রশ্ন তো পরে, বাপের কথা আসতেছে এখানে,
বাবার কথা বলছি, আমার কথা বলছি।
কেমন আছেন
এখন? ভালো। একটু
কয় মাস হলো বি?
6 মাস।
6 মাসে আন্দাজ করতে পারছেন 6 বছর পর কেমন থাকবেন? বয়স তো 18 আর 22, এই বয়সে আগামী 6 বছর কোনো কারণ ছাড়াই মানুষ ভালো থাকবে। সৃষ্টির রহস্য কিছু আছে যে কারণে কোনো কারণ ছাড়াই এই 6 বছর ভালো থাকা যায়, তারপরে কেমন থাকবেন এটাকে আন্দাজ করেছেন? রেদওয়ান কি কেমন মনে হয়েছে 6 বছর পরও কি সে ভালো লাগা ভালোবাসাটা কন্টিনিউয়েশন থাকবে, কি মনে হয়েছে?
6 বছর না, ও হোল লাইফ এরকম থাকবে, কারণ একটা মানুষের সাথে মিশার পর মানুষটাকে বোঝা যায়। আর রিদন হচ্ছে আমার প্রতি অনেকটা কেয়ারিং, অনেক শেয়ারিং, অনেক লাভিং। সেখানে একটা কথা বলতে চাই যে আমার বাসা থেকে যাকে ঠিক করেছিল অথবা আমার বাবা আমার পছন্দের ছিল, বাট ওই মানুষটা আমাকে রিদওয়ানের মতো করে এভাবে ভালোবাসত না, বা আমার প্রত্যেকটা ছোট ছোট জিনিস নিয়ে এত কেয়ার করত না, বা প্রত্যেকটা মানে ছোট ও আমার প্রত্যেকটা ছোটখাটো জিনিস নিয়ে অনেক বেশি কেয়ার করে, ছোট ছোট প্রত্যেকটা জিনিস নিয়ে আমাকে হ্যাভেন দেয়া যেটা বলে সেটা দেওয়ার ট্রাই করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমাকে খুব ভালো করে বুঝতে পারে। ওর 8-10টা ছেলের মতো কিংবা একটা হাজব্যান্ড ওয়াইফের মাঝে যেরকম মানে ম্যাক্সিমাম প্রবলেম গুলো
দেখা
যায়।
এখন কি করে সে?
এখনো পড়াশোনা করে, প্লাস একটা আইটি কোম্পানিতে জব করে।
পড়াশোনা করছে কোথায়?
পড়াশোনা করছে মিরপুর ইউনিভার্সিটি, 2 নম্বর ন্যাশনাল।
আচ্ছা, আর আইটি কোম্পানিতে জব করছে?
আইটি কোম্পানি হচ্ছে তেজগাঁও।
আচ্ছা, মানে পরিপূর্ণভাবে যে বাড়ির উপর নির্ভরশীল ব্যাপারটা এরকম না তাহলে?
না না, ও আমার বিয়ের আগে থেকে সেলফ ডিপেন্ডেন্ট ছিল।
তো আপনার ভরণ পোষণের পুরোটাই নাকি কিয়দাংশ ও বহন করছে? এই পুরোটাই অলমোস্ট সে কন্ট্রিবিউট করে পরিবারে?
পুরোটা বলা যায় না।
খেলাধুলা তো মনে হয় বন্ধ হয়ে গেছে সব?
হ্যাঁ, এখন খেলাধুলা বন্ধ হয়ে গেছে। মাঝখানে কিছুদিন
19 যেহেতু সুযোগ ছিল, তার মানে ব্রাইট একটা ফিউচার ছিল খেলাধুলা, সেগুলো তো অলমোস্ট নাই। এসবের
এগুলো নাই,
এইসব নিয়ে ডিল করতে গিয়ে,
এইসব নিয়ে করতে গিয়ে যে আমার জন্য অনেকটা স্যাক্রিফাইস করেছে। আগে আর যে ছিল সেটাও ছেড়ে দিল, অনলাইন রেডিওর আর যে।
এনিওয়ে, আমরা রেদওয়ানকেও পেয়েছি, রেদওয়ানকে আমরা এখন একটু ফোনে নিই। রেদওয়ানের সাথে আমরা কথা বলি এবং তারপর অবশ্যই এভাবে কথা বলতে বলতে বছরটা শেষ করব। আবার 1st January আমরা ফরচুনেটলি ডেট পড়ছে ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠিত হবার, সেদিন হয়তো আরেকবার কথা বলার সুযোগ পাব। এখন বন্ধুরা, আমরা ফারহানার ভালোবাসার মানুষ রেদওয়ানকে আমরা এখন ফোনে নিচ্ছি, এবং যে রেদওয়ান ভালোবাসার টানে যখন ছুটে যেত সেই নারায়ণগঞ্জ, সেই ভালোবাসার মানুষটিকে এক নজর দেখবার জন্য অনেক সময় এমনও হয়েছে যে শুধুই তার শূন্য বাড়িঘর দেখে তাকে ফিরে আসতে হয়েছে। সেই রেদওয়ান ফাইনালি যখন সিদ্ধান্তের দোলা চলে, সে সিদ্ধান্তটা চাপিয়ে দিতে চায়নি, সে বলেছিল যে তুমি তোমার পরিবারের সিদ্ধান্তকে মেনে নাও, কারণ আমার বয়স বা আমার পারিপার্শ্বিকতা সেভাবে আমাকে পারমিট করে না যে তোমাকে আমি যেভাবে রাখতে চাই স্বপ্নে রানী করে সেভাবে আমি রাখতে পারবো। কিন্তু এই সিদ্ধান্তটা পরিপূর্ণভাবেই ছিল ফারহানার, যে বলেছিল যে না, আমি তোমার সাথে বাকি জীবন কাটাতে চাই। তাই তার ছুটে চলে আসা, এবং ফাইনালি তার চলে আসাটাকে শ্রদ্ধা জানিয়ে রেদওয়ান তার সাথে তার লাইফ কন্টিনিউ করেছিল। রেদওয়ান, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রণব ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে।
ধন্যবাদ গুরু। আসসালামু আলাইকুম আপনাকে এবং সকল লিসেনারদের। আমি রিদান আহমেদ সুজন, আমার ডাক নাম হচ্ছে সুজন। হ্যাঁ, এতক্ষণ ওর কথাগুলো সবই শুনলাম, এবং শুধু মানে শুনলামই না, এবং মানে খুব কষ্ট হচ্ছিল ওর কথাগুলো শুনতে, বিশেষ করে শেষ মুহূর্তের কথাগুলো শুনতে। আসলে মানে বিয়ের জন্য ওইভাবে মানে প্রস্তুত ছিলাম না কখনোই এই বয়সটাতে। আমি এখন ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডার মিরপুর বিশ্ববিদ্যালয়ে BBA তৃতীয় বর্ষের ছাত্র, আর পাশাপাশি মানে এখন জব করছি, তাও জবটা প্রায় 2 বছর হতে চলল একটা আইটি কোম্পানিতে। আল্লাহর রহমতে এই ছোট বয়সে একটা বেশ বড় পজিশনে আছি। আর পাশাপাশি আগে খেলাধুলা করতাম, এজ লেভেলগুলো খেলেছি। আমার স্বপ্ন ছিল আমি একজন মানে ক্রিকেটার হব, ন্যাশনাল টিমে খেলবো, এরকম একটা স্বপ্ন ছিল। বিশেষ করে আমার বাসা থেকে আমার আব্বুর, আমার আব্বু আমাকে মানে খেলার জন্য লুকিয়ে লুকিয়ে টাকা দিত। মানে আম্মু এতটা পছন্দ করতো না প্রথম দিকে, পরে দেখলো যে আমি মানে ভালো পর্যায়ে যেতে শুরু করলাম, ভালো মানে পারফরমেন্স হচ্ছিল, তো তখন থেকে বাসার সবাই সাপোর্ট ছিল যে ঠিক আছে তো খেলাধুলা করো। তো খেলাধুলার কারণে আমি আমার ভালো ভার্সিটিতে আমি ভর্তি হইনি, একটা ভালো ভার্সিটিতে ভর্তি হয়েছি। ভর্তি হয়ে আমার খেলার কারণে আমার টুর ছিল, যার কারণে আমি ভার্সিটি ছেড়ে দিতে হচ্ছে, কারণ এখানে আমি যদি রেগুলার ক্লাস করি না করতে হইতো আর কি প্রাইভেট ইউনিভার্সিটিতে। আমার খেলার কারণে আসলে আমি যেহেতু বাইরে থাকতাম তো রেগুলার ক্লাসগুলো করতে পারতাম না, যার কারণে আমার সেমিস্টার গ্যাপ হয়ে যাচ্ছিল। তো আমি চিন্তা করলাম ঠিক আছে তাহলে আমি খেলাটা পড়াশোনাটা এখানে না করে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি করি, তাহলে আমি পড়াশোনাটাও চলবে খেলাধুলাটাও চলবে। তো এর মধ্য থেকে ওর সাথে রিলেশনটা হয়ে গেল, রিলেশনটা যেভাবে বললো যে ফেসবুকে কথাবার্তা, তো ভালো বন্ধু, তো ভালো বন্ধু থেকেই প্রায় দুই বছর ও আমার বেস্ট ফ্রেন্ড, বেস্ট বলেই ডাকা হতো, ও ডাকতো আমিও ডাকতাম বেস্ট ফ্রেন্ড। আর ওর বাসায় যে প্রবলেমগুলো হতো, নিত্যদিনের যে প্রবলেম বা যে মানে হাসি খুশির ব্যাপারগুলো সবকিছু আমাকে শেয়ার করতো, আর ও যদি মানে প্রবলেম পড়তো তো সেই ক্ষেত্রে আমি ওকে মেন্টালি হেল্প করতাম। এগুলো থেকে আসলে ওর সাথে আমার ভালো লাগা। আর প্রথম দিকের কথা বলতে গেলে বলা যায় যে আমার মানে মেমোরেবল একটা ঘটনা, সেটা হচ্ছে যখন ফার্স্ট মানে ওকে দেখতে যাব, ও যখন মানে বলেই দিল যে এরকম তুমি আসো মানে তোমাকে আমার পছন্দ হয়েছে। তো আমি যখন চিন্তা করলাম যে একটা মেয়ে আমাকে মানে সরাসরি না দেখি সে এতটা মানে ভালোবেসে ফেলেছে, সো সেই ক্ষেত্রে মানে আমি তো আর না করে পারি না। তো আমি যখন অ্যাড্রেস দিল তো অ্যাড্রেসটা আমি আসলে বুঝতে পারছিলাম না কিভাবে যেতে হবে, আর ওর সাথে ওইভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। তারপর আমি গুগল ম্যাপে সার্চ দিয়ে ওদের বাসার ঠিকানা কোনোরকম ভাবে ম্যানেজ করি গেসের উপর নির্ভর করে। তো তারপর ওর বাসার সামনে যখন গেলাম দেখলাম যে ও মানে জানালার পাশে বসে আছে চুলগুলো ছেড়ে দিয়ে, দেখে বোঝা যাচ্ছে যে মানে একদম গোসল করে রেডি টেডি হয়ে মানে বসে আছে। তো দেখে মানে বুকের মধ্যে ধুকধুক করছিল, একটু ভালো লাগা বা একটু লজ্জাও কাজ করছিল ফার্স্ট দেখা। তো ও আমাকে ইশারা করলো যে ঠিক আছে তুমি ছাদের দিকে উঠো আমি আসতেছি। তো আমি সাহস করে বাসার গেটের ভিতর দিয়ে ঢুকে একদম ছাদের এখানে দাঁড়ালাম, তো ছাদে তালা মারা, তো আবার ছোট বোনকে নিয়ে চাবি নিয়ে আসলো, তো আমাকে ইশারা করছে কোনো কথা বললো না চুপ। তো ও আমি ও গেট খুললো, আমি ছাদে গিয়ে এক সাইডে দাঁড়ালাম, তো ও আবার ওর ছোট বোনকে দিয়ে আসলো। দিয়ে আসার পর ওর সাথে আমার ফার্স্ট কনভারসেশনটা ছিল এরকম যে মানে চলবে না চলে যাব, এটা ছিল আমার যে চলবে না চলে যাব। তো বলছে না না চলবে চলবে। তো তারপর আর কি কথাবার্তা, ও বলতেছে বিশ্বাস হচ্ছে না, আমি বলছি ঠিক আছে তাহলে চিমটি করে দেখো বিশ্বাস হচ্ছে কিনা। তো ওই তো কথাবার্তা তখন বলছি, তো আমি বলছি ঠিক আছে চলে।
আপনার রিঅ্যাকশন কি তাকে দেখে?
আমার রিয়েকশন, আমার 100% ধারণা ছিল যে না আমাকে পছন্দ হবে না।
ওকে দেখে আপনার রিয়েকশন?
আমার মানে ওকে আমি যতটুকু মানে ছবিতে দেখেছি তার থেকেও মানে আমার চিন্তারও বাইরে ছিল, এত সুন্দর বা এরকম একটা
ও তো র্যাম্প করার, ও তো আসলে র্যাম্পের প্রোডাক্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাকচুয়ালি হাইটটা তো একটা বিশাল কনসার্ন, রাইট? আমাদের গড় হাইট মেয়েদের হয়তো 5'1", 2'2, 2'3 এরকম আর কি। র্যাম্পের জন্য বাংলাদেশ যেমন কম্পিট করতে পারে না ইন্টারন্যাশনাল এরিয়া গুলোতে অনলি কজ অফ হাইট, সো দ্য প্রোডাক্ট অ্যাকচুয়ালি র্যাম্পের, এবং ওর যে ড্রেস আপ সেন্স ইজ রিয়েলি 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 মানে আউটস্ট্যান্ডিং। এটা তো একদিনে তৈরি হয় না, ওর পরিবারটাই মনে হয় অনেক বেশি ফ্যাশন সচেতন, তাই কি?
হ্যাঁ, বিশেষ করে এটার অবদান হচ্ছে রিয়া আপির। হ্যাঁ, যতদিন দেশে ছিলেন
দেশের বাইরে থাকে সেখান থেকে হয়তো তার মনের মতো করে একটু দেরিতে শুরু করতে হয়েছিল যেহেতু শীতার্থ মানুষগুলোর জন্য আমরা অনেক বেশি অপেক্ষায় ছিলাম। মাত্র 6 মিনিট সময় আছে, কিছু সময় হয়তো একটু বেশি নিব, বাট দুইটা জিনিস আপনার কাছ থেকে জানবো। ফার্স্ট থিং সেটা হচ্ছে যে এই মেয়েটিকে আপনি ভালোবাসলেন, এই মেয়েটি অসহায়ের মতোই বলল যে আপনাকে ছাড়া তার জীবন সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব না, আপনাকে বিয়ে করতে চায়, তখন আপনি বললেন চলে আসতে। যে মেয়েটিকে একটা বার দেখবার জন্য, যদিও যোগাযোগ হবে না দেখা হবে না জেনেও, আপনি 4-5 ঘন্টার এই ঝক্কি মাথায় নিয়ে চলে যেতেন মিরপুর থেকে নারায়ণগঞ্জ, সেই মেয়েটি নারায়ণগঞ্জের মতো একটা আনরেস্ট জায়গা, যেখানে নারায়ণগঞ্জের এখন সিচুয়েশন কিন্তু অনেক ভাইব্রেটিং, কতগুলো ঘটনা সমসাময়িক সময়গুলোতে হয়ে গেছে আমরা সবাই জানি। সো আমাদের যারা হিতাকাঙ্ক্ষীরা আছে নারায়ণগঞ্জে, প্রচুর লিসেনার্স আছে যারা আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকে, আমি সবসময় ওয়ারিড থাকি যে কখন না আবার নতুন করে কোনো দুর্ঘটনার খবর শুনতে হয়। যদি আমরা বিশ্বাস করি যে নারায়ণগঞ্জের সাধারণ মানুষজন অনেক বেশি শান্তিকামী, কিছু অসাধু লোকজন তাদের স্বার্থ
অর্থ চরিতার্থ করার জন্যই এ ধরনের ভাইব্রেটিং কাজ বা এসব এ ধরনের নেতিবাচক কাজের সাথে জড়িত থাকে। সেই জায়গা থেকে গুলিস্তানের মতো বিশ্বের জঘন্যতম কিছু জায়গা যদি থেকে থাকে, দুর্নীতিবাজ এরিয়া যদি থেকে থাকে, তাদেরই একটা কিন্তু গুলিস্তান। যতই গর্বের আর স্বার্থের জায়গা হোক না কেন, আমার দেশের মাটি হোক না কেন, যা খারাপ তা খারাপ যে অ্যাঙ্গেল থেকে আপনি বলেন না কেন, যত রকমের ভণ্ডামি প্রতারণা জোচ্চুরি সবগুলোর হচ্ছে সূতিকাগার, এই জায়গাতে আসবে এই মেয়েটি। এবং আপনি নিজেও মনে হয় জানেন না যে অনেকগুলো ঘটনার মধ্যে ঘটেছে বাসে, যেখানে সরাসরি রেপ্ট হয়েছে বাসের কন্ডাক্টর হেল্পার এদের, এগুলোর খবর তো আপনি জানেন। এরকম একটি পরিস্থিতিতে এই রকম সুন্দরী একটি মেয়ে, এরকম মানুষকে আকর্ষণ করতে পারে এমন একটি মেয়ে যে কখনো বাইর হয়নি, সে চলে আসতেছে এবং তাকে আপনি সরাসরি গুলিস্তান পর্যন্ত আসার জন্য বলেছেন। এখন তো ফ্লাইওভার হয়ে গেছিল, আপনি চাইলে নিজে হয়তো উদ্যোগটা নিতে পারতেন, এই সাহসটা হয়তো দেখাতে পারতেন, যেহেতু সাহসের উদ্যোগ তো নিয়েছেন, এখানে তার আপনার লুকোচুরি করার কোন সুযোগ নাই, রাইট? কিন্তু আপনি পক্ষান্তরে তাকে ডেকে পাঠালেন, শুধু তাই না, গুলিস্তান থেকে ফার্মগেটে আসার ব্যাপারটাও তার দায়িত্বে ছেড়ে দিলেন। তো আপনার জন্য কি মনে হয়নি যে যারা আপনি প্রত্যেকটা ইঞ্চ বাই ইঞ্চ এর ব্যাপারে অনেক বেশি কেয়ারিং, যার একটা নক যদি উল্টে যায় তাতে আপনার পারেন না যে আপনি নিজে সুইসাইড করেন, এরকম বেদনা আপনার ভিতরে অনুভূত হয়, আর সেই মানুষটি যদি এই পর্যন্ত আপনার কাছ পর্যন্ত আসতে গিয়ে কোনো একটা দুর্ঘটনার ভিতর দিয়ে যেত, আল্লাহ না করুক, আপনি কি নিজেকে ক্ষমা করতে পারতেন?
তা তো অবশ্যই না, আসলে ওর সাথে আমার কন্টিনিউয়াসলি ফোনে কথা হচ্ছিল। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমি ওকে মানে এমন কোন উপায়
ছিল, একটা ঘটনা জানি আমি বলি, আল্লাহ না করুক আমাদের আমাদের বন্ধু ফারনার সাথে এই জিনিসটা দেখতে হয়নি বা যায়নি। ঘটনাটি হচ্ছে একটি মেয়ে প্রস কোয়ার্টারে, এখন দৌলতদিয়া প্রস কোয়ার্টারে থাকি, সেই মেয়েটির ইন্টারভিউ নিয়েছিলাম আমি কোনো এক সময়, ইন্টারভিউ নিয়েছিলাম, সেই মেয়েটির ইন্টারভিউতে বলছিল যে আমি নিজেকে এইভাবে কোনো একটি জায়গাতে তার প্রেমিকার কাছে আসতে গিয়ে মিসগাইড হয়ে অন্য কোনো হাতে পড়ে যায়, এবং বিভিন্ন হাত ঘুরতে ঘুরতে সেই মেয়েটির লাস্ট আলটিমেট ডেস্টিনি হয় সেই প্রস কোয়ার্টার। তখন সেই মেয়েটি একটু খুব ভালো পরিবারের, ভালো ফ্যামিলির মেয়ে, এবং তখনই এই জিনিসটা বিশ্বাসযোগ্য কিনা এটির ফাইনালি আমি কিছু পেপার কাটিং যে জিনিসগুলো থেকে দেখি, যে পেপার কাটিং সেই সময়কার ছিল যেটা পারমিট করে যে আসলে মেয়েটির সাথে এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু তার আর পরবর্তীতে সব ভালো সমাজে ফিরে আসার রাস্তাটা বন্ধ হয়ে গেছিল, কারণ এক্সিট ডোর আর থাকে না যখন কেউ একবার এভাবে প্রস কোয়ার্টারে কারো একটা এন্ট্রি হয়। এটির সাথে এই ঘটনার কোনো সামান্যতম সাদৃশ্য নাই, আমি বলেই আপনাকে বলছি কথাগুলো। এই ঘটনাটা ঘটার পরে ওকে বলা হয়েছিল যে 24 ঘন্টায় কোনো একটা সময় কি এখনো তুমি মাথায় ঘোমটা দিয়ে আয়নার সামনে দাঁড়ায় নিজেকে দেখো, হুড়মুড় করে কেঁদে দিয়েছিল যে একটা 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 আপদ মস্তক প্রফেশনাল একজন প্রজের মধ্যে কিন্তু এই অ্যাটিটিউড থাকবার কথা না, তার মধ্যে তার নারী সত্তা, তার সে ভালো পরিবারে বেড়ে ওঠা সেই গ্রুমিংটা কিন্তু তখনও নষ্ট হয়ে যায়নি, মরে যায়নি বলে এখনো সে স্বপ্ন দেখে, এখনো সে তার নারীত্বকে বাঁচিয়ে রেখেছে তার এই প্রজ কোয়ার্টারে থেকে, প্রজের এই প্রফেশনের ভিতরে থেকেও অনেক সন্তর্পণে লালন করে চলেছে তার এই নারী সত্তাকে। তো এরকম বহু ঘটনার উদাহরণ বিশ্বজুড়ে আছে, আর বাংলাদেশও মুহুর্মুহু ঘটছে, বাংলাদেশে হেন কোনো খারাপ কাজ নাই যে ঘটে না, দেশের মাটি সোনার খাঁটি সব ঠিক আছে, বাট হেন কোনো কাজ এই দুই নম্বরের মধ্য দিয়ে এই দেশের মানুষজন যায় না, হেন কোনো ঘটনা এখানে ঘটে না, চ্যাম্পিয়নের পর চ্যাম্পিয়ন এই দেশ বিভিন্ন রকমের দুই নম্বরে, সেই দেশে ছেড়ে দিলেন ভালোবাসার সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রটাকে, এত পছন্দের মানুষটাকে, যাকে শুধু একবার দেখবার জন্য দেখা হবে না জেনেও চলে যেতেন 4 ঘন্টা কষ্ট করে তার ফাঁকা শূন্য সেই ঘরটা দেখতে, আর সেই মানুষটাকে এখন হয়তো আপনার ওভারব্রিজের কল্যাণে হয়তো 40 মিনিটে সে পথটি সম্ভব, আপনি না নিজে গিয়ে তাকে ডাকবার চেষ্টা করলেন, সে গুলিস্তান পর্যন্ত আসলো, ফাইনালি আবার ফার্ম গেটে ডেকে পাঠালেন, আপনার জন্য কি মনে হয়নি এটা একটু অবিবেচকের মতো কাজ করেছেন আপনি?
কি বলবো, আসলে এগুলো আমি ওই সময়টার মানে সিচুয়েশনটা এরকম ছিল, আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছি, যেমন ওর যে ফ্রেন্ডগুলোর মাধ্যমে আমার কথা হতো বা দেখা হতো, তো সেই ফ্রেন্ডদের বেশিরভাগ ছিল মেয়ে, আর একজন ছেলে ছিল, তো ওকে জিজ্ঞেস করলাম যে এরকম এরকম একটা ঘটনা, তো এখন তুমি জাস্ট ওকে এ পর্যন্ত গুলিস্তান পর্যন্ত নিয়ে আসতে পারবে কিনা, আমি পরে গুলিস্তান গিয়ে নিয়ে আসবো, তখন ও আমি বললো যে না আমার পক্ষে সম্ভব না, আমি এখন ঢাকা বা নারায়ণগঞ্জের
বাইরে। আমি লাস্ট কোশ্চেনে যাচ্ছি, প্রশ্নটা করে রাখলাম একটা কারণে, এবং আমি জানি আপনি নিজেও খুব ভালো করে জানেন রেদওয়ান, যে এখানে আপনার আরো একটু বিবেচক এবং সাহসী হওয়ার সুযোগ ছিল, যেভাবে আপনি ব্যাখ্যা দেন না কেন, ইজ ইট রাইট অর রং?
অবভিয়াসলি রং,
সুযোগ ছিল আরেকটু সাহসী হওয়ার বা আরেকটু বিবেচক হওয়ার,
বা নিজে থেকে উদ্যোগী হওয়ার সুযোগ ছিল, রাইট? যেহেতু আগুনে পা দিয়েছেনই, সেখানে তার পিছু টান দেওয়ার কোন সুযোগ নেই।
আসলে আমার কাছে আর কোন অপশন ছিল না, যেমন আমি যখন জ্যামে ছিলাম তখন ওইখানে ভিআইপি ক্রসিং ছিল, ও যে গুলিস্তান দাঁড়ায় থাকবে বা ও যে ওয়েট করবে, ওয়েট করলে ওইখানে ওর বা কাজিনরা ওকে নিয়ে যেতে পারে, এই একটা বিষয়। তারপর ওর ফ্রেন্ডরা বা ওর কাজিনরা মানে ওর সাথে যে কেউ হেল্প করবে ওকে দিয়ে আসার জন্য, সেই সিচুয়েশনটাও ছিল না।
কেউ তো করবে না, এটাকে মাথায় রেখেই তো আপনারা ভালোবাসা বেসেছেন, দুজন আগুনে পা দিতে উদ্যোগী হয়েছেন, রাইট? তো এটা একটা বিষয়। আর একটা বিষয় দুজনের প্রশ্নে আমি এবার শেষ করবো, যেহেতু 1:31 বাজে আর 5 মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করবো, আমি সরি যে আসলে অনুষ্ঠানটাকে সেইভাবে আজকে কভার করতে পারলাম না। শেষ প্রশ্ন দুজনের কাছে, গানটা একটু শুনি। দুজনকে বলি, ফরহানা এবং রেদওয়ানকে, বাবার স্বপ্ন চোখের সামনে আপনারা চুরি হতে যেতে দেখেছেন, যেমন স্বপ্ন চুরি হয়েছে ফরহানার এবং ঠিক একইভাবে স্বপ্ন চুরি হয়েছে রেদওয়ান আপনার। কত কত সন্তর্পণে স্বপ্নটা হয়তো লালন করেছিলেন। আপনি কি ব্যাটিং পছন্দ করেন নাকি বোলিং করতেন?
আমি অলরাউন্ডার ছিলাম।
তাহলে হয়তো আপনি জানেন এই চেয়ার, যে চেয়ারে এখন বসে আছেন সেই চেয়ারে সাকিবও বসে গেছে, বাংলাদেশ শুধু না বিশ্বের এক নম্বর অলরাউন্ডার, জানেন কি আপনি?
জি জি আমি জানি, আমি সেটা শুনেছি।
তো সাকিব না, বাংলাদেশের অলমোস্ট নাম করা সমস্ত প্লেয়ারই আমাদের স্টুডিওতে এসেছেন, আমরা আসলেই গর্বিত। তার মধ্যে সাকিবও এসেছেন, যে আপনার ড্রিম পার্সোনালিটি হওয়ার কথা হিসেবে, তাই তো?
জি,
বিকজ হি ইজ নাম্বার ওয়ান, হি ইজ নাম্বার ওয়ান। এবং বাংলাদেশের গর্ব করার মতো খুব কমগুলো কিছু ক্যারেক্টার আছে, তার একটা হচ্ছে সাকিব আল হাসান, দ্য চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন। সেইরকমই হয়তো কিছু স্বপ্ন বাবা বুনেছিলেন আপনাকে ঘিরে, কিন্তু নিজের স্বপ্নকে প্রাধান্য দেওয়ার কথা আমি কোনোভাবে নিরুৎসাহিত করি না, কিন্তু বাবার যে স্বপ্ন সেগুলো কি কোনো মূল্য নেই? একই কথা সেম মানে গোজ টু ইউ ফরহানা, বাবা যদি ভালোবেসে পাগলের মতো ভালোবেসে তার কলিজার টুকরার জন্য নিজের মতো করে কিছু চিন্তা ভাবনা করে, স্বপ্ন দেখে, বড় কিছু প্ল্যাটফর্মে ভাবনা ভেবে রাখে, যে মানুষটি দিনের পর দিন বছরের পর বছর এত কিছু কন্ট্রিবিউট করেছে আপনার জন্য, আপনার নখ থেকে শুরু করে চুলের অগ্রভাগ পর্যন্ত যার প্রত্যেকটা কিছুর পেছনে আছে যার কন্ট্রিবিউশন, সেই মানুষটি আপনার ক্ষেত্রে যদি কোনো কিছু ভাবে সেটার জন্য কি সে এত বড় রকমের পেনাল্টি, এত বড় রকমের প্রায়শ্চিত্ত কি তাকে করতে হবে? এটা কি তার প্রাপ্য ছিল? তারও যে স্বপ্ন চুরি হয়ে গেল রেদওয়ানের বাবার মতো, আপনারও বাবার স্বপ্ন চুরি হয়ে গেল, এটার জন্য কি কোনো রকমের কোনো কিছুই কি এর জন্য আপনাদের ভেতরে দুজনের মধ্যে কাজ করে না, যে নিজের স্বপ্নকে পাড়ি দিতে গিয়ে, নিজের স্বপ্নকে ছুঁতে গিয়ে আমরা সেই দুইজন মানুষের স্বপ্নকে পায়ে ঠেলেছি, যে দুইজন মানুষের মানুষের প্রেক্ষিতে আজকের এই পৃথিবী দেখা, যে দুইজনের মানুষের প্রেক্ষিত হচ্ছে আপনাদের চুলের অগ্রভাগ পর্যন্ত, মাথার পায়ের নখ থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত, যার কন্ট্রিবিউশনে, যার কৃতজ্ঞতায়, যার প্রচেষ্টায় আপনি দাঁড় হয়ে আছেন, নিঃশ্বাস নিচ্ছেন, সেই মানুষটির স্বপ্নের কোনো মূল্য নেই কি নাই? আপনাদের ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আমি অপদস্থ করার জন্য ডাকিনি আপনাদেরকে, বিলিভ মি, বাট এই কথাগুলো চলে আসতেছে খুবই সঙ্গত কারণে। আপনাদের ভালোবাসার প্রশ্নে আমি পরিপূর্ণ শ্রদ্ধাবোধ রেখেই বলছি রেদওয়ান অ্যান্ড ফারহানা, বাট এই যে মানুষগুলো যাদের কন্ট্রিবিউশন এত কিছু আমাদের জীবনে, তাদের স্বপ্নে কোনো দাম নাই? যে বাবা স্বপ্ন দেখেছিল আরেকটা সাকিব আল হাসান তার বাড়িতে জন্ম নিয়েছে, তার পারফরমেন্স তো সেরকমই, তাকে আমি এরকম স্বপ্ন দেখি, সবকিছু তো চুলোই গেছে, রাইট? নিজের স্বপ্ন ছুতে গিয়ে, তাই তো রেদওয়ান? অন দ্য আদার হ্যান্ড আপনার ক্ষেত্রে তো ব্যাপারটা তাই, কোনো মূল্য নাই এসব স্বপ্নের? কথা বলুন, বিশাল সাহসে কাম করছেন তো, এটলিস্ট কথা তো বলতে পারবেন বাবার প্রশ্নে, হয়তো শুনছেন তারা। শেষ করব, বলুন, আপনাদের দুজনের কথা শুনে শেষ করব এই প্রশ্ন উত্তরটা নিয়ে।
আমার বাবাকে কিংবা আমার আম্মুকে, তাদের কাছে ক্ষমা চাওয়ার মুখটাও এখন আমার নাই, যে আমি কি বললে তাদের কাছ থেকে ক্ষমা চাইব, কিংবা যে কষ্টটা দিয়েছি সেটা কি বললে ওনাদের এই কষ্টটা কিছুটা হলেও কম করা যাবে? আসলে আমি যে অন্যায়টা করেছি ওইটা ফেস করার সাহস কিংবা মুখ কোনোটাই আমার
নাই।
ছোটবেলা থেকে এখন পর্যন্ত মানে আমার বাবা মামাকে যথেষ্ট পরিমাণ স্বাধীনতা দিয়েছে এবং এখনো মানে দিচ্ছে আমাকে। যা যতটুকুই বলেছিল যে লাইফটা তোমার, সো ভালো হইলেও তোমার, খারাপ হইলেও তোমার, তোমাকে এতটুকু পর্যন্ত করে দিছি, এখন বাকিটা তোমার ভালোটা তুমি বুঝতে পারবা। তো মানে আমার মানে বাবার জন্য আসলে আমার কি বলবো, আমার বাসায় যেহেতু থাকে বা বাবা মার ওইরকম একটা ইয়ে ছিল, তবে আমি বেশি বেশি গিল্টি ফিল হয়ে হচ্ছে ওর ফ্যামিলির কাছে, বিশেষ করে ওর বড় বোন রিয়াপি। ওর বড় বোনের সাথে এর মানে ওর ওকে ছাড়া আলাদা একটা মানে ইয়ে ছিল, জানাশোনা ছিল। তো সেখান থেকে উনি আমাকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করত। যেদিন আমি ওকে নিয়ে আসি, তো যখন সিএনজিতে, তো সাথে সাথে রিয়াপি ফোন দিয়ে বলল যে সুজন ফারিন কি তোমার সাথে? তো বলল যে, আমি বললাম যে আমার সাথে না, তো মানে আমি যদি খোঁজ পাই জানাবো। বলল যে ঠিক আছে, আমি তোমার বিশ্বাস রাখছি, তুমি প্লিজ আমাকে জানাও। তো আসলে কি বলবো যে আমি ওর বড় বোনকে এত বড় একটা মিথ্যা কথা বলছি, বা এখনো নিজেকে খুব
বুঝতে পারছি। এবং সবচেয়ে বড় যেটা কথা, আপনি হয়তো টের পাননি, আপনার বাবা মা অনেক বেশি স্মার্ট, তাই ওনারা হয়তো ওনাদের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছেন যখন দেখলেনই যে সন্তান এই কাজ করে ফেলেছে। তাকে তো আর ভাসিয়ে দিতে পারি না, কেটে ফেলে দিতে পারি না। আমরা যদি মুখ ফিরিয়ে নিই, কোথায় কোথায় কোন কোন জায়গায় উঠবে, কোথায় গিয়ে বাড়ি খাবে, কোথায় গিয়ে সমস্যা হবে, তাই সন্তানের কষ্টকে হয়তো নিজের মতো করে আপন করে নিয়েছেন, বিদায় হয়তো মেনে নেয়া। না হলে তার যে তাদের যে স্বপ্নের অপমৃত্যু ঘটলো, তারা যে আপনাকে নিয়ে ফার্দার কিছু চিন্তা করতে পারছে না, সেই কষ্টটা মনের মধ্যে হয়তো কবর দিয়েছেন। অ্যাটলিস্ট সন্তান ভালো থাকুক এই চিন্তা করে, এটাই হয়তো বাবার জায়গা থেকে তিনি করেছেন। বাট সন্তানের জায়গা থেকে আপনি কি করবেন ফাইনালি ইন রিটার্ন, তাদেরকে সেই সুখটা ফিরিয়ে দিতে পারবেন কিনা, সেটাই দেখবার বিষয়। দেখবার বিষয় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে চোখের পানি যতই পড়ুক না কেন, আমি চাই না যে সিঙ্গেল ড্রপ অফ টিয়ার্স আপনার চোখ দিয়ে পড়ুক, কারণ যে সাহসের কাম করেছেন সেখানে চোখের পানি নতুন করে ফেলবার আর কোন সুযোগ নেই। সো দুজনের কাছ থেকে আমি বিদায় নিব। বিদায় নেওয়ার শেষ মুহূর্তে একটি কথাই শুধু বলবো, যদি সম্ভব হয় বাবা যে স্বপ্ন দেখতেন, মা যে স্বপ্ন দেখতেন আপনাকে নিয়ে, যে স্বপ্ন দেখেন আপনাকে নিয়ে আপনার বাবা এবং মা রেদওয়ান, যদি পসিবল হয় দুজন একসাথে হয়ে নিজেদের স্বপ্ন, ভবিষ্যৎ স্বপ্ন কতটুকু পূরণ হবে আমি জানি না, বাট বাবা মার স্বপ্নগুলো বিনির্মাণের চেষ্টা যদি প্রাণান্তকর ভাবে আপনারা করে যান এবং প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকেন যে বাবা মা তোমরা আমাকে নিয়ে এই স্বপ্ন দেখতা, এ দেখো আমি ফাইনালি এই ল্যান্ডমার্কটা অ্যাচিভ করলাম, আপনিও প্রতি মুহূর্তে আপডেট দিতা, তুমি আমাকে নিয়ে বাবা বা মা এই স্বপ্ন দেখবা দেখতা, এই দেখো আমি আজকে এই কাজটা করলাম, আজকে ওই ওই ল্যান্ডমার্কটা অ্যাচিভ করলাম, আজকে এই কাজটা করলাম, এই করতে করতে যখন বাবা মা, তো বাবা মাই যখন দেখবেন যে তারা যেভাবে স্বপ্ন দেখতেন আপনাদেরকে নিয়ে, তারা যেভাবে আপনাদেরকে নিয়ে স্কেচ আউট করেছিল, তাদের যেমন একটা প্রেসক্রাইব ফরম্যাট ছিল আপনাদেরকে নিয়ে, সেটার খুব কাছাকাছি আপনারা যাচ্ছেন, ঠিক সফলভাবে সে কাজগুলো করে চলেছেন একটার পর একটা, তখন হয়তো আপনারা আবার নতুন করে দাবি নিয়ে দাঁড়াতেই পারেন যে তোমাদের মনের মতো করে নিজেকে সাজাতে গিয়ে জীবনের সর্বশেষ বিন্দুটাকে ঢেলে দিয়েছি যে তোমাদের স্বপ্ন আগে পূরণ হোক, বিনিময়ে তোমার কাছে আমি আবার নতুন করে এই ছেলেটিকে চেয়ে নিচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমাদেরকে মন থেকে মেনে নাওনি, ততদিন পর্যন্ত দুইজন একসাথে থাকার যে শান্তি পরিপূর্ণভাবে পাইনি। তোমাদের আশীর্বাদ ছাড়া সমস্ত কিছু অসম্পূর্ণ, সমস্ত কিছু বড় বেশি ফিকে মনে হয়। সো প্লিজ তোমরা আমাকে পারমিট করো, আমি ছেলেটিকে পৃথিবীতে আসার পরে চেয়ে নিয়েছি, এই পারমিশনটা তুমি মেনে নাও। তোমাদের মতো করেই তো আমি মানুষ হয়েছি, তোমরা যা চেয়েছিলে স্বপ্ন দেখেছিলে সবগুলোই তো বাস্তবায়ন করেছি, আখেরে সবকিছুর বিনিময়ে হলেও এই ছেলেটিকে তুমি মেনে নাও। আপনি সেভাবেই হয়তো এই মেয়েটিকে অফিসিয়ালি আরেকবার চাইতে পারেন আপনার বাবা মার কাছে। এটি হচ্ছে আমার পক্ষ থেকে সর্বশেষ আপনাদের কাছে চাওয়া বলতে পারেন। এবং সবকিছু মিলিয়ে আপনারা নিজেরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনাদের কথা অনুযায়ী দুজনেই বাংলাদেশের ফৌজদারি আইন মোতাবেক দুজনেই সাবালক এবং সাবালিকা, দিস ফাইনালি ইয়োর কল। এবং আমি চাইব যে সবকিছু মিলিয়ে তখনই আপনারা সুখী হতে পারবেন যখন বাবা মার পরিপূর্ণ ভালোবাসা এবং সমর্থন আপনাদের সাথে থাকবে। বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থাকুন, সুখে থাকুন আর পরস্পরকে ভালোবাসতে থাকুন। বিদায়ের শেষ মুহূর্তে আবারও সবার কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিচ্ছি। এবছর শেষ হয়ে গেল, 2014 কেমন ছিল, এই ক্যালকুলেশনে চাইতে আমার কাছে অনেক বেশি, আই এম ফোকাসড অ্যাবাউট 2015। যত রকমের গ্লানি, হতাশা, পিছিয়ে পড়ার গল্প আছে সব বাদ চলে যাক, শুধু আশায় বুক বাঁধি, নতুন করে স্বপ্ন দেখি 2015 বাংলাদেশ পরিপূর্ণভাবে ঘুরে দাঁড়াবে, দারুণ এক সুখের নগরীতে পরিণত হবে এদেশের প্রত্যেকটি জনপদ, সবাই ভালো থাকবে, শান্তিতে থাকবে, সুখে থাকবে, আর নিরাপত্তা নিশ্চিত হবে পরিপূর্ণভাবে, আমরা পরস্পরকে ভালোবেসে যেন বলতে পারি, প্রত্যেকটি হৃদয় ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেক হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বিদায় বন্ধু। শেষ হইল না শেষ বন্ধু, কয়েকজন মানুষ বহু কোন ধরে অপেক্ষা করছে, আমাদের এখানে ফিরে আসতে চেয়েছিলেন বাট ভুল করে চলে গেছিলেন অনেক দূরে। জি, আপনারা কোথেকে আসছেন? জলিল, মানিক, সুজন এবং শামীম, রাইট? ভুল করে তেজগাঁও গেছিলেন, ওখান থেকে হেঁটে আসছেন। বন্ধুরা, সরি যে আবার ফাইনালি আমাকে টেক ওভার করতে হলো এই অনুভূতিগুলো শেয়ার করার জন্য। অনেক রাত, প্রায় 1:45 ঠান্ডা রাত, তারাও এসেছে এভাবে মানুষের পাশে দাঁড়াতে। জি প্লিজ।
হ্যাঁ গুরু, মানে আমি বলতেছিলাম যে আমরা যেই জায়গায় থাকি এই জায়গায় অনেক লোক, অনেক মানে মানে আমি সংখ্যায় বলতে পারবো না, অনেক লোক শুনে, ঠিক আছে, আপনাদের এই প্রোগ্রামটা, মানে বিশেষ বৃহস্পতিবার আসবে কবে এই অপেক্ষা সবাই থাকে, ঠিক আছে।
কোন জায়গায় এটা?
এটা হচ্ছে ঢাকা পুরান টাউন, নাজিরা বাজার।
নাজিরা বাজার,
হ্যাঁ, আগাছাদেক রুট, যে পাকিস্তান মাঠ বললে সবাই চিনে, ঠিক
আছে,
পাকিস্তান মাঠ বললে সবাই চিনে ওই জায়গায়। মানে সংখ্যায় আমি বলতে পারবো না যে কত লোক ওইখানে মানে বলে, ঠিক আছে, শুনে। কিন্তু গুরু, আমরা আমি আপনার বিশেষ করে আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি, মানে আমি মুখে বলতে পারবো না যে আমার ভালোবাসা আপনাকে, একটু সালাম।
না না না, আমি বলে সালাম
আমার অনেক, আপনি যে সময় যে সময় কাজ করছেন 88.4 লাভ গুরু, কিন্তু আমি অনুষ্ঠান আমি ওই সময় থেকে শুনি, ঠিক আছে গুরু, আমি আমি আপনার প্রাণপ্রিয় একজন লোক আমি, ঠিক আছে, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি,
আলহামদুলিল্লাহ। এবং যারা শোনেন নাজিরা বাজার পাকিস্তানি মাঠের আশপাশে, সবাই সবাইকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা বিশ্বাস করেন আমার দু পয়সার মূল্য নাই, আপনারা ভালোবাসেন দেখে আমি অনেক সময় নিজেকে অন্য সাধারণ বা অমূল্য।
আমরা গুরু, আমরা মানে এই আমাদের কর্মের কথা বলতে তো লজ্জা নাই, ঠিক আছে, আমরা ঠিক আছে কাজ করি রাত জেগে, আমরা পুরো রাত মানে একটা সেকেন্ডের জন্য আমরা কানে থেকে হেডফোন বা স্পিকার দিয়ে সবাই শুনে, ঠিক আছে, কানে থেকে হেডফোন কোনো কিছু ফালাই না।
লজ্জার না স্বামী
সুজন,
লজ্জার লজ্জার কাজ তাদের যারা দু নম্বরই করে, যারা বাটপার টাকার পাহাড়, যারা টাকার পাহাড় গুনতেছে স্মাগলিং করে, তারা লজ্জা পাবে। আর তাদের উচিত আপনাদের পা ধুয়ে পানি খাওয়া, যারা নিজের গায়ের রক্তকে পানি করে প্রতিদিন বাংলাদেশের অর্থনীতির চাকাকে সামনে দিকে এগিয়ে নিয়ে চলেছে। লজ্জা পাবে তারা যারা হচ্ছে অথর্ব, যারা হচ্ছে দু নম্বরই করে, যারা দুর্নীতিবাজ, যারা 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 বিভিন্ন রকমের চুগলখড়ি করে বিভিন্ন গভর্নমেন্টের স্ট্যাক হোল্ডার বিভিন্ন পদ থেকে মানুষের ধান্দাবাজি করে কাজ করায়ত্ত করে, যারা বিভিন্ন রকমের কনস্পিরেসির মধ্যে থাকে দেশকে নিয়ে, যারা যারা বিভিন্ন রকমের মিথ্যার বেসাতি করে, যারা যারা বিভিন্ন রকমের মাস্তানি করে পেশির জোর খাটিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নেয়, যারা ঠকবাজ, যারা চোর, যারা ছিনতাইকারী, তারা লজ্জা পাবে। শ্রদ্ধার একমাত্র জায়গা যারা পরিশ্রম করে হালাল উপার্জন করে।
আমরা কি কাজ করে বলতে পারি গুরু?
অবশ্যই বলতে পারে।
আমরা মানে জুতার কাজ করি আর কি।
আচ্ছা, একটা সময় ছিল যে হরিজন সম্প্রদায় যারা এই কায়স্থ বা চন্ডাল যারা এই কাজের মধ্যে থাকবে, আজ বাংলাদেশ এক্সপোর্ট করতেছে জুতো, আজ বাংলাদেশ এই চামড়া শিল্পের মাধ্যমে বিশ্বে নাক তুলে দাঁড়াবার ক্ষমতা দেখাচ্ছে। এই বাংলাদেশকে ফৈন্নির দেশ বলে জানতো সবাই, জানতে পানিতে ডুবাতে এসে দেশের কিছু হবে না, পুচে শেষ হয়ে যাবে। ভাগ্যিস গার্মেন্টস এর ওই মানুষগুলো ছিল, ভাগ্যিস আপনারা ছিলেন চামড়া শিল্প নিয়ে এরকম চমৎকার ভাবে কাজ করে চলেছেন, যে কারণে বাংলাদেশের মানুষ আজ গর্ব করে কথা বলতে পারে। আজ লেদার শিল্পকে বিপ্লবিক জায়গাতে নিয়ে গেছেন আপনাদের মতো কর্মীরা, দিন রাত চব্বিশ ঘন্টা ট্যানারিতে যারা কাজ করতেছে। আপনাদের জন্য হাজার বছরের কৃতজ্ঞতা এই বাঙালি জাতির হওয়া উচিত। স্বাধীন হয়েছে 71-এ, বাট ফাইনালি অর্থনৈতিক মুক্তির হাত আপনাদের মতো যোদ্ধাদের হাত দিয়ে হয়ে আসছে।
আমার বহুত দিন শখ ছিল শুধু আপনার সাথে একবার দেখা করবো।
আমার
সুযোগ হয়ে ওঠেনি আজকে, মানে হঠাৎ আমার মাথা একদম কাজ করছে না, আমি দেখাই করবো।
আলহামদুলিল্লাহ, আমি গর্বিত। আর নিজেদেরকে সামান্য পরিমাণে ছোট ভাববার কোনো কারণ নাই। আপনি যে মুহূর্তে নিজেকে ছোট ভাবছেন, খোদার কসম, বাংলাদেশ 3 ফুট নিচে ডুবে যাচ্ছে লজ্জাতে। কারণ আপনার আছে বিধায় বাংলাদেশের মানুষ এখন মাথা তুলে, বুক তুলে কথা বলে, কথা বলবার পর্যায়ে যাওয়ার চিন্তা ভাবনা করে। বিদেশে যারা থাকে তারা স্পেশালি এটা ফিল করে যে বাংলাদেশকে আজ ইমার্জিং টাইগার হিসেবে চিন্তা করেছে ইকোনমিক সেক্টরে, অনলি কজ অফ এ লিডার ইন্ডাস্ট্রিজ, দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, এইসব আপনারা যারা এই জিনিসটাকে অক্সিজেনের মতো বাঁচিয়ে রেখেছেন। অনেক শ্রদ্ধা বলতে
আমার আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে। আমি আমার স্কুল মানে আমার পড়াশোনা আমি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছি, ঠিক আছে। আমি স্যারের কাছ থেকে কিছুই শিখি নাই, আমি সম্পূর্ণ শিখছি আপনার কাছ থেকে।
আল্লাহ আপনাকে
সত্য কথা, আমার মনের কথা গুরু, আমি সম্পূর্ণ আপনার কাছ থেকে শিখছি।
আপনাদের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধাবোধ, যে আপনাদের মতো স্বাধীনতা যোদ্ধা, কিন্তু স্বাধীনতা যারা রক্ষা করে যায় এরাই কিন্তু সত্যিকারের স্বাধীনতা যোদ্ধা। যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা যেমন মুক্তিযোদ্ধা, এরা কিন্তু এক অর্থে স্বাধীনতা যোদ্ধা, যারা বাংলাদেশকে স্বাধীন রাখার জন্য নিরবিচ্ছিন্নভাবে পরিশ্রম করে যাচ্ছে।
আমি শুনুন, আমি আপনার কাছ থেকে যা শিখছি, আমি আমার টিচার থেকে আমি জীবনে এত কিছু শিখতে পারলাম না আপনার কাছ থেকে।
আল্লাহর অশেষ রহমত, যেরকম কথা শুনবার তৌফিক তিনি করে দিয়েছেন। বিদায় নিচ্ছে বন্ধু, আবার কথা হবে, আবার দেখা হবে, ভালো লাগায় অথবা কোনো ভালো অবশ্যই ভালো থাকি, বিদায়।
এসেছিলাম একটু লেট করে, যাচ্ছেও কিন্তু অনেক বেশি লেট করে। আর বন্ধু জানিয়ে দিতে চাচ্ছি, যাবার বেলায় যে বনানী বিদ্যানিকেতন স্কুল মাঠে বন্ধু গ্যারেজ কার্নিভালের কিন্তু এফএম দোস্তির স্টেশন চলছে। আর বন্ধু সময়টা হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর যারা আমাদের এফএম গুরুর জন্য এত অধীর আগ্রহ অপেক্ষা করেন তাদেরকে বলছি, অবশ্যই বন্ধু যাবেন, কারণ আমাদের এফএম গুরু নিজেও কিন্তু সেখানে মাঝে মাঝে হাজির হয়ে যাবেন। সো বন্ধু একদমই মিস করবেন না। আর যেতে যেতে বলে যেতে চাচ্ছি, ভালোবাসায় শিখতে হোক আপনার নতুন বছর, পবিত্র থাকুক আপনার ভালোবাসে, এবং খুব বেশি খুব ভালো খুব যত্নে রাখুন আপনার ভালোবাসার মানুষটিকে। আমি ইমা আজকের মতো বিদায় নিচ্ছি। 2015 সালে আবার প্রাণা ভালোবাসা বাংলাদেশ নিয়ে কথা হবে আপনারই সাথে। শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.